This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
বন্ধুরা, শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। আপনি টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4 এবং অন্ধকারের গল্প রোববার রাতের আপনার এই অপেক্ষা, সবকিছু মিলিয়ে সে অপেক্ষার অবসান। আরও একটি নতুন সপ্তাহ এবং নতুন করে শুরু হয়ে গেল আবারও অন্ধকারের গল্প। শুরুতেই বলতে চাই, আজ রোববার, এই দিনটি 8 মার্চ 2015, 24 ফাগুন, 1421, 16 জামাদিউস আউয়াল 1436 হিজরি। অন্ধকারের গল্পের আজকে এই পর্বটি এমন এক দিনে হচ্ছে যে দিনটি বিশ্ব নারী দিবস। অন্ধকারের গল্পের তরফ থেকে ঢাকা এফএম 90.4 পুরো স্টেশনের পক্ষ থেকে নারী দিবসের এই শুভেচ্ছা সবার জন্যই রয়েছে। এবং আজ আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি এসেছেন, খুব বেশি সময় উপযোগী এবং দিনটাকে অনেক বেশি আসলে স্পেশাল করে রাখা যাবে বলে আমরা বিশ্বাস করি। এমন একজন নারী এসেছেন আমাদের সাথে আজ, যিনি তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে বলবেন। তার জীবনের যে অন্ধকারের গলি আছে, তার জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, সেই সবকিছু শেয়ার করতে শুরু করবেন। যার নাম হচ্ছে ছোয়া। অলরেডি ফেসবুকে আমরা তার একটি ছবি কিন্তু আপলোড করে দিয়েছি, তিনি আমাদের স্টুডিওতে বসে আছেন। তার আগে আপনাকে বলি যে অন্ধকারের গল্পের এই আয়োজনের যে উদ্দেশ্য নিয়ে আমরা মাঝে মাঝেই কথা বলি সেটা সবাই জানেন। আমরা অন্ধকারের গল্পের পুরো টিম এবং শুরুতে টিম মেম্বারদের কথা আমি জানাতে চাই। প্রডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস, শিবন, সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন আপনাদের জন্য। আমরা এমন সব মানুষদেরকে নিয়ে আসার এবং তাদের সাথে আমরা সরাসরি স্টেশনে আমাদের স্টুডিওতে মাইক্রোফোনের সামনে কথা বলি তাদের জীবনের এমন কিছু ঘটনা নিয়ে, যে ঘটনাগুলো আপনি শুনতে শুনতে হয়তো নিজে সতর্ক হতে পারবেন, আপনার কিংবা আপনার চেনা জানা চারপাশে যে কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার সেই সাদৃশ্য কিংবা সেরকম লক্ষণ থাকলে সেখান থেকেও কিন্তু ফিরে আসতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন ভালো মন্দের। এবং পাশাপাশি যে মানুষটা এখানে কথা বলেন তাকেও আমরা কিন্তু তার পাশে হয়তো দাঁড়াতে পারি, চেষ্টা করতে পারি, এরকম জায়গা থেকেই কিন্তু আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। আমরা সবসময় বলি কোনো ধরনের সলিউশনে আমরা যাই না, আমরা সবসময়ই বলি আমরা কোনো সিদ্ধান্ত দেবার অধিকারও রাখি না, সেই সব কিছু হচ্ছে সব সমস্তটাই আপনাদের উপরে বর্তায়। আপনারাই সিদ্ধান্ত নেবেন কি হওয়া উচিত, কিভাবে কি বলা উচিত, কোনটা ভালো কোনটা মন্দ, আপনার বিবেক আপনার সেই মূল্যায়ন করবে, সেই সবকিছু আমরা চাই। আমরা আজকে যার কথা শুনবো তাকে মাইক্রোফোনে নিব, তার আগে আপনাকে একটু বলবো নিয়মটা কিভাবে আসলে আপনি আপনার কথাগুলো আমাদেরকে জানাবেন, সেটা খুবই সহজ। যারা অন্ধকারের গল্প নিয়মিত শোনেন তারা সবাই জানেন, আপনারা আমাদেরকে কিন্তু লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে খুব সহজেই কিন্তু আপনারা আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন, সেখানে লিখতে পারেন এবং ফেসবুকে আসতে পারেন। ফেসবুকে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন। বন্ধুরা, সবার অপেক্ষা বাড়ছে, আমি জানি অপেক্ষাটা খানিকটা বাড়াবো, কারণ এই মুহূর্তে আসলে আমরা একটা গান আপনাদেরকে শোনাবো। এই গানটি কাল আগামীকাল বাংলাদেশের খেলা আছে, আমরা ডেফিনেটলি বাংলাদেশের জন্য সবাই শুভকামনা জানাচ্ছি, আমাদের অন্ধকারের গল্পের টিম থেকেও বাংলাদেশ দলের জন্য শুভকামনা। সেই গানটার পরপর কিন্তু আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে এবং একটানা আমরা আসলে কথা শুনে যাবো আমাদের অতিথিদের। আপনারা এর মধ্যে ফেসবুক এসে দেখতে পারেন আমাদের অন্ধকারের গল্পের যে নিজস্ব পেজ আছে, সেখানেও লাইক দিয়ে কিন্তু আপডেট পেতে পারেন আপনি। নেমেসিসের নাম্বার চলো বাংলাদেশ গ্রামীণ ফোনের সৌজন্যে এই গানটি আমরা শুনবো, তারপর আমরা ফিরে আসছি আমাদের নিয়মিত আয়োজনে।
চলো যাই বন্ধু। চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয় উঠানে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয় উঠানে চলো বাংলাদেশ চলো
এই গানটি আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চাইলে গ্রাম ফোন নম্বর থেকে SMS করুন। টাইপ করুন WT স্পেস এই গানের কোড 4422527 আর পাঠিয়ে দিন 4000 নম্বরে।
শুনছেন ঢাকা FM 90.4, শুনছেন অন্ধকারের গল্প। ইভানকে শুনছেন আপনি, এবং যেমনটা বলছিলাম যে গানের পরপর আবার ফিরে আসব, এবং এখন থেকে আসলে আমরা আমাদের জানা যে কথাগুলো শুনবো সেগুলো হচ্ছে আমাদের অতিথির কথা। তার আগে বলি যে অন্ধকারের গল্প রোববার রাতের এই আয়োজন যারা নিয়মিত শুনেন তাদের জন্য বলছি যে অন্ধকারের গল্পে আজ যিনি অতিথি হয়ে এসেছেন তিনি একজন নারী, এবং বিশ্ব নারী দিবসের একদম শেষ প্রান্তে এসে আমরা আমাদের এই বিশেষ পর্বটি শুরু করছি। পাশাপাশি অনেকটা রাত জেগে হয়তো আমরা আজ আমাদের অতিথি ছোঁয়া যার কথাগুলো শুনবো, যে নারী সারাটা জীবন ধরে আসলে প্রতারিত হয়েছেন, এমনকি অনেক ক্ষেত্রে বলা যায় তিনি নিজে প্রতারণার আশ্রয়ও নিয়েছেন। তবে জীবন যুদ্ধে ক্লান্ত ছোঁয়া তিনি আজ মৃত্যুর মুখোমুখি। আমরা কি পারি না তাকে বাঁচাতে, কিংবা আমরা কি পারি না জীবনের এই যুদ্ধ ভারাক্রান্ত যে নারী আজ আমাদের সাথে এসেছেন তাকে সেই যুদ্ধের দাম আমার বাইরে এনে একটুখানি আলোর দেখা দিতে। অন্ধকারের গল্পের আজকের এই পর্বটি যারা শুনবেন শুনতে শুনতে আপনাদের যে কোনো মূল্যায়ন মতামত আমাদেরকে জানাতে পারবেন। আপনারা আমাদের লিখতে পারবেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে খুব সহজে ফেসবুকে আসতে পারবেন। ফেসবুকে এসে যেখানে একটি পোস্ট আমি দিয়েছি ছোঁয়া স্টুডিওতে বসা অবস্থায় তার একটি ছবি দেওয়া আছে, তিনি এখন সরাসরি কথা বলতে শুরু করবেন, তাকেও আপনারা দেখতে পারবেন। আসুন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং অন্ধকারের গল্পের আমাদের নিজেদের যে পেজটি রয়েছে সেখানেও কিন্তু আপনারা এসে সর্বশেষ যে কোনো আপডেট পেতে পারেন, facebook.com/og90.4। ঢাকা এফ এম 90.4 এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে বলছি যে আর অপেক্ষা না বাড়িয়ে আমি এখন মাইক্রোফোনে নিব আজকের অতিথি ছোঁয়াকে। ছোঁয়া কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন?
আমরা সবাই আসলে অনেক বেশি ভালো আছি, এবং এই ভালো থাকাটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত যাতে ভালো থাকতে পারি, অনুষ্ঠান শেষে আরো বেশি হাসি খুশি মনে আমরা থাকতে পারি সেই চেষ্টাটা করবো। ছোঁয়া, আমি শুরুতে একটু আপনার পরিচয়টা জানতে চাই, আপনি কোত্থেকে এসেছেন কি করছেন?
আমি আসলে গাজীপুর থেকে এসেছি, আর হলো আমি একটা গৃহিণী।
আচ্ছা,
আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো নারায়ণগঞ্জ।
ওকে, যারা অন্ধকারের গল্প শোনা শুরু করেছেন, এবং ছোঁয়া আপনি কি অন্ধকারের গল্প শুনতেন কখনো?
জি জি, আমি অনেক পর্ব শুনেছি।
আচ্ছা, তারপর যেটা হয় ছোঁয়া নিজেই কিন্তু আমাদের সাথে আসলে যোগাযোগ করবার চেষ্টা করেন, এবং আমরা সেই ঘটনাটা শুনতে চাই, আপনি যখন শুনলেন কেন মনে হলো যে এই অনুষ্ঠানে আপনি আসলে আসতে চান, আপনার কথাগুলো বলতে চান?
আসলে আমি যখন শুনি এই অনুষ্ঠানটা তখন আমার জীবনের সাথে কিছু কিছু ঘটনা মিলে যায়।
আচ্ছা,
তখন আমি খুব কান্না করি, খুব ভাবি, নিজেকে খুব ভাবিয়ে তুলে যে আসলে এরকম কেন জীবনটা, আমি অনুষ্ঠানে যাব এরকম একটা আমার মনে আসে, পরিকল্পনা আসে, এবং তাদের প্রতি আমার খুব কষ্ট হয় যে আসলে আমরা তো এত বড় পৃথিবীতে আমরা এত কষ্টে কেন আসি, এরকম মনে হয়।
ছোঁয়া, এরকম একটি উপলব্ধি থেকেই কিন্তু পরবর্তীকালে আমাদের ঢাকা এফ এম 90.4 এর অফিসে যোগাযোগ করার চেষ্টা করেন, অন্ধকারের গল্পের টিমের সাথে তিনি কমিউনিকেট করার চেষ্টা করেন, এবং দীর্ঘ একটা চেষ্টার পরে গিয়ে তিনি যখন আমাদের সাথে আসলে ফাইনালি কমিউনিকেশনটা হয়, এবং যখন তার কথাগুলো আমরা কিছুটা হলো শুনতে পাই, আমাদের কাছে মনে হয় অন্ধকারের গল্পের এই যে আয়োজন, এই যে কথা বলা, সেটা অনেকখানি হয়তো কিছুটা হলো সার্থক। কারণ এক একটা মানুষের ভিতরে তার জীবনের অপরাধ বোধের কথা বলেন, তার জীবনের সেই অন্ধকারগুলির কথাগুলো বলবার সাহস সব লক্ষ মানুষের সামনে, সেই সাহসটা ভিতর থেকে তৈরি হওয়ার যে একটা নীরব উদ্দেশ্য আমাদের অনুষ্ঠানে, সেই উদ্দেশ্যটা তখন মনে হয়েছে যে না সত্যি আমরা হয়তো কাছাকাছি যেতে পারছি কিংবা চেষ্টা করছি। আজ ছোঁয়া তার জীবনে যে ঘটনাগুলো বলবেন সেই ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি তিনি একদমই মাইক্রোফোনের সামনে খুলে মেলে সবকিছু সত্য, এবং হাজারো মানুষ যেহেতু, লক্ষ মানুষ যেহেতু তাকে শুনছে, তিনি নিজের সাথে সৎ থেকে বলবেন। তবে অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আসলে সেই ঘটনাগুলোর দিকে যেতে চাই না, আমরা একটু ছোটবেলার দিকে যেতে চাই। ছোঁয়া, আপনি যদি অনুষ্ঠানটা শুনেছেন, আপনি সবসময় জানেন যে আমরা যে অতিথি হয়ে আসেন তার সাথে আমরা তার ছোটবেলার মুহূর্তগুলোর কথা শুনতে চাই, তেমনি আপনার জীবনও নিশ্চয়ই ছোটবেলা তো অবশ্যই আছে, কোথায় বড় হয়েছেন, কি করতেন, কোন স্কুলে পড়তেন, এগুলো একটু জানতে চাই।
জি, বলবো। আমার বাবা ছিল সরকারি কর্মকর্তা, তো আমাদের দেশের বাড়িতে যাওয়া হতো না ছোটবেলা থেকেই আর কি, যেহেতু সরকারি জব করতো সেহেতু আমরা জায়গায় জায়গায় পোস্টিং হতো, ওখানে আমরা থাকতাম,
যেটা হয় মানে প্রচুর বদলির কারণে নানান জায়গায় যেতে হয়
ওখানে থাকতাম। তো ছোটবেলার ঘটনা বলতে, আমি যখন একটু একটু বুঝি তখন আমার বরাবর বিয়ে হয়ে যায়, তারপরে যখন আমি ক্লাস টু তে পড়ি তখন আমার মেজো আপুর বিয়ে হয়ে যায়। তখন আর কি মেজো আপুর বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার ওই এলাকা থেকে আমার আর কি, যেখানে মেজো আপুর বিয়ে হয় ওই এলাকা থেকে আমার স্মরণ শক্তি যে আমি দুষ্টামি বা ছোটবেলার আমার ওই খেলটা আর কি ওইখান থেকে আমি বুঝি। আমি ওইখানে যে দুজনাত গৌতমের স্কুলে পড়তাম, গৌতম চক্রবর্তী ওনার স্কুলে পড়তাম, তো অনেক দুষ্ট ছিলাম।
আচ্ছা, মানে খুব দুষ্টামি। বন্ধুদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কগুলো কেমন ছিল, বন্ধুদের সাথে কতটুকু সময় কাটাতেন?
ক্যাপ্টেন ছিলাম স্কুলের।
আচ্ছা আচ্ছা।
খুব দুষ্টামি করতাম, তো স্যার বলতো যে খাতাটা জমা দিবি, জমা দিয়া সুন্দরভাবে ই করবি, ওরা কি করে না করে এটা আর কি আমাকে দায়িত্ব দিত। ক্যাপ্টেন মানে তো এটা বুঝেনি যে দায়িত্ব, একজনকে দায়িত্ব দিত, তো আমি ওই দায়িত্বটা পালন মাঝে মাঝে করতাম, আর মাঝে মাঝে বেশিরভাগ যা আর কি আচার খেতাম।
আচ্ছা, মানে একটা সুযোগ নেওয়ার ব্যাপার ছিল।
হ্যাঁ, পরে স্যার একটা ইসলাম স্যার ছিল, কাজী স্যার, ওই স্যারটা আর কি আমাকে খুব বকত, এমনি বকাটার মধ্যে ভালোবাসা ছিল আর কি, মারতো ওইটার মধ্যেও আর কি আদর ছিল, এরকম করতাম। আর সবচেয়ে ই ছিল, শখ ছিল পাখির বাসা পাড়া, পাখি
মানে গাছ থেকে পাখির বাসা পেরে নিয়ে আনা।
হ্যাঁ হ্যাঁ, পেরে আনা। তো
আপনি গাছে উঠতে পারতেন?
হ্যাঁ, প্রচুর গাছে
উঠতে পারতেন।
হ্যাঁ হ্যাঁ, আমার দুইটা হাতই অলরেডি ভাঙা
এই গাছে।
হ্যাঁ হ্যাঁ, গাছে ওঠার কারণে।
মানে পুরোপুরি দুরন্ত বলতে যেটা বোঝায় আমাদের আজকের অতিথি ছোঁয়া, বলা যায় তাই ছিলেন। তো এই জন্য মানে এরকম যে দু একটা ঘটনা আপনি যেমন বললেন যে গাছ থেকে পড়ে হাত ভাঙা, বা এগুলো মাথায় কিভাবে আসতো যে গাছের?
আমি আমাদের যখন কোয়ার্টারে থাকতো তখন মা দুপুরবেলা ঘুমাইতো, বলতো যে আচার শুকা দিছে, যে আচার টাচার ওগুলো একটু দেখো, আর ওলা হাতের লেখাটা পরিষ্কার করো। তখন এই ছোট বোনকে বোঝায়া, তো আমাদের বাসার আশেপাশে কিছু আর কি যারা ওই যে আর কি বলবো একটু দরিদ্র ধরনের, দরিদ্র টাইপের ছেলে মেয়ে, ওদের ওরা আমাকে ইশারা করতো, ডাকতো ছেলে মেয়ে। তো ওদের সাথে আমি যখন ইশারা করতো আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি ওদের সাথে চলে যেতাম। তো ওরা বলতো যে ওইখানে গাছে পাখির বাসা আছে, তো আমি ওই ওদের সাথে থেকে থেকে ওইটা উঠতাম। তো একদিন এরকম হয়েছে যে একটা কারেন্টের খাম্বা ছিল আর একটা সাজনা গাছ ছিল, ওইটার উপরে উঠতে যে আর কি পাখির বাসাটা, পাখিটা হাত দিয়ে ধরার সময় আমি আর কি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আর কি আমি বলতে পারবো না, দেখে আমি টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি। আমার ক্যান যখন ফিরছে তখন আর কি আমার হাতের যে হাড় আছে, হাড় নাকি আলাদা হয়ে গেছে। তো এরকম অনেকেই বলছে আমার বাবাকে পঙ্গুতে নিতে হবে, হাত কেটে ফেলতে হবে, আমার আব্বা আম্মা কান্নাকাটি। তারপরে যাই হোক, এক কবিরাজের মাধ্যমে আর কি হাড়টা জোড়া লাগাই দিছে কিভাবে জানে। এরকম
থেমে গিয়েছিল মানে
না, এরপরেও হ্যাঁ, আমার এই যে চড়ুই পাখি আছে না ছোট ছোট, তো এই পাখিটা ধরার খুব শখ ছিল।
ধরে কি করতেন?
ধরে পোষার খুব আর কি শখ ছিল। আমি খাঁচা কিনতাম, তারপরে যে আমাকে টিফিনে টাকা দিত, যে রক্তগন্ধা ফুল এইসব কিনতাম, কিনে আমি বাড়ির আশেপাশে বা টপে লাগানোর চেষ্টা করতাম।
ফুলের প্রতি একটা ঝোঁক ছিল।
হ্যাঁ, ফুল, পাখি, আর পাখি আমি চুম্মো খাইতাম, পাখি বুকে রাখতাম আর কি, পাখি মাথায় হাত বুলাই দিতাম, পাখিকে জোর করে খাওয়াইতাম, এরকম করতাম। আমার পাখি পুষতে খুবই ভালো লাগতো।
এবং এরকম করে আপনার আসলে ছোটবেলা যায়। এবং আমরা একটা ব্যাপার যেমন জানি, আপনার বাবা মার কথা জানি আপনার, সেটা যদি আমাদেরকে বলেন।
আসলে কি, আমার আমি যখন জ্ঞান হইছে তখন আর কি আমার মা আর কি কোরআন শরীফ নামাজ এটা আর কি পড়ানো শিখাইতো আমার দাদু দাদারা, বা বলতো যে তুমি নামাজ রোজা পড়ো।
মানে এটা কি আপনাকে শেখাতো
না? আমার মা কে শিখাইতো। তো একদিন দুই দিন আমি এরকম ফলো করলাম। তো ওই যে আমার আম্মু ভালো নিরামিষ রান্না করতে পারতো। হ্যাঁ, তো পরে শুনলাম যে হিন্দু যারা হিন্দু তারা নাকি নিরামিষ ভালো রান্না করতে পারে। পরে অনেকেই আম্মুর কাছ থেকে এটা শিখতো। হ্যাঁ, আর অনেক ধরনের আইটেম আর কি শিখতো। আমার আম্মু খুবই সুন্দরী ছিল। পরে একদিন এরকম করে আমি শুনলাম যে আমার আম্মু নাকি হিন্দু ছিল আর বাবা মুসলমান। হ্যাঁ, তারপরে ওনাদের নাকি লাভ করে বিয়ে
হয়েছে,
ভালোবাসার বিয়ে হয়েছে। ওই যতটুকু আমি শুনছি, আমার বাবা ফার্স্ট আর কি ট্রেডিং শেষে আর কি ফার্স্ট কোথায় হয়েছে জানি না, দ্বিতীয়বারই নাকি ওই ময়মনসিং পোস্টিং হয়েছিল, ওইখানে আর কি আমার নানুদের নাকি গরু হারায় যায়, গরু চুরি হয়। ওই গরু চুরির মামলায় আর কি যে আমার আম্মুকে দেখে
গরু চুরির মামলায় মানে সে কি ইনভেস্টিগেশন এ গিয়েছিল?
হ্যাঁ হ্যাঁ, ওইখানে গেছিল। তো ওই আমার আব্বু আর কি ওইখানে গেছিল এটা করার জন্য। তো আমার আম্মুকে দেখে পরে কি সে এই মামলা টামলা কিছুই না। তো আমার আম্মুকে দেখে আমার আব্বু কখন আর কি আম্মুকে আনবে এই ধরনের চিন্তা ভাবনা করতেছিল। তারপরে কিভাবে আমার আব্বুর নাকি মাথার ভিতরে শুধু ক্যালকুলেশন করতেছে কিভাবে আমার আম্মুকে আনবে, কিভাবে কি করবে। তারপরে আমার নানুর বাড়ির সামনে একটা আর কি মহিলা ছিল, ওই আমার নানুদের ধান টান আর কি শুকায়া ওই যে কাজের বুয়া আর কি উনি ছিল। তো আমার আব্বু উনাকে পান সুপারি টাকা কাপড় টাপড় এগুলা কিনে দিত দেওয়ার পরে আমার আম্মুকে ম্যানেজ করার জন্য। তারপরে আমার আম্মুকে কিভাবে ম্যানেজ ট্যানেজ করছে করার পরে, তখন তো নৌকা ছিল নাকি, এই নৌকা দিয়া এটিশনাল এসপির বাড়িতে নিয়ে আসি আর কি আমার আম্মুরে।
আচ্ছা,
ওইখানে এনে ওই ওই এসপি কে আর কি উকিল বাবা বানিয়ে তারপরে আমার মাকে ওইখানে মুসলিম করে বিয়ে করে।
আচ্ছা,
তারপরে দাম্পত্য জীবনে যতটুকু বড় হয়েছি, ওই টাঙ্গাইলের ঘটনা আমি যেখানে ছিলাম দেখতাম মাঝে মাঝে আমার আব্বু আম্মু খুব ঝগড়া করত। ওনাদের সাথে বনি বনাত ছিল না, ভাষা অখাদ্য ভাবে গালিগালাজ করত। তারপরে এরকম করত। তো একসময় আমি বললাম যে তোমরা এরকম করো কেন, হ্যাঁ ঝগড়া করো কেন? আব্বু বলতো যে তুমি বুঝবো না এটা। হ্যাঁ, তো আব্বুর কথা আম্মু বিশ্বাস করতো না আর আম্মুর কথা আব্বু বিশ্বাস করতো না।
আচ্ছা,
এরকম করতো,
অবিশ্বাসের একটা ব্যাপার ছিল।
হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আবার আমি কি করতাম, ওই যে আম্মা আমাকে ইয়ে পাঠাইতো, থানায় পাঠাইতো আর কি, যে তুমি যা দেখো তোমার আব্বু কি করে।
তো মানে এই সন্দেহটা আসলে কি ছিল, মানে কি নিয়ে সন্দেহ ছিল আপনি মনে করতে পারবেন? বা
আমাকে আম্মু বলতো যে তুমি থানায় যাও, থানায় যা দেখো তোমার আব্বু কি করতেছে, এখন তো ডিউটি নাই। হ্যাঁ, তখন আমি থানায় যাই দেখতাম কি ওই যে তাস বলে এটাকে নাকি, ওই তাস খেলতেছে আমার আব্বু। হ্যাঁ, তখন ওই আমার আব্বু আবার কি করতো যে আমাকে 20 টাকা 50 টাকা এরকম দিত, যে আমি যে এইখানে বসছি তুমি তোমার আম্মুরে বলে।
কোন জুয়ার আসর বা এরকম কিছু ছিল
নিয়ে হয়তো বা খেলতো, এটা তো আর আমি বুঝতাম না, খেলাটা তো আমি মেয়ে মানুষ যেহেতু বুঝতাম না। তো এই 20-50 টাকা দিত আমাকে, তো আমি আমাকে বলতে না করতো, তো আমি টাকা খেয়ে ফেলে দিয়ে তারপরে কতক্ষণ চাপা রাখতাম পরে আবার বলে দিতাম।
আচ্ছা,
তো এরকম করতাম। তো ওইটা নিয়েই আর কি আম্মু ঝগড়া করতো। হ্যাঁ, আবার আম্মু যদি শপিং এ যেত বা কোথাও যেত, ওই আব্বুর আর কি মাইন্ডে লাগতো যে তুমি ওই যে আম্মু তো যেরকম আমরা মুসলিমরা একটু বুরকা টুরকা পর্দা শিলি করি, আর হিন্দুরা তো একটু সাজগোজ করতে পছন্দ করে ওনারা, তো আম্মু একটু সাজগোজ করতো, ওই ওইটা আব্বুরই করতে পারতো না।
যাই হোক, একটা তাদের ভিতরে আমরা যদি এভাবে বলি যে অনেকটা সন্দেহ অবিশ্বাস এই জায়গাগুলো তৈরি হয়ে গেছিল। আমি একটু আপনার কাছে আবারও যাবো, তারাকে বলি যে অলরেডি আমরা নতুন একটি ঘন্টায় চলে এসেছি, 8ই মার্চের একদম শেষ ঘন্টা এই দিনটার ক্যালেন্ডারের পাতায়, 11:03। আর যারা শুনছেন অন্ধকারের গল্প, তাদের জন্য বলতে চাই যে অন্ধকারের গল্প আজ আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন ছোঁয়া। তিনি একজন নারী এবং নারী দিবসের এই আয়োজনে তাকে পেয়ে আসলে আমাদেরও ভালো লাগছে। আমরা তার জীবনের এমন কিছু ঘটনা শুনব এবং আমরা সবাই অপেক্ষায় আছি আসলে কি সেই ঘটনাগুলো, সেই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তবে এতটুকু বলতে পারি যে ছোঁয়া, যিনি সারাটা জীবন আসলে প্রতারিত হয়েছেন, এমনকি কখনো কখনো নিজেও প্রতারণার আশ্রয় নিয়েছেন, তবে জীবন যুদ্ধে ক্লান্ত এই ছোঁয়া আজ একেবারেই মৃত্যুর মুখোমুখি। যারা কথা শুনতে শুনতে ভাবছেন যে আমি এগুলো আসলে কি বলছি, কেন বলছি, অন্ধকারের গল্পের আজকের এই আয়োজনটা যদি রাত জেগে থাকবার অভ্যাস থাকে, খুব বেশি সমস্যা না হয়, ঢাকা এফএম 90.4 টিউন ইন করে থাকুন, আমার কথার সত্যতা মিলবে, বিশ্বাস করতে শুরু করবেন। তবে মূল উদ্দেশ্য বলেন, লক্ষ্য বলেন, সেটা হচ্ছে আমরা কি একটা জীবনকে তার মনের ভেতর থেকে জীবন বাঁচবার জন্য, জীবন সুন্দর সেই বিশ্বাসে ফিরিয়ে আনতে পারি কি না, সবাই মিলে চেষ্টা করব। আর আপনারা ফেসবুকে এসে ছোঁয়া তার একটি ছবি দেখতে পারেন, যিনি স্টুডিওতে সেই সুদূর গাজীপুর থেকে সরাসরি এসে কথা বলছেন। সবসময় তাই হয় অন্ধকারের গল্পের এই আয়োজনটি একদম সরাসরি আমরা কথা বলি, যার ফলে আমরা কিন্তু একেবারে আপনাদের কাছে একবারে তাজা একটি বার্তা পৌঁছে দিতে পারি। আর তেমনি করে ছোঁয়া তিনি স্টুডিওতে বসে যে ছবিটি তুলেছেন, সেটা আমরা ফেসবুকে আমাদের ঢাকা এফএম 90.4 এর ফ্যান পেজে দিয়ে দিয়েছি, সেখানে আপনি এসে দেখতে পারেন। facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আপনি টেক্সট করতে পারেন 16260 এই নাম্বারটিতে। বন্ধুরা চাইলে অন্ধকারের গল্পের নিজস্ব পেজও আপনারা যেতে পারেন। অনুষ্ঠানটির জন্য অন্ধকারের গল্পের যে টিম রয়েছে, প্রডিউসার সাদিক সামি এবং ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনাদের সাথে মাইক্রোফোন কথা বলি আমি ইভান, আপনাদের সাথে অনেকটা সময় জুড়েই থাকবো। আমরা আবারও ছোঁয়া তার কাছে ফিরে যেতে চাই। ছোঁয়া, আপনি আপনার বাবা মার কথা বলছিলেন, অবিশ্বাস সন্দেহ আপনাকে থানায় পাঠানো, তিনি আসলে কি করছেন কিংবা আপনার মা কোথায় যাচ্ছেন, সেটা নিয়ে তার ভিতরে একটা আপনার বাবার ভিতরে একটা একটা আক্রোশ, একটা কষ্ট, এই বিষয়গুলো ধীরে ধীরে ছোটবেলায় আপনি দেখতে শুরু করলেন।
এর আগে একটু কথা বলি, আমাদের স্কুলে আর কি যেমন খুশি তেমন নাচছে, সাজো, সরি, ওরকম একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওই অনুষ্ঠানে নাকি ওই যে স্কুলে অনেক কিছু দিতে হয়, বাবা মাদের গিফট করতে হয় স্কুলে, ঘড়ি টুড়ি, তো আমাকে 500 টাকা দিছে আমার বাবা, যে তুমি স্কুলে এই তোমার ওই আমাদের স্কুলের সামনে এই কাকার দোকান আছে, ওইখান থেকে একটা ঘড়ি নিয়ে যাও, 350 বা 400 টাকা নিবে। তো ওইটা নিয়ে আমি করছি কি, একটা ঝাড়ু কিনে নিয়ে গেছি স্কুলে।
আচ্ছা, কেন?
টাকাটা বাঁচবে,
মানে কিছু একটা দিলেই হবে এই কারণে। আচ্ছা,
তো এখানে নিয়ে গেছি, তো স্কুলে এখন ওই স্যার বলতে চাই, তোর আব্বু এত অবস্থা ভালো, তোদের এত, তুই এইটা আনলি কেন? আমি বলছি স্যার দেখেন, কয়েকটা কাগজ টাগজ নিয়ে আসছি, আমি বলছি স্যার দেখেন এটা পরিষ্কার হয় না, হ্যাঁ হয়। এখন আরেকদিন আর কি আমাকে দেখছে যে আমি লেখা বাদ দিয়ে ওই আমি অন্যদিকে তাকায় আছি, আমি কই কাগজ টাগজ পরিষ্কার হয়, এই ঝাড়ু দিয়া ঝাড়ুর মোতা দিয়া মাথায় যে বাড়ি দেওয়া যায় সেটা জানো, এরকম হাসাহাসি হইত স্কুলে। তো বাবা মার এখানে ওইদিনকে আমি বাসায় ফিরছি, দেখি আমাদের ঘরের ভিতরে আর কি কাচের প্লেট অনেক আর কি ছোড়াছুড়ি। আমি ঘরের ভিতরে ঢুকি, তো আব্বু আম্মু অনেক গালাগালি, হ্যাঁ, তো আমার খুব ভয় লাগতেছে,
মানে ঝগড়া হচ্ছে,
হ্যাঁ হ্যাঁ ভয় লাগতেছে আমার খুব।
আপনি স্কুল থেকে ফিরে দেখছেন?
হ্যাঁ, ফিরে দেখতেছি। তো আমি এখন কি করব, আমি তো কান্নাকাটি করছি, মেজো আপার বাড়ি ছিল ওইখানে, মেজো আপুর শ্বশুর বাড়ি, মেজো আপুরে খবর দিই, তো মেজো আপুরা মেজো আপুর বিয়াই যে শ্বশুর টুসুর অনেক ইটি করে দিয়ে বুঝায় টুজায় গেল, যাওয়ার পরে বললো যে কতক্ষণ ভালো, তারপরে আবার রাত করে শুরু করে দিছে। তো আমার আম্মু করলো কি, এই যে কাপড় চোপড় নিয়ে আর কি আমার যে চাচির এখানে এসে বসছে নারায়ণগঞ্জ, আমার মেজু চাচার বাড়িতে এসে বসছে। তা আমার আব্বু, আমি আমার মেজু অপার বাড়িতে, তো আমার আব্বু ওই অন্য কালীহাতি পোস্টিং হয়েছে, তো ওখানে চলে গেছে, হ্যাঁ মধুপুর। তো ওইখানে আবার আমার ছোট বোনটাকে নিয়ে আমার চাচির বাড়িতে রাখছে, ছোট চাচুর বাড়ি হলো মধুপুর, ওইখানে রাখছে। রাখার পরে তো ওই আমার আম্মুর সাথে আব্বুর এরকম গন্ডগোল।
মানে আমরা বলতে পারি যে ছোটবেলা থেকে আপনি আসলে একটা পারিবারিক অশান্তি,
অশান্তির মধ্যে
এরকম ব্যাপারগুলো দেখতে দেখতে বড় হয়েছে।
হ্যাঁ, তারপরে মেজু আপুর এখানে, তো আমার আব্বু বললো কি আমি টাকা টুকা দিব, যেহেতু তোমার আম্মু ঝগড়া করে, তুমি একটু তোমার বোনটারে এই 5-6 মাস একটু রাখো, তারপরে আমি দেখি কি করা যায়। এই কথা বলল। তো আমার মেজু আপু করতো কি, ওই যে মেজু আপুর মেয়ে হয়েছে, বলতো আর একটু রাখ, হ্যাঁ একটু হাড়ি পাতিল গুলা ধুয়া নিয়ে আসো, হ্যাঁ একটু কাপড়টা ধুয়া নিয়ে আসো, এরকম
করতো।
হ্যাঁ আমার মেজু বোন, তো আমি যখন পড়তে যেতাম তখন আর কি পড়তে পারতাম না, এরকম করতো। তো ওই আমি খুব কান্নাকাটি করতাম, হ্যাঁ বুঝতাম না তো যে কি করলে কি ভালো হবে। তো ওরা পড়তো না, আমি তাকায় তাকে দেখতাম, আমি পড়তে যেতাম, কিছুক্ষণ পড়তাম, তারপরে আপু একটা কাজ দিত, দুলাভাই একটা কাজ দিত, আবার দুলাভাই বলতো যে তোমার বোন তোমার বাবা মার জন্য কি আমার ই হবে নাকি, আমার সংসারে কি হবে নাকি, হ্যাঁ আমার ই নাই, ছেলে মেয়ে নাই, একটা মানুষ রাখা কি মনে করো, এরকম বলতো। তো আমার আব্বু কিন্তু টাকা পাঠাইতো, হ্যাঁ পরে আমি তো তখন ফোন ছিল না, পরে আমি কি করবো, পরে একদিন এক আর কি আমার মেজোপুর বাড়ির সামনে একটা ওই যে ইয়ের দোকান ছিল, ওই যে মিষ্টির দোকান, ওইখানে টেলিফোন ছিল। তো আমার আব্বু একদিন ফোন করছে, তো আমাকে চাইছে যে ছোয়া তুমি কেমন আছো, হ্যাঁ তো আমি বললাম যে আব্বু আমি ভালো নাই, আমাকে তুমি নিয়ে যাও, হ্যাঁ এই কথা বলছি। তো আব্বু বললো যে কেন কি হয়েছে, আমি এরকম এরকম আমি কেন এখানে থাকবো। তো বললো যে আচ্ছা আমি আজকে আসতেছি মা, তুমি কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিয়ে যাব। তো আমাকে নিয়ে গেছে আমার মেজু চাচির এখানে, ওই সরি ছোট বোন যেখানে, ছোট চাচুর এখানে, ওইখানে নিয়ে গেছে। ওইখানে যা দেখি আমার ছোট বোন অবস্থা খুবই খারাপ, আমার ছোট বোন কে এই কাজ টাস ওইখানেও কাজ করে আমার ছোট বোন কে দিয়ে। আমার আমার মেজু আপা যেরকম করতো ওই আমার চাচিটা ওই রকম করতেছে আমাদের সাথে, ওই যে রেশনের চাউল ডাউল তেল টেল, তারপরে এমনিতেও টাকা পয়সা, তারপর আমাদের যে দুধ রোজ করে দিছে, এগুলা সবকিছু দিত, কিন্তু আমাদের প্রতি ওনার কোন যত্ন ছিল না, আরো আমাদের দিয়ে উল্টা আর কি কাজ টাজ করাইতো। ওনার মেয়েদের আমাদের জিনিস জামা কাপড় যেগুলো পাঠাইতো ওনার মেয়েদের দিত, এরকম করতো। তো এরকম করে আমার আম্মু করলো কি, ওই যে আমাদের যে কানের দুল আছে না স্বর্ণের, ওই চিকন করে দুল বানাই দিছিল। তো আমার আম্মু ওই কোথায় জানি কিভাবে বিয়ে ঠিক হয়েছে, ওনারা বিয়ে আমার বাবাও আমার মা। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই আমার বাবা মার এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে।
হ্যাঁ আমি সেই ঘটনা একটু জানতে চাই যে প্রচন্ড ঝগড়া হচ্ছিল, এই আপনার তখন কত বছর বয়স এবং ডিভোর্সটা আপনার বাবা মার কিভাবে হলো সেটা আপনার মনে আছে?
আমার 9.5 এরকম বয়স। আমার মেজু চাচার বাড়িতে আসছে, আমার মেজু চাচার বউটা একটু ছিল, আমার মা আসছিল, ওই যে বলছিলাম যে মেজু চাচার বাড়িতে আমার মা গেছে, আমার চাচির সাথে আমার চাচার গন্ডগোল। তো ওই আমার চাচি বলতেছে যে এখানে থাকতে পারবে না, ডিভোর্স টিভোর্স দিয়ে দাও, হ্যাঁ তুমি যে সুন্দর, তোমার যে চেহারা সুন্দর, তুমি ভালো ই পাবা, আর আমার আব্বু তো একটু কালো ছিল শ্যামলা ছিল, তুমি ভালো, তুমি খুব সুন্দরী, তুমি ভালো একটা ই পাবা, এরকম বুদ্ধি দিত। তাই আমার আম্মু ওই বইটা ই করে, আর আমার আম্মুর উগ্র মেজাজ ছিল, খুব রাগি ছিল, আর আমার আব্বু ছিল শান্ত, কিন্তু রাগলে আর কি খবর আছে, যদি রাগতো তাহলে অনেক বেশি রাগ করতো। পরে এভাবে ডিভোর্স হয়ে যায় দুজনের। তো আমার আম্মু বিয়ে করে একজন ভালো ভালো লোকই বলতে গেলে, খুব প্রভাব এক ব্যক্তিকে বিয়ে করে, ওনার ওয়াইফ মারা যায়।
আপনি আমাকে এর আগে একটুখানি বলুন যে একটা সন্তান হিসেবে যখন আপনি দেখছেন যে বাবা মার ডিভোর্স হয়ে যাচ্ছে, তখন আপনার কি মনে হচ্ছিল, আপনার মনের অবস্থা কি ছিল?
আমার মা যখন চলে যায় আর কি, যে বললাম না কানের দুলগুলো আমার কাছ থেকে নিয়ে যায়, আমার ছোট বোনের কাছ থেকে নিয়ে যায়, তখন কান্না আর কি যে একটা কষ্ট বুকের ভিতরে যে একটা কষ্ট,
কষ্টটা কি দুল নিয়ে গেছে জন্য না আপনার বাবা মা মাকে আর পাচ্ছেন না
আর কি, একটা মা একটা সন্তানকে একটা সাধারণ কানের দুল বানিয়ে দিছে সেটা নিয়ে গেল আর মা কোথায় যাচ্ছে, আমার মা কোথায় যাচ্ছে
আপনি বুঝতে পারছেন
না, না কানের দুলের তো কোনো প্রশ্ন না এখানে,
মানে বয়সের কারণে আপনার কাছে মনে হয়েছে যে মা কেন যাচ্ছে এবং দুলটা কেন,
হ্যাঁ দুলটা কেন নিয়ে যাচ্ছে, মা কোথায় যাচ্ছে, হ্যাঁ আর কেন কষ্ট লাগছে, এরকম মনে হচ্ছে। তো এরকম হলো, হওয়ার পরে মার কষ্ট তো কিছুতেই ভুলতে পারি না, মাকে ছাড়া থাকতেই পারি না, আমার মা কেঁদেছিল 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 শুধু, বলছিল তোদের সাথে দেখা করবো আমি যে কোনো সময় আসবো, এটা বলছিল। আর বাবা তো ওই চাচার এখানে ছিলাম, তো চাচা চাচি খুব খারাপ বিহেভ করত, ওই বাবাও করলো কি বিয়ে করলো, চাচি কোথা থেকে একটা ঠিক করলো বিয়ে টিয়ে করলো, তো করার পরে ওই মহিলাটা নাকি অসুস্থ ছিল, হ্যাঁ হ্যাঁ অসুস্থ ছিল, তারপরে যাই হোক ওই অসুস্থ থাকার কারণে বিয়েটা সাত দিনের সময়ে বিয়েটা ভেঙে যায়, হ্যাঁ দ্বিতীয় বিয়েটা ভেঙে যায় অসুস্থ মহিলাটা ছিল, এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষার্থী ছিল, খুব গরিবের মেয়ে ছিল আর কি, কিন্তু ওই যে মুখে একটা পাইরিয়া অসুখ আছে নাকি
ওইটা, থাকে তার বয়সের ডিফারেন্স খুব বেশি ছিল না,
না আমার তো 9.5 বছর ছিল, তারপরে এইভাবে চলতে থাকলো। তো আমি আবার বড় অপর বাসায় যাই, মেজ অপর বাড়িতে যাই, কিন্তু লেখাপড়া আমাদের আর কি ভর্তি ঠিকই করাই দিচ্ছে কিন্তু হচ্ছে না, কাজে হয়তো বা ওই রকম আর কি একটার পর একটা সমস্যার কারণে আমাদের হচ্ছে না, কিন্তু বাবা টাকা ঠিকই দিচ্ছে সবাইকে,
কিন্তু বাবা জানতে পারছে না যে আসলে
হচ্ছে না, হ্যাঁ তো ওই এরকম করে আরেকটা বিয়ে ঋণ নিয়ে আসলো আমার বাবা,
তৃতীয় বিয়ে,
হ্যাঁ তৃতীয় বিয়ে নিয়ে আসলো, এই এটা হলো
আমার বিয়েগুলো কে নিয়ে আসছে,
এটা নিয়ে আসছে আমার বাবাই লুক লাগাইছে আর কি,
মানে তিনি বিয়ে করবে,
হ্যাঁ বিয়ে করবে যে দেখো ভালো মেয়ে আছে কিনা, তো নারায়ণগঞ্জ আমাদের বাড়ির পাশেই এক মহিলার সন্ধান পেল, মহিলার নাকি আগে বিয়ে হয়েছিল যাই হোক সেটা আমি জানি না, শুনেছি তারপরে ওই মহিলাটা কি বিয়ে করলো, বিয়ে করার পরে ওই আমার ছোট বোনকে তখন বড় অপুর বাসায় দিল, হ্যাঁ আর হলো ও এর মধ্যে আরেকটা কথা বলবো, এর মধ্যে ওই আমাদের দেশে গেছিলাম বেড়াইতে, একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ওই আর কি দূর থেকে দেখা দেখি, তো
নারায়ণগঞ্জ,
হ্যাঁ তখন এটা হলো ওই আমার বাবা যে ওই যে যে প্রথম দ্বিতীয় মহিলাটাকে ডিভোর্স করলো, তারপরের 1.5-2 বছর পরের ঘটনা, তখন 11.5 অথবা 12 বছর আমার বয়স, হ্যাঁ তখনকার কথা, একটা ছেলে আমাকে পছন্দ করে,
কিভাবে পছন্দ হলো মানে সেই ছেলের ঘটনাটা কেমন,
ছেলের ঘটনাটা এমন, ওই ছেলেটা আর কি সাইকেলে করে যাচ্ছে, ওই আমি আমার সাথে বাড়ি খায়া পড়ে যায় আর কি ছেলেটা,
আচ্ছা
পরে যায়, তারপর ছেলের সাথে আমার কথা কাটাকাটি হয়, হওয়ার পরে পরে বলতে তোমাদের বাড়ি কোথায়, তো আমরা তো এখানে থাকি না, সে তো জানে না যে আমরা এই যে আমার দাদার নাম এটা বা আমার বাবা এটা জানে না, পরে যখন আমার পিছু পিছু আসলো পরে ঝগড়া হয় আর কি, এই ছেলেটাকে এক পর্যায়ে আমি লাথি মারি,
আচ্ছা মানে আপনার যেটা দুরন্ত বানা দোষীপনা ব্যাপারটা
আর কি, আমার সাথে খুব তর্ক বিতর্ক করতেছে, হ্যাঁ আমি ওর পায়ে ব্যথা দিল তো আমিও একটা দিয়ে দিছি, পরে আমার পিছে পিছে আসছে, দাঁড়াও তোমাকে মজা দেখাবো, হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে, পরে আমাদের বাড়ির সামনে আসছে, আসার পরে এরকম ওই যে আমার ফুফাতো ভাইটাই নিয়া এরকম দুষ্টামি দুষ্টামি করতাম, তো এরকম আমাকেও একবার যে ভোড়া ভোড়া কলা গাছের ভোড়া হয় না, হ্যাঁ ভোড়ার মধ্যে আর কি ফেলে দিছে, এরকম হলো, হওয়ার পরে দেখা দেখি, হ্যাঁ দূর থেকে তো আমাকে একটা ময়না পাখির ই দিছিল, খাঁচা দিছিল পাখি সহ, হ্যাঁ হ্যাঁ
মানে ধীরে ধীরে কি মানে একটা ধাক্কা লাগলো ঠিক আছে, এরপর তার সাথে আপনার এত কমিউনিকেশন এত যোগাযোগ কিভাবে হচ্ছে,
ওটা হচ্ছে কি ওই আমি পাখির পাখি পছন্দ করি এটা আর কি আমার ভাই বোন সবাই জানে, চাচাতো ভাই ফুফাতো ভাই বোন সবাই জানে, তো ওদের লাগাইছে যে ওই সোয়াকে আমার পছন্দ হয়েছে, ওর সে মনটা কিভাবে পাবো,
আচ্ছা ওনার বয়স কত ছিল,
উনি তখন 10-এ পড়ে,
উনি 10-এ পড়ে, আচ্ছা
তো এইভাবে পরে আমাকে পাখির বাচ্চাটা দিল পাখি সহ। তো এইভাবে আর কি ভালোবাসা বলতে কি আর কি কথাবার্তা হতো, মনে ততটুকুই হয় নাই, দাগ কাটে নাই। ওই এরকম আর কি ভালো লাগতো, যে এই ভালোটা যে ভালোবাসা সেটা বুঝি নাই প্রথমে।
আচ্ছা আচ্ছা, না বোঝারই কথা। হ্যাঁ, তো কম বয়সে
পরে গেলাম, তারপরে যে আব্বু বিয়ে করলো। হ্যাঁ, বিয়ে করার পরে আমাদের আব্বুর পোস্টিং হলো নরসিংদী, ওইখানে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলে কিভাবে জানি আমাদের অ্যাড্রেস নিয়ে ওই আব্বুর ঠিকানা চিঠি দিত, রেজিস্ট্রি করে চিঠি দিত। হ্যাঁ, তো একদিন এইভাবে থানায় গেছি, যাওয়ার পরে খাবার নিয়ে গেছি। ওই ও এর মধ্যে আরেকটা কথা আছে, যে আমার আম্মু ওই যে ওই তৃতীয় বিয়েটা করার আগে আমার আম্মুর সাথে আবার আমার আব্বুর মিল হয়েছিল।
আচ্ছা, আমরা না একটু হয়তো ছোঁয়া আপনার কাছ থেকে একটু এলোমেলো ভাবে গল্পটা শুনছি, কিন্তু আমাদের গল্পটা খুব গুছিয়ে শুনতে হবে, আমরা প্রত্যেকটা ঘটনা যাতে স্কিপ করে না যাই। আমি আপনাকে একটুখানি সময় দিচ্ছি, এর ফাঁকে একটু বন্ধুদেরকে আমি বলি যে অনেকে অলরেডি আমাদেরকে টেক্সট করছেন, অনেকেই আমাদের সাথে আছেন এবং যেই আছেন আমরা আসলে মূল ঘটনাগুলো অবশ্যই শুনতে চাই। ছোঁয়া যিনি আসলে তার জীবনের কাছে এত বেশি প্রতারিত, তিনি যখন কথাগুলো বলতে যাচ্ছেন তিনি কথা চমৎকার ভাবেই বলছেন, কিন্তু একেবারে সাজিয়ে সাজিয়ে ঘটনাগুলো বলা, যার জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটে যায় তার পক্ষে একটু কঠিন, যার ফলে হয়তো তার বলাগুলো হুট করে মনে করে করে কোনো জায়গা থেকে কোনো ঘটনা বলা এরকমটা হচ্ছে। তারপর আমরা চেষ্টা করব যাতে ছোঁয়া তিনি মোটামুটি ঘটনার ক্রম অনুসারেই এগিয়ে যান। আর আরেকটা বড় বিষয় হচ্ছে অন্ধকারের গল্পের এই আয়োজনটা একেবারে সরাসরি, মানে ছোঁয়া যে এখন কথা বলছে 11:19 ঘড়ির কাটায়, এটা একদম সরাসরি আপনি শুনতে পাচ্ছেন, যার ফলে আমরা আসলে ওই বিন্যাসটা ঠিক মতো নিজেরাও বুঝতে পারছি না যে কিভাবে, আমরা আগে যদি জানা থাকতো, আগে থেকে যদি এটা আমরা রেকর্ডেড হতো তাহলে হয়তো সেভাবে করে আমরা বিন্যাস করতাম, যার ফলে ছোঁয়া তার জীবনের সাথে এত বেশি মর্মান্তিক কিছু ঘটনা আছে যে ঘটনাগুলোর ফলে তার যে অস্থিরতা, তার বুকের ভিতরের যে কষ্ট, যে যন্ত্রণার ভিতরে তিনি আছেন, যে অন্ধকারের গুলির গল্প তিনি তার জীবন থেকে নিয়ে এসে আমাদের অন্ধকারের গল্পে ঢাকা FM 90.4 এর মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিচ্ছেন। একটু কষ্ট হলেও আপনাকে এমন করে আসলে বুঝে নিতে হবে, আমরা চেষ্টা করব তারপরে যতখানি অর্গানাইজ করে প্রেজেন্ট করা যায়। এবং পাশাপাশি আপনি লিখতে পারেন 1626 এই নাম্বারটি, যে কোনো কিছু, অনেকে যেমনটা আমাকে লিখছেন দেশের বাইরে থেকে যারা শুনছেন, একেবারে আজন্ম ভালোবাসা আপনাদের জন্য, বিনম্র শ্রদ্ধাও আপনাদের জন্য। আপনাদের এত বেশি ইন্সপিরেশনের কারণে আমরা আসলে অনেক বেশি শক্তি পাই সামনের দিকে এগিয়ে যাবার। বন্ধুরা, আপনাদেরকে বলি যে ফেসবুকে এসে দেখতে পারেন ছোঁয়া, তিনি আমাদের স্টুডিওতে বসে তার যে ছবিটা আমরা নিয়েছিলাম সেই ছবিটা কিন্তু আমরা আপলোড করে দিয়েছি facebook.com/ঢাকা FM 90.4, লিখে সার্চ করবেন আমাদের ফ্যান পেজটি পাবেন, রাইট। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের মূল্যায়ন, আপনাদের মতামত, ওটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, ওটা আমরা শুনতে চাই এবং ওটা ধরে আসলে আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে। আমরা ছোঁয়াকে আজ পেয়েছি, যিনি সারা জীবন, আমি যেমনটা বারবার বলছি যে প্রতারিত শুধু হয়েছেন তা না, প্রতারণা করেছেন, প্রতারণার আশ্রয়ও নিয়েছেন, এবং সেই কথাগুলো একদম অকপটে স্বীকার করবার জন্য ছোঁয়া আজ স্টুডিওতে এসেছেন। এবং জীবনযুদ্ধে তিনি এতটাই ক্লান্ত, আমি বলছি মাঝে মাঝে তিনি মৃত্যুর মুখোমুখি, কেন এই কথাটা বলছি সেটা একটু রাত জেগেই আপনাকে শুনতে হবে। তবে আমাদের চেষ্টা থাকবে, আমাদের সবার সম্মিলিত একটা প্রয়াস থাকবে, একটা মানুষের ভিতরে বাঁচবার ইচ্ছেটা আবার যদি কোনোভাবে ফিরিয়ে দেওয়া যায়, কোনোভাবে যদি উপরওয়ালা সেই শক্তিটা আমাদের সবার উপর ভর করে দেন, আমরা যদি সেটা ছোঁয়ার ভিতরে ছড়িয়ে দিতে পারি। বন্ধুরা, আমরা আবারও ছোঁয়ার কাছে ফিরে আসবো। আমি ছোঁয়াকে সময় দেওয়ার জন্য একটুখানি বিরতি নিতে চাই, এই বিরতি মানে হচ্ছে কোনো বিজ্ঞাপন বিরতি না, এই বিরতিতে আমরা একটা গান শুনে আসতে চাই। যে গানটা শুনবো নেমেসিসে চলো বাংলাদেশ, এই গানটি কালকে খেলাও আছে বাংলাদেশের, শুভকামনা তো তাদের জন্য রইলে। এই গানটির পরে ঠিক 3:30 আবার আমরা ফিরে আসছি অন্ধকারের গল্পে, টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4।
আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চাইলে গ্রাম ফোন নম্বর থেকে SMS করুন। টাইপ করুন WT স্পেস এই গানের কোড 4422527 আর পাঠিয়ে দিন 4000 নম্বরে।
This track was downloaded from fusionbd.com.
90.4
শুনছেন অন্ধকারের গল্প। টিউনিং করে আছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4 এবং আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন ছোঁয়া, যিনি তার সারা জীবন ধরে আসলে প্রতারিত হয়েছেন এবং সারা জীবন ধরে তিনি দুঃখ কষ্ট কিংবা এসবের মাঝখান থেকে বড় হয়েছেন। শুধু দুঃখ কষ্ট তাই না, জীবন আসলে আমরা মাঝে মাঝে বলি যে মানুষের জীবন এমন হয় অনেকের ক্ষেত্রে যে তার জীবনের উপর থেকে শুরু থেকে একটা স্টিম রোলার চলে যায়। ছোঁয়ার জীবনে তাই ঘটেছে। শুধু প্রতারিত হয়েছেন তাও না, নিজে প্রতারণার শিকারও, নিজে প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং সেই সব ঘটনায় আজ আমরা শুনছি। বন্ধুরা, 11:26 আপনি ঢাকা এফএম 90.4 এর সাথে সরাসরি আছেন, অন্ধকারের গল্প আপনি শুনছেন। আমি অনুষ্ঠানটির জন্য একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মুইন, জানাতুল ফেরদৌস শিপন, ইভানকে শোনেন আপনার মাইক্রোফোনে, আপনারা মাইক্রোফোনে অতিথির সাথে যখন কথাগুলো বলি, পাশাপাশি আপনাদের কথা আমরা শুনতে না পেলেও পড়তে পারি এবং সেই পড়া কথাগুলো আমরা মূল্যায়ন করি। আপনারাই আমাদের চালিকা শক্তি। লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে এবং চাইলে খুব সহজে কিন্তু আপনি ফেসবুকে আসতে পারেন। সেখানে এলে যেটা হবে, আপনি ছোঁয়া তার একটি ছবিও দেখতে পাবেন যেটা আমাদের স্টুডিওতে বসেই তোলা। আপনারা ফেসবুকে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এসে পোস্টে লাইক করতে পারেন, চাইলে পোস্ট শেয়ার করে দিতে পারেন, চাইলে কমেন্টও করতে পারেন। এছাড়াও আপনি facebook.com/og90.4 লিখে অন্ধকারের গল্পের নিজস্ব পেজও লাইক দিয়ে রাখতে পারেন সর্বশেষ যে কোনো আপডেট পাওয়ার জন্য। আমরা আবারও ফিরে যাব আজকের অতিথি ছোঁয়া, তার কাছে শুনছিলাম যে তার যে বাবা মা তাদের ডিভোর্স হয়ে যায়। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই আপনাদেরকে যে ছোঁয়া যার বাবা সরকারি একটি চাকরি করতেন, তিনি পুলিশে চাকরি করতেন এবং সরকারি চাকরির কারণে নানান জায়গায় তার বদলি হতো। ছোঁয়ারা চার বোন ছিলেন এবং ছোঁয়া তিনি তৃতীয় মানে 3 নম্বর মেয়ে ছিলেন তার বাবা মার। তার বাবা ধর্মে ছিলেন মুসলমান, তার মা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী এবং দুজনের একটা ভালো লাগার জায়গা থেকে তার বাবাই মূলত তার মাকে পছন্দ করেন এবং সেই ভালো লাগার জায়গা থেকে তাদের বিয়ে। বিয়ে হওয়ার পর ধীরে ধীরে সন্তান আসা এবং ছোঁয়ার কথা অনুযায়ী ছোটবেলা থেকেই কিন্তু তিনি সবসময় পারিবারিক একটা অশান্তি দেখতেন, ঝগড়া, কাছের জিনিসপত্র ছোড়াছুরি, সন্দেহ ছোঁয়াকে দিয়ে মা হয়তো পাঠাচ্ছেন বাবা কি করছেন সেটা দেখার জন্য, কিংবা বাবা হয়তো মা কি করছেন সেই খোঁজটা ছোঁয়ার কাছ থেকে জানতে চাইছেন। এরকম একটা পর্যায়ে এসে ছোঁয়া পারিবারিক অশান্তির কারণে তাকে চাচার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তার হোম ডিস্ট্রিক্ট যদি বলি নারায়ণগঞ্জে। এবং সেখানে ছোঁয়ার বাবা জানেন ছোঁয়া পড়াশোনা করছেন, তিনি স্কুলে ভর্তি হন কিন্তু আসলে পড়াশোনা একটা ভাটা পড়ে যায় এবং চাচা চাচির কাছ থেকে সেই কাঙ্ক্ষিত ব্যবহার কিংবা কাঙ্ক্ষিত আদর আপ্যায়ন না পেয়ে বরঞ্চ উল্টোটা ঘটতে থাকে তার জীবনের সাথে। এরই মধ্যে তার বাবা মা আলাদা হয়ে যান, যেটাকে আমরা ডিভোর্স বলি। তার একসাথে থাকবার সিদ্ধান্ত, একসাথে না থাকবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ছোঁয়া। তখন সেই কি হতে যাচ্ছে, মা কোথায় যাচ্ছে, এটাই আসলে চিন্তা করতে থাকেন। কারণ তার সেই সময়ে সেই যে ছোট বয়স 9 বছর 8 বছর বয়স সেই সময় বুঝবার কথাও না, তার কাছে মনে হয়েছে ছোট বোনের কাছ থেকে মা কেন কানের দুলটা নিয়ে যাচ্ছে বা মাই বা কোথায় যাচ্ছে। সেই কষ্টের জায়গা থেকে বাবাকে আরো একটি বিয়ে করতে দেখা, যেটা দ্বিতীয় বিয়ে, সেই বিয়েটা সেই তার সৎ মা তার অসুস্থতার কারণে মাত্র কয়েকদিন আবার ভেঙে যাওয়া, এরকম করেই চলছিল এবং এরকম করেই ছোঁয়া তার জীবনের চারপাশে দেখছিলেন। এরকম করেই এতটা বছর পরে সে যে দীর্ঘশ্বাসের শব্দ আপনারা শুনলেন, সেই দীর্ঘশ্বাসটা তিনি সযত্নে লালন করেছেন বুকের ভিতরে। এর মধ্যে ছোঁয়া আবার দেখেন যে তার বাবা তৃতীয় আরেকটি বিয়ের দিকে আগান এবং সেই ততদিনে তার বাবা নরসিংদীতে ট্রান্সফার হয়ে গেছেন, ছোঁয়া রয়ে গেছেন চাচার বাড়িতে। এবং এরই মধ্যে আমরা শুনছিলাম যে তার যে ছোঁয়ার যে মা, যার যিনি ছোঁয়াকে গর্ভে ধারণ করেছেন, সেই প্রথম তার বাবার প্রথম পক্ষের ওয়াইফ, তার সাথে আবার একটা মিলের ঘটনা আমরা শুনতে পাই, সেই ঘটনায় যাব। এরকম ছোঁয়া ছোঁয়ার আরেকটি কিন্তু আরেকটি দৃশ্যকল্প আমরা আঁকতে পারি, প্রচন্ড দুরন্ত যে যে আসলে ক্লাস ক্যাপ্টেনও ছিল এক সময়, যে গাছে উঠে গাছ থেকে পাখির বাসা পেরে নিয়ে আসে, দুর্দণ্ড সাহসী, যার সাথে একটা ছেলের সাইকেলে ধাক্কা খাওয়ার পরে তাকে লাথি বসিয়ে ধরছে, এবং এরকম একটা দুরন্ত পানাও তার ভিতরে ছিল। আমরা মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আবারও ছোঁয়ার কাছে। ছোঁয়া, আপনার কাছে শুনছিলাম যে আপনার মায়ের সাথে আবার আপনার বাবার একটা মিল হওয়ার ঘটনা আমরা একটু শুনতে চাই।
তখন আর কি আমার মার বিয়ে হয় নাই, ওই যে ওই দ্বিতীয় বিয়েটা হয়নি, তখন ফ্যামিলিগত দিক থেকে আবার আমার মাকে ওই যখন নরসিংদী আমার বাবা বিয়ে করে ওই যে মধুপুর, কিন্তু আমার মার বিয়েটা আর কি এই ঘটনাটার পরের ঘটনা আর কি, যেটা আগে বলে ফেলছি না সেটা হলো পরে আর কি।
আচ্ছা, আমরা একটু ছোট করে শুনি, আগে কোনটা বলেছিলেন আপনি?
আগে বলছিলাম যে আমার আম্মু চলে যায় কানের দুল নিয়ে, এটা হলো এই ঘটনার পরে।
আচ্ছা,
তখন ওই আমার মার সাথে আমার বাবার আবার মিল টিল করাই দেয়।
এটা কি করায়?
ওই আমাদের ফ্যামিলিগত বাবা চাচারা, হ্যাঁ, ওনারা করায় দেন। তো আমার আব্বা নরসিংদী আসে।
এটা ডিভোর্স হওয়ার কত বছর পর আপনার মনে আছে?
ডিভোর্স হওয়ার ওই যে দুই তিন মাস
পর। আচ্ছা আচ্ছা, এই দুই তিন মাসের মধ্যে আপনার বাবা আরেকটা বিয়ে করে ফেলেছিল?
হ্যাঁ হ্যাঁ, করে ফেলেছিল।
সেটা আবার ডিভোর্স হয়ে গেছে?
হ্যাঁ, ওইটা 7 দিনের মাথায় ডিভোর্স হয়েছে।
কেন? কারণ আপনার মা, ওই মা অসুস্থ ছিল?
হ্যাঁ, অসুস্থ ছিল।
আচ্ছা ঠিক আছে, তারপর আমরা এলাম যে আপনার বাবার সাথে আবার চেষ্টা করে আপনার মাকেই আবার ফিরিয়ে আনা হয়।
হ্যাঁ
আচ্ছা,
তারপরে ওই আমার আম্মু খাবার পাঠাইছে আমার আব্বুর জন্য দুপুরবেলা, তো খাবার দিতে গেছি,
মানে তিনি এসে আবার সংসার করা শুরু করেছেন।
হ্যাঁ আচ্ছা, তো খাবার দিতে গেছি, তো ওই আমার আব্বু ডিউটি ছিল, বলছে যে বসো, তো আমার আবার ভাইয়া টাকা চুরি করার অভ্যাস ছিল।
আচ্ছা, তখন কি আপনি অলরেডি আমার আবার আপনার বাবা মার সাথে থাকছেন?
হ্যাঁ হ্যাঁ,
নরসিংদীতে।
হ্যাঁ হ্যাঁ, নরসিংদীতে।
ওকে ফাইন। আচ্ছা,
মনোহরদীতে আর কি,
মনোহরদীতে। হ্যাঁ,
তখন ওই আমি টাকা খুঁজতেছি যে আমি টাকা টুকা মারতে পারি কিনা, ওই টিফিন বাটি রেখে আমার আব্বুর ডিউটি, তো আমি একটা ট্রাঙ্কের চাবি পেলাম, তো ওই ট্রাঙ্কটা খুললাম, সরকারি ট্রাঙ্ক, পুলিশে চাকরি করলে ওদের তো থাকে, তো ওই ট্রাঙ্কটা খুললাম, আমার বাবার ছিটের উপরে আর এক পাশে রাখা, ওইটা খোলার পরে আমার আব্বার যে আমাদের জন্ম তারিখ অথবা রেশন কার্ড বা বিভিন্ন কিছু ওই ডায়ের ভিতরে লিখে রাখে, তো ওই ডায়েরিটা এত উচ্চা ভাইয়া, তো ওই ডায়ের ভিতরে দেখি কি অনেকগুলো চিঠি হইতে নারায়ণগঞ্জ থেকে আসছে,
প্রথম চিঠির উপরে লেখা,
হ্যাঁ, নারায়ণগঞ্জ, নাম সজল, ওই ছেলের নাম সজল, তারপর আসছে, তো আমি চিঠিগুলা নিছি, নিয়ে তালা মেরা আবার আইসা বসছি ওই আব্বুকে খাবার দিয়ে, তো ওই চিঠিগুলা নিয়ে আমি বাসায় তো পড়তেছি আর কান্না করতেছি, পড়তেছি আর কান্না করতেছি, যে এত ভালোবাসে ছেলেটা আমাকে। হ্যাঁ আর কি,
একটু এই জায়গাটা বলি যে বন্ধুরা যারা ভাবছেন এই ছেলেটা কি, এই ছেলেটা হচ্ছে সেই ছেলেটা যখন নারায়ণগঞ্জে ছোঁয়া গিয়েছিলেন দাদা বাড়িতে, সেখানে একটি ছেলের সাথে সাইকেলে ধাক্কা, এবং তারপর থেকে সেই ছেলেটা তাকে পছন্দ করে বসে, এবং তার কাজিনদেরকে কনভিন্স করে তার সম্পর্কে নানান খোঁজ খবর সেই নেওয়া শুরু করে। হ্যাঁ, তারপর
তারপরে চিঠির প্রথম যে চিঠিটা লেখে ওইটার কয়েকটা লাইন আমি বলি। হ্যাঁ, প্রথম লেখে যে ছোঁয়া, এই পৃথিবীতে কিছু কিছু ফুল আছে, প্রেমিক তার প্রেমিকাকে ভালোবেসে উপহার হিসেবে দেয়, আবার কিছু কিছু ফুল আছে স্বামী স্ত্রীর মিলন বাসরে যায়, হ্যাঁ, আবার কিছু কিছু ফুল আছে পূজার থালায় যায়, ঠিক আছে, আবার কিছু কিছু ফুল আছে অনাদরে ঝরে যায়, আমি ঠিক তোমাকে না পেলে অনাদরে ঝরে যাওয়া একটি ফুল, এভাবে একটা চিঠি লিখছিল। হ্যাঁ, তারপরে লিখছিল আসলে তোমার মনটা আকাশের মতো উদার আর পৃথিবীর মতো সুখবাসী, সাগরের মতো গভীর, এরকম কিছু লিখছিল।
এই
প্রথম চিঠিটা আমার মনে আছে।
আচ্ছা, এগুলো আপনার ভিতরে ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি করা শুরু করে নাকি?
তো এরকম ভালো লাগা তৈরি হচ্ছে, আর একটা ওই যে টিভিতে যে সিরিয়াল গুলা দেখি, প্রেম ভালোবাসা লাভ ওগুলা দেখি, তো ওই রকম বুঝতেছি যে আসলে এটা কি ভালোবাসা এরকম কিছু, তো এটা এটা ভাবতেছি। তো একদিন ওই আমি
পারবো না ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে
তারপর এরকম হচ্ছে আমার। তো আমি ওই যে উজ্জ্বলের গান শুনছিলেন, ওই যে হারিয়ে ফেলেছি, ওই উজ্জ্বলের ওই হারিয়ে ফেলেছি ক্যাসেটটা আমি কিনবো, আমি পাশের বাড়ি থেকে শুনেছি আর কি, গানগুলো আমার খুব ভালো লেগেছে। হারিয়ে ফেলেছি আমারও গানের স্বরলিপি এই গানগুলো। তো এখন আমার কাছে টাকা নেই, টিফিনের টাকা ছিল শেষ হয়ে গেছে, তো এখন আমি কি করি, তো আমার আব্বার ইউনিফর্ম ছিল ওইটার ভিতরে আমি খুঁজতেছি টাকা পাচ্ছি না, তো আমার আব্বু ঘুমের চোখে চোখে ঘুমেরিয়ে বলতেছে ওখানে টাকা রাখি নাই ওইখানে রাখছি।
আচ্ছা আচ্ছা,
আমি যে চুরি করতে যাই ধরা পড়ছি আর কি, আমার আব্বুই বইলা দিতেছে যে ওখানে নাই ওই পাশে আছে। তো আমার খুব হাসি পাইছে আর মনে মনে আল্লাহ, হাসিও পাইছে ভয়ও পাইছে আবার লজ্জাও পাইছি যে আল্লাহ আব্বু কিভাবে এটা জেনে ফেললো বুঝে ফেললো আবার আমাকে দেখাও দিল, এটা আর কি আমি সারাদিন কি করবো না করবো ভাবতে পারতেছি না। তারপরে আমি বিকেলবেলা যে ওই ক্যাসেটটা কিনলাম, কেনার পরে আমি গানগুলো খালি শুনি।
এই ক্যাসেটটা কি ওই চিঠি পড়ার পর আপনার মনে একটা ভালো লাগা ব্যাপার?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আচ্ছা,
হারিয়ে ফেলেছি আমারও গানের স্বরলিপি। তারপরে আর ওই উজ্জ্বলের ক্যাসেটটার মধ্যে অনেকগুলা গান আছে, এটা আমার প্রথম জীবনের প্রথম ফার্স্ট ভালো লাগার ক্যাসেট আর কি। আমি এই গানটা শুনেই আমি গান শুনি আর আমি মনে করি এই গানগুলা শুধু আমার জন্যই, কেউ মনে কিছু নেবেন না আর কি, আমার এত ভালো লাগে গানগুলা। তো পরে আমি এই গানগুলা শুনতেছি, পরে ও এইভাবে আমি চিঠি কিভাবে দিবে, তো আমার এক ফুফাতো ভাই আছে ওর মাধ্যমে ও আমাকে চিঠি পাঠায়, তো এইভাবে চিঠি দেওয়া নেওয়া হয়। আমিও তো লিখতে পারি না ভালো করে, যেভাবে পারি সেভাবেই লিখি।
আপনি প্রথম চিঠিটা লেখেন মানে ততদিনে কি আপনিও তাকে ভালোবাসতে শুরু করেছেন?
ভালো লাগতেছে কিন্তু ওই যে ভালোবাসা এটা কিন্তু ওরে দেখলে আমি দূর দেই, ওর চোখে চোখ পড়লে
পালায় যায়।
হ্যাঁ পালায় যায় কিন্তু ওরে দেখতে ইচ্ছা করে কিন্তু তারপরে দৌড়ে যাই, এরকম হয়। তো একদিন আমাদের দেশে যাওয়ার পরে ওই টোক পালান্তি খেলি আমরা, তো সবাই মিলা খেলতেছি, তো আমি যে জায়গায় পলাইছি ও ওইখানে পলাইছি কিন্তু আমি ওকে দেখিনি। তো ওই আমার হাতের মধ্যে একটা কিস করে হাতে, তো আমি হাতের মধ্যে কিস করলো হ্যাঁ ওইটা আর কি আমি বুঝি নাই। তো আমি কই আপনার একটা বেয়াদব হ্যাঁ আর কি এটা বলতেছি এটা সেটা, তো আমার ফুফাতো ভাইরা বলতেছে তো ও তো তোকে ভালোবাসে, ভালোবাসলে একটা কিস করতে হয়। হ্যাঁ তো এইভাবে বললো, তো এইভাবে বলার
পরে সবাই তখন ছোট ছোট না,
হ্যাঁ সবাই ছোট ছোট, পরে আমাকে রেশমি চুড়ি দেয়। হ্যাঁ তারপরে ওই যে গাছের উপরে S+S আর কি আমার নামের অক্ষর গুলা
গাছের পাতা,
হ্যাঁ গাছের পাতায় বা গাছে এরকম লিখতো, যেখানে যাইতাম মাটির দেওয়ালে এরকম লিখা রাখতো। হ্যাঁ পরে এরকম হলো, তো আমাকে বললো একদিন ডাক দিল আই ছোয়া শোনো, তো আমি বললাম যে আমি দেখেই দৌড় দিছি,
আপনার তো ভালো লাগছে না?
হ্যাঁ আমার ভালো লাগছে, তো দৌড় দিছি। তো আরেকদিন আমাকে ধরছে, এ সরি স্কুলে, ওদের স্কুলের সামনে আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলতেছে এই সোয়া দাঁড়াও একটু, তোমার সাথে তুমি যেও না তোমার সাথে কথা আছে, একটু শোনো একটু শোনো। পরে আমি দাঁড়াইছি, পরে আমাকে বলতেছে আমি না তোমাকে ভালোবাসি। হ্যাঁ পরে বলতেছে তুমি বলে যাও তুমি কি আমাকে ভালোবাসো না বাসো না আমাকে, আমি এখন কি বলবো। পরে আমি বলছি কি আমিও, এটা বলছি যে আমিও, এটা বলে আর কি আমি এসে পড়ছি। হ্যাঁ তারপরে আমার বাবা আমার চাচা দেখছে আমাকে কয়েকটা থাপ্পড় টাপ্পড় দিছে, মাইট দিছে, মাইট দিয়া পরে আমার বাবা আর কি আমাকে নরসিংদী নিয়ে আসছে। ওই নিয়ে আসার পর থেকে আবার আমার মা বাবার সাথে ওই গন্ডগোলটা শুরু হলো। এই ডিসকার্ড আবার ডিভোর্স, ওই যে ওই হ্যাঁ ওই যে ডিভোর্স হলো, হওয়ার পরে ওই যে আমি বললাম যে আমার মার বিয়ে হলো, ওই যে আমার মা চলে গেল আমি তাকায় তাকায় দেখলাম ওই দৃশ্য ওইটা। হ্যাঁ হওয়ার পরে আমি চলে গেলাম আমার মেজো আপার বাড়িতে, আর আমার ছোট বোন চলে গেল আমার বড় আপার বাড়িতে আবার। তো চলে গেল। তো আমাদের ফ্যামিলি থেকে আর কি চাইছিল কি, যেহেতু বয়স কম, আর কি আমার দুলাভাই চাইছিল যেহেতু ছেলেটা আমাকে পছন্দ করে, ছেলেটার কাছে আমাকে বিয়ে দিলে একটা হয়তো বা ঝামেলা শেষ হয়ে যাবে, এরকম কিছু চাইছিল। ঝামেলা মানে এখন আমার বাবা বিয়ে করছে আরেকটা, মা বিয়ে করছে আরেকটা, তা আমি একটা ঝামেলা না, আমার বোন একটা, হ্যাঁ আমার বোন একটা ঝামেলা না, ছোট বোন, আমরা তো এখন ঝামেলা সবার কাছে, হ্যাঁ সবাই তো সুখে আছে, আমার মাও সুখে আছে,
বাড়তি আসলে,
হ্যাঁ আমরা বাড়তি মানুষ, হ্যাঁ তো আর আসলে সজলকে তো আমার ভালোই লাগে, হ্যাঁ কিন্তু সজল তো যখন আমাদের আর কি প্রস্তাব নিয়ে যায় আমাদের দিক থেকে, তখন আর কি সজলের মা বাবা ওরা ডিনাই করে, প্রস্তাব আর কি করে প্রত্যাখ্যান করে, হ্যাঁ যে না কি করে সম্ভব এটা, মা বাবার কিরকম বিয়ে করছে, মা হিন্দু বাবা মুসলমান, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না, এভাবে বলে তো হতেই পারে না, গালাগালি সেরকম। তখন চিন্তা ভাবনা করলাম যে না, তখন কি করছি ওই এক লোকের দিয়া ১০০ টাকা দিয়ে একটা বিষ আনছি, বিষের বোতল আনছি, হ্যাঁ তো বিষটা আনছি, আনার পরে ওই রুমে কয়েল ধরাইছি, তো আমার মেজো বোন তো আমাকে বলতেছে ভাত খাবি না, ভাত খা। তখন আমার ছোট বোনটার জন্য আমার খুব কান্না পাইতেছিল, আমার ছোট বোনটাকে আমি তখন অনেক ভালোবাসতাম, কারণ আমার ভালোবাসার স্নেহ বলতে আমার ছোট বোনটা ছিল, হ্যাঁ ও কেমন আছে কোথায় আছে, আমি তো মরেই যাব, ওকে যদি একটু দেখতে পারতাম, আমার এরকম মনে আসতেছে যে ওকে যদি আমি একটু দেখতে পারতাম, ওই যে আমার বড় অপার বাড়িতে শরীয়তপুর, হ্যাঁ তখন ওর শুনছি ওর নাকি ভাতের মাঠ পুইরা হাত পুইরা গেছে, তখন আমার খুবই কষ্ট পেয়েছে।
আপনার বাবা মা কেউ দেখতে যায়নি তাকে?
ওরা তো টাকা পাঠাইতেছে, আমার মা টাকা পাঠায় না, আমার বাবা টাকা পাঠাইতেছে, সবাই
টাকা পাঠিয়ে দেয় তো শেষ,
হ্যাঁ কিন্তু কে যে কিভাবে আছে সেটা তো জানে না, হ্যাঁ ঈদের মধ্যে ড্রেস কিনা দেওয়া হচ্ছে না, আমাদের লেখাপড়ার খরচ দেওয়া হচ্ছে না, তারপরে আমাদের জন্য দুধ ডিম যেসব আমরা যেভাবে পরিবেশে, যে পরিবেশে আমরা মানুষ হয়েছি সেই পরিবেশটা আমাদের হচ্ছে না, ওরকম হচ্ছে না। তো আমি বিষটা কিনছি, কিনে ওই দুইটা রুম ছিল, তো আমার আপু দুলাভাই ঘুমায় পড়ছে, তো আমি করছি কি ওই একটা গান শুনছি, আমার যখন মরণ হবে তোমরা যারা কবর দিবে আমার দেহে প্রথম মাটি দেয় যেন মোর প্রিয়জন, এই গানটা শুনছি, শোনার পরে বিষটা পুরাটুক খেয়ে ফেলছি।
হ্যাঁ কত বয়স
তখন? 12 বছর এরকম হবে। তখন এই গানটা শুনছি, শোনার পরে বিষটা খেয়ে ফেলছি, খেয়ে ফেলার পরে দুলাভাই গেছে হলো ইয়ানতে, যে স্টান আনতে গেছে, তো আমার দরজাটা লক করি নাই, তো দেখে আমার মুখ দিয়া আর কি ফেনা বের হচ্ছে মুখের ভিতর দিয়ে, তো দুলাভাই বলতেছে কি হয়েছে, আমি একটা আকাশি কালার ড্রেস পরা ছিলাম, তো এই ফেনা গুলা মানে যে সিগারেটের আগুন দিলে যেমন পুড়ে যায় না, এরকম আর কি পুরা পুরা হয়ে গেছে, তো আমাকে তাড়াতাড়ি করে ওই ইয়ে ছিল প্রাইভেট কার ছিল ওইখানে নিয়ে তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায় উপরে উঠাইতে পারে না, ওয়াশ করে নিচে আর কি, নিচে ওয়াশ করে, তখন আমি আর কি মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারি যে আসলে এই যে মারা যাওয়ার পরে যে মানুষ আর কি কিভাবে কিরকম আর কি কষ্ট পায়, সেই কষ্টটা আমি তখন উপলব্ধি করতে পারি, যে আমার পাইপ ঢুকাইছিল, যে আমার যে গলার ভিতরে এখনো দাগ আছে আর কি। তো ওইখানে আমি ভর্তি থাকি, আমার বাবা আসে দেখতে, হ্যাঁ তো আমার মা আসে, আমার মা বলে আয়েশা নাকটা ধরতে ধরতে আসে যে সি 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 এই নোংরা জায়গায় মানুষ আসে, হ্যাঁ আমার মা আর আমার পাশে একটু বসেও নাই, হ্যাঁ আমার পাশে বসেও নাই, বলতেছে যে এই নোংরা জায়গায় মানুষ আসে এরকম জায়গা হসপিটালে, তো আমি তখন বুঝি যে আসলে এটা কি আমার আপন মা, এরকম আমার ভিতরে একটু ইয়ে হয়। তো আমার আবার এটার মধ্যে আছে আমার মেজু দুলাভাইটা, সে আমার বমি টমি যা আছে এগুলা পরিষ্কার করে আমার মেজু দুলাভাই, তো ওগুলা ই করে। যাই হোক তখন আর কি আমার বাবা নিয়ে যায়, নিয়ে যেয়ে আর কি আমাকে ওই আমার ওই সৎমার এখানে নিয়ে যায়, হ্যাঁ এদিক দিয়ে আমার 13 বছর ছোট বোনের বা আমরা পিঠাপিঠি আর কি দুই বোন, তা আমাকে একটা ছেলে পছন্দ করতো, ওই ছেলেটা আমাকে অফার দিছিল, তা আমি বলছি যে না আমি তোমাকে বিয়ে করব না।
সজল
না না সজল না, এটা হলো আমরা ভাড়া ছিলাম যে চৌরাস্তা আমার মা বাবার সাথে একত্রে ওই চৌরাস্তা পাশের পাশের
কবেকার ঘটনা,
এটা ওই যে আমরা চৌরাস্তা যে ছিলাম ওই যে আমার মা বাবা একত্রে ছিলাম যে তখনকার ঘটনা। তখন এই ছেলেটা আমাকে পছন্দ করতো আমি জানতাম না। হ্যাঁ, তো ওই আমার ছোট বোনটাকে ওই ও সরি তো আমাকে বলতেছে অফার দিছে, তো অফার দেওয়ার পরে আমি বলছি যে না আমি তোমাকে বিয়ে করব না, যদি বিয়ে করো আমার ছোট বোনকে করতে পারো তুমি।
মাই গড, এটা কেন বললে?
এটা কেন বললাম, কারণ আমার ছোট বোনও বেশি আমিও বেশি। হ্যাঁ, কারণ আমার ছোট বোনের হাত পুড়া যায়, আমার ছোট বোন অনেক কষ্টে আছে, আমার মনে হচ্ছে যে বিয়েটা হলে ও মনে হয় বেঁচে যাবে এই যন্ত্রণার থেকে আর কি, ওর মতো একটা সেটেল হইতে পারবো, ওর মতো আলাদা হয়ে থাকতে পারবে এরকম মনে হচ্ছে আমার। আমি আর কি ওকে মুক্তি দিতে যাচ্ছি যন্ত্রণার থেকে, কারণ আমি কষ্ট পাই ও যেন কোনো কষ্ট না পায়। তো ওই তারপরে ওর বিয়েটা কেউ মেনে নিল না। হ্যাঁ, তারপরে আমি আমার বড় পর এখান থেকে আমি আর আমার এক ফুফাতো ভাই যে ওকে নিয়ে আসি।
আচ্ছা,
নিয়ে আসি আমার আব্বার এখানে বিয়ে দিই আর কি, আমার আব্বার এখানে আমার মতে। হ্যাঁ,
মানে আব্বার এখানে বলতে বাসায় এনে তারপর
বিয়ে দিই? হ্যাঁ, বিয়ে দিই। আমার আব্বা একটু একটু রাজি, একটু একটু রাজি না।
আপনার ছোট বোনের এত কম বয়স, সে সময় এই বিয়ে ব্যাপারটা,
কারণ আমার দেহ তো গাইডেন্স কেউ দিচ্ছে না।
আপনার বাবা কি এর মধ্যে কোনো ধরনের ভূমিকা পালন করছে?
আমার বাবা ভূমিকা, আমার বাবা টাকা দিচ্ছে, আমার সৎমার কথা শুনছে। আর সৎমা বলে বিয়ে হলে তো ভালোই হবে, বিয়ে হলে তো বেঁচেই যাবো আমি।
এখন আমরা আসলে উত্তরটা পেলাম যে আসলে সিচুয়েশনটা এমন ছিল যে আপনার বাবা আসলে এখন এই যে তার নতুন ওয়াইফ তার সাথে অনেক বেশি কমিটেড, তখন আপনার একটা জীবন যন্ত্রণার মাঝখানে পড়ে গেছেন, তখন আসলে ওই দেখভালটা পরিবারের যে একটা কর্তৃত্ব সেই ব্যাপারটা আপনাদের উপরে নেই, তাই তো? এখন আপনি আপনার ছোট বোনকে ফিরিয়ে নিয়ে এলেন, আপনি আসলে আপনি নিজেও তখন অনেক বেশি ছোট, আপনি কিভাবে বিয়ে দিচ্ছেন?
আমি বিয়ে দিচ্ছি, আমাকে বলতেছে ওই ছেলেটা যে আমাকে তখন নাম ধরে বলতো, তখন আবার আপু বললো যে আপনি ওকে নিয়ে আসেন আমি ওকে বিয়ে করবো।
ওই যে ছেলে আপনাকে পছন্দ করতো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওই ছেলেটা কি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানতো আর আমাদের জন্য ওই ছেলেটার মায়া হতো।
আচ্ছা,
বুঝতে পারছেন আর কি, খুব ভাবতো আমাদের নিয়ে। তো আর কি কিছু কিছু মানুষ আছে না সমাজে যে ভালো চায়, ওইরকম হয়তো বা। পরে আমার বোনটা একটু শ্যামলা ছিল, তো আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো আমার রুম দিল আমার বাবা ওনাদের, তখন কোয়ার্টারে থাকি না, কোয়ার্টারের বাইরে আমরা একটা বাসায় ভাড়া থাকি কালিয়াকুড়ে। তখন আর কি একটা রুম, রুমের ভিতরে একটা খাট দিল, ফ্যানটা খুলে নিয়ে গেল আর কি আমার সৎমা, খুলে নিয়ে খাটের নিচে রেখে দিল। আর ওই যে ওইখানে তখন গ্যাস, তখন গ্যাস এত সচরাচর ছিল না। হ্যাঁ, খড়ি আছে না লাকড়ি যেটাকে বলে, ওই লাকড়ি এক পাশে রাখতো। টেবিল যে টেবিল পড়ার টেবিল ছিল, তো এত গরম আমরা থাকতে পারতাম না দুই বোন। হ্যাঁ, আর হলো ওই সকালবেলা অনেকগুলা কাজ দিত আমাদের, তো এই দৃশ্যটা ওই যে আমার ছোট বোনের কাছে যাকে বিয়ে দিব সে আবার দেখছে এই দৃশ্যটা, আয়েশা দেখছে যে আমার বোনের আর কি কাপড় চোপড় নাই, স্কুলের ব্যাগ টেক এরকম হয়ে গেছে। তো ও যে অনেকগুলা ড্রেস আনলো আমার ছোট বোনের জন্য। হ্যাঁ, আর হলো স্কুলের ব্যাগ, স্কুল বই টই, তারপরে হলো বড় একটা 5,000 টাকা দিয়ে একটা ফ্যান আনলো, তারপরে জাজিম আনলো। হ্যাঁ, এগুলো আনলো আমার ছোট বোনের জন্য। তা আনার পরে এখন ওইটার লোভে আমার সৎমা আমার বোনটাকে অনেক ভালোবাসতেছে। হ্যাঁ, যে তুমি ওকে বিয়ে করো, ওকে বিয়ে করলে তোমার ভালো হবে। হ্যাঁ, এখন সৎমা যেহেতু রাজি, আমার বাবাও রাজি, ঠিক আছে, তখন এই বিয়েটা হলো, মোটামুটি ভাবে হলো। আর কি একটা আছে না যে অনুষ্ঠান হয় ওরকম না, মনে করেন যে 20-25 জন ডেকে এনে তারপরে বিয়েটা হলো। হ্যাঁ, হওয়ার পরে ছোট বোন অনেক ভালো আছে, অনেক ভালো আছে, ওদের সংসারটা খুবই ভালো, বাড়ি গাড়ি অনেক কিছু করছে জীবনে, অনেক ভালো আছে,
সেটা সৎ এবং ভালো মানুষের কাছে।
হ্যাঁ, ওই ওই লোকটা খুবই ভালো ছিল এবং উদার মনের মানুষ ছিল, ওকে আমি শ্রদ্ধা এবং সম্মান করি সব সময়, কারণ ও কখনো আমাদের ফ্যামিলি নিয়ে খুঁটা দেয় নাই, আমাদের ফ্যামিলি নিয়ে কোনো কিছু কখনো বলে নাই। হ্যাঁ, খুবই ভালো ছিল। তারপরে আমার যেটা হলো, এখন ওই যে আমার যে আমার বোনের যে জিনিসগুলো ওই যে কিনে দিয়েছিল ওগুলা করলো কি আমার ওই যে সৎ মা তার ওই যে ভাই আছে না তার ভাইকে দিয়ে দিল তখন আমার বোন ওইগুলা নিতে আসছে যে আব্বু এটা তো আমার হাজবেন্ড কিনে দিছে আমাকে তো এগুলো আমাকে দিয়ে দাও আমার জিনিস তো আমার মা ওগুলা করলো কি আগেই সরাই দিছে যে এগুলা দিয়ে দিছে তোমার মামাকে এটা বাপের বাড়িতে দিছে এটা আবার কি নিবে তোমার হাজবেন্ড এই জন্য দিয়ে দিছি তখন আমি ওইখানে থাকতাম মানে আমার বলতেছে আপুরে তোর তো কষ্ট হবে তুই তো গরমে থাকতে পারবি না আমাকে বলতেছে হ্যাঁ তো আমি বলছি যে না রে বোন আমার কষ্ট হবে না তুই তো সুখে আস হ্যাঁ আমি অনেক সুখে থাকবো ভালো থাকবো আর কি আমি ওকে বুঝাইছি হ্যাঁ আসলে ওকে ছাড়া আমার ভালো লাগতেছে না তারপরে রাত্রিতে ডাইনিং এ ভাতটা তার কি করছে ভাত খাবো তো আমার বাবার প্লেটে ভাত বসছে আমার ওখানে একটা ভাই হয়েছে ওর প্লেটে ভাত বসছে আমার প্লেটে
ভাই হয়েছে বলতে আপনার এই ঘরে একটা সৎ ভাই
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা
ওর নাম কাজল তো এখানে ওর ভাত বাড়ছে তো আমার প্লেটে ভাত বাড়ে নাই হ্যাঁ তো আমার প্লেটে ভাত বাড়ে নাই তখন আমার আব্বুর আর কি মাথায় ই হয়ে গেছে গা যে আমার মেয়ের প্লেটে কেন ভাত বাড়ছ নাই তুই আমারটা খাস আমার আব্বু আর কি খুব রেগে গেছে গা হ্যাঁ ওই দিনকে আমি ফার্স্ট দেখলাম যে আমার জন্য একটু আমার বাবার ই আছে তো ওই আমার আব্বা করলে ওইদিনকে রাত্রে আমার আব্বা একজন উকিল দিছিল উকিল মেয়ে বানাইছিল তো ওনার বাড়িতে আমাকে রেখে আসছে হ্যাঁ তো রেখে আসছে তো ওনার বাড়িটা কেমন ওনাদের যে প্যারালাইসিস ওনার মা হলো প্যারালাইসিস এর রোগী হ্যাঁ তো রেখে আসছে তো আমাকে ভাত দিছে আমার না একটু সচিবাই রোগ আছে আমি আর কি সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করি পরিষ্কার ভাবে খেতে থাকতে এইভাবে আমি পছন্দ করি তো আমার ওগুলা দেখে আর খেতে ইচ্ছা করে না এই ভাতটা তো আমি বললাম কি আমার না খুব ঘুম পাচ্ছে আমাকে একটু ব্যবস্থা করে দেন না পরে ওনারা পাশের রুমে আমাকে নিয়ে গেল হ্যাঁ তো এত ভাইয়া শীতের দিন এত শীত একটা বালিশ আর একটা ই দিল ওই যে তোষক আছে না ওইটা দিল কাঁথাও না লেপো না তো আমি ওই ইটার মধ্যে ওই যে বালিশটার মধ্যে আর শুয়ে শুয়ে কাঁদতেছি যে যে আমি কোথায় আসলাম কেন আমার এরকম হলো আমি কি করছি তখন আমি ওই যে ওই তোষকটা আছে না ওইটা আমি অর্ধেক আর কি গায়ে দিছি আমার ইচ্ছা করছিল তখনই আমি মরে যাই পরে আমার বাবা সকালবেলা গেছে যে আমাকে আর কি হোটেল থেকে নাস্তা টাস্তা নিয়ে গেছে পরে বলছি তুই এখানে শুইছ আমি বলছি হ্যাঁ বাবা আমি এখানে শুয়েছিলাম পরে আমার বাবা আমাকে আর কি ধইরা খুব কান্না করছে আমি কত ভালো জায়গায় ঘুমাই আর তুই আমার মেয়ে হয়ে যা এত কষ্ট করছ পরে আমারে খাওয়াই দিল আমার বাবা তো আমি খাইলাম মা একটু কষ্ট কর দেখে আমি তোর জন্য কি করি তারপরে খাওয়াই দিল তারপরে আমার আব্বু চলে গেল তো আমার চিন্তা ভাবনা ছিল আমি একটা চাকরি নিব হ্যাঁ আমি এতটুক বয়সে কোথায় চাকরি করব কি করব আমি বুঝতে পারতেছি না আমার মাথায় একটা টেনশন ঢুকে গেল হ্যাঁ তারপরে আমি ওই 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 বাসাটায় আমি থাকি আমার আব্বা করছে কি চাউল ডাউল এগুলো সব আমাকে এনে দিয়েছে ওগুলো আমি ওই রান্না করতে পারি না হাত পুড়ে ফেলি এরকম করি হ্যাঁ তো আমার আব্বা মাঝে মাঝে খাবার নিয়ে আসে ওই যে ওই আমার আম্মু তো বয়কি তো আমার আম্মু আমার আব্বুকে বলে তোর মেয়ে দেখা কি বিয়ে বসছি তোর কাছে হ্যাঁ তোর দেখা বিয়ে করছি তোর ছেলে মেয়ে যে আমার এখানে না আসে তো এই ধরনের কথাবার্তা বলতো তো পরে আমি কি করব পরে আমার আব্বু খাবার টাবার নিয়ে আসতো এরকম করতো তাই একটা বিয়ের প্রস্তাব আসছে আমার হ্যাঁ ওইখান থেকে তো আমাকে বিয়ে নিবে আর কি ওরা অ্যাকসেপ্ট করবে না আমাকে হ্যাঁ তারপরে একবার ওই সজল একবার আমাকে ফোন দিছে অনেকবার ট্রাই করছে আমাকে ফোনে বা আমার সাথে কালেক্ট করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই ব্যর্থ হয়ে অনেক চেষ্টার পরে একবার আমাকে পাইছে, পাওয়ার পরে আমাকে বলতেছে যে আমরা কি আবার মিল হইতে পারি না, ও আমাকে বলতেছে। পরে আমি বলতেছি যে না, আকাশ আর জমিন যেমন এক হয় না, আকাশে যেরকম আকাশে চাঁদ যেরকম ধরা যায় না, এরকম আমাকে আমি হলো নিচে, আমি হলো খুব ছোট, আমার বাবা মা আমি হলো অনেক ঘৃণার পাত্র, আমাকে তুমি আর কি পাওয়ার চেষ্টা করো না, হ্যাঁ কখনো, তুমি ভালো জায়গায় বিয়ে করো, ভালো থাকো। আমি বলছি ওকে, ও বলছে যে আমি আমি ভালো তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, ঠিক আছে। তখন ও আমাকে অনেক কিছু বুঝাইলো, অনেক কিছু করলো, অনেক কিছু বুঝায় টুজায় তারপরে আমাকে বিয়েতে রাজি হলো, আমাকে বিয়ে করলো,
আপনাকে রাজি করালো।
হ্যাঁ, আমি ওর কথায় কনভিন্স হয়ে গেলাম, তো আমি রাজি হলাম। তো আমার দুলাভাই বন্টন ছিল, একটা গাড়ি নিল।
তো এর আগে আসলে মানে সে তো এর আগেও তার পরিবারকে রাজি করাতে পারতো,
হ্যাঁ তার পরিবারকে অনেক চেষ্টা করছে কিন্তু আমাকে সে
চেষ্টা করে ফাইনালি সে পারলো
পারে নাই। তার এই ছিল সে আর্মিতে চাকরি করবে এবং কি হয়েছিল চাকরিটা, হ্যাঁ, তো ওইখানে এসে আমাকে নিয়ে আলাদা থাকবে, আলাদা আর কি ভাবে জীবনযাপন করবে, সে তার বাবা মা যদি রাজি নাও থাকে, ঠিক আছে, এরকম চিন্তাধারা ছিল। তা আমাকে নিয়ে আসলো টঙ্গিতে, একটা স্টুডিওতে, আমাকে 1700 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিচ্ছে, কিছু কাঁচের চুড়ি, হালকা পাতলা কিছু, হ্যাঁ বিয়ের আর কি, আমাকে একটা ওই স্টুডিওতে নিয়ে আমাকে আর কি আমি শাড়ি ফার্স্ট শাড়ি পরলাম।
মানে এটা কি বিয়ের প্রিপারেশন?
হ্যাঁ বিয়ের প্রিপারেশন।
কত বয়স আপনার তখন?
ওই যে 13-14।
আচ্ছা 13-14, ওকে।
পরে এরকম হলো, হওয়ার পরে ওই সজলের এক বন্ধু আসলো, ফ্রেন্ড, বললো যে আন্টি ফোন দিছে তোকে, হ্যাঁ আর কি, আর সজলের মা ফোন দিছে তোকে। তো ফোন দিছে এই কথা শুনে ও ফোন অন্য জায়গায় রিসিভ করছে, পরে বলছে আমি আধা ঘন্টা পরে আমি আসতেছি, আপনারা বসেন, ঠিক আছে। পরে এই আধা ঘন্টার কথা বইলা ও আর আসে না।
আচ্ছা।
হ্যাঁ আর আসে না, ওই পরে শুনিয়ে যায় ওর মা নাকি খুব আর কি ফাঁসি নিতে গেছিল, ওর মা খুব পি করছে, ঘরের ভিতরে ভাঙচুর করছে, যে আমার ছেলে ভালো জায়গায় বিয়ে, ভালো টাকা পয়সা আনবো, ভালো গয়নাগাটি দিবে বাবা মা, ভালো যৌতুক নিয়ে তারপর বিয়েটি শাদী করাবো, এরকম ফ্যামিলির মেয়ে বিয়ে করাবো কেন? হ্যাঁ, তারপরে ও আর ওর মার কমিটমেন্ট মনে হয় কিছু ওয়াদা ছিল, ওই ওয়াদার কারণে আসতে পারে নাই, ও আমার জীবন থেকে এসে গেছে আর আসে নাই।
আচ্ছা,
হলো। তারপরে এই ঘটনাটা কেউ জানে না, শুধু আমার মেজু বোন মেজুদুল্লাহ ভাই এরাই জানে। তারপরে আমার বাবা একটা বিয়ে ঠিক করলো, ওই ছেলেটাকে সবকিছু বললো আমার বাবা, যে আমার মেয়েটা খুব অসহায়, খুবই,
এটা তোর বাবা ঠিক করেছে,
হ্যাঁ হ্যাঁ, খুব অসহায় আমার মেয়েটা, এরকম এরকম খুব কষ্ট করছে জীবনে, হ্যাঁ আমার মেয়েটাকে তুমি ভালোবাসবে আর কি, আমার আমার বাবা আমার মা আমার ফ্যামিলির লাইফ হিস্টোরি ছেলেটার কাছে বলছে। হ্যাঁ, আমার বাবা আবার ড্রিঙ্কস করতো, ওই মাঝে মাঝে ওই ছেলেটা জিজ্ঞাসা বলতো যে আঙ্কেল আপনি ড্রিঙ্কস করেন কেন? হ্যাঁ, তখন আর কি এই বলতো যে এই আমার অনেক কষ্ট বাবা আমার, এরকম। পরে ছেলেটা ভালো ব্যবসা বাণিজ্য করতো, সবকিছু ভালো, হ্যাঁ। পরে ওই ছেলেটার কাছে আমাকে বিয়ে দেয়। হ্যাঁ, বিয়ে দেয় বলতে কি, ওই প্রথম দিন আমাদের বাসায় যায়, যাওয়ার পর অনেক আর কি কেনাকাটা করে যায় আর কি, মানে মিষ্টির দোকানটা উঠায় নিয়ে যায়, এত মিষ্টি ফল ফ্রুট এত কিছু নিয়ে যায় আর কি, আমার সৎমা দেখে মানে ওই দিনকে আমাকে বিয়ে দিয়ে দেয়, বুঝছেন, ওরকম করে। তো আমাকে আমি যা দেখে আমি একটা অঙ্ক করতেছি, তো আমার ভুল হয়েছে, পরে আমাকে বলতেছে অঙ্কটা এইভাবে না, এইভাবে করো। হ্যাঁ, পরে ছেলেটাকে এমনি দেখতে ভালোই লাগছে, চেহারা টেহারা ভালোই। পরে আয়সা পরে পরে শুনি যে ছেলের সাথে আমার বিয়ে, ঠিক আছে। তখন চিন্তা করলাম যে কি হবে, বিয়ে বসলে হয়তো বা একটা কিছুর হাত থেকে বেঁচে যাবো আমার ছোট বোনের মতো, হ্যাঁ বিয়ে বসি এটা বললাম। তো এটা বলার পরে ওই ওকে বিয়ে করতে রাজি হলাম। হ্যাঁ, ছেলেটা ওর বাবা মা খুবই এমনি ভালোই ছিল, খারাপ না, ফ্যামিলি থেকে আমাকে মেনে নিয়েছিল। তারপরে ওর নিজের বাড়ি ছিল, ওদের ওরা যে চার ভাই ছিল, চার ভাইয়ের মধ্যে ওর বাবা ছিল আর কি ফরেস্ট অফিসার ছিল।
আচ্ছা,
ফরেস্ট অফিসার ছিল, ওদের যে জায়গা সম্পত্তি ছিল এই গাজীপুরেই ওই জায়গা ভাগাভাগি হইয়া গেছে। হইয়া যাওয়ার পরে ওই এক একজনে এক এক দিকে চলে গেছে আর কি। তো ওর যে বাড়ি করছে, ওর নিজের মতো বাড়ি করছে, গাড়ি কিনছে, তারপর দোকান ছিল, তো ও আমাকে ওইখানে নিয়ে উঠাইছে সাজসজ্জা আমাকে যেভাবে আর কি একটা ওয়াইফ রে যেভাবে সাজানো গুছানো লাগে সেভাবে আমাকে সাজাইছে। সাজানোর পরে আর কি আমাকে বাসর ঘরে নেওয়া হয়েছে, তখন শুনছে যে
বিয়ে তো হয়ে গেছে।
হ্যাঁ, বাসর ঘরে নেওয়ার পরে শুনছে যে সজলের সাথে আমার রিলেশন ছিল, সজলের সাথে আমি সজলের জন্য বিষ খেয়েছিলাম।
এটা কিভাবে শুনলো?
এটা কার মাধ্যমে জানি শুনছে? আমার সৎমাই বলছে নাকি কে বলছে আমি জানি না। ঠিক আছে, শোনার পরে ওর সাথে আমার একটা মনোমালিন্যতার সৃষ্টি হলো আর কি। আমাদের বাসর টাসর কিছুই হলো না, ভুল বোঝাবুঝি হলো। হ্যাঁ আর কি, ও আমাকে ফার্স্ট এই গানটা শুনাইছিল মোবাইলে, মনির, হ্যাঁ মনির খানের এই গানটা, যে সেই যুছনায় ভাসব দুজন, গানটা আমার মনে আসতেছে না। হ্যাঁ, তো এই গানটা শুনাইছিল, তো পরে ওর মন মানসিকতা খারাপ হয়ে গেল। তারপরে ওদের বাড়িতে আমি চলে যাই, রান্না বান্না করি। তারপরে ওর জন্য রান্না করি, ও আমাকে ঘুরতে নিয়ে যায়, কিন্তু মন থেকে যে ভালোবাসাটা ওইটা আমাদের মধ্যে আর কি নাই, দুইজন দুই পাশে থাকি। তো এরকম করতে করতে আমি তাকে বুঝাই, কিন্তু সজল বলছে, সজলের সাথে ওর আবার পরিচয় হয়।
আচ্ছা, মানে সেই আসলে ঘটনা শোনার পর কষ্ট পেয়ে আবার তার সাথে যোগাযোগ
করছে যে ও ছোঁয়া খুব ভালো মেয়ে। হ্যাঁ, ও আমাকে ভালোবাসছে, আমি ওকে ভালোবাসছি, ভালোবাসা পবিত্র। ভালোবাসার মধ্যে কোন অপবিত্রতা ছিল না। হ্যাঁ, আমাদের, আমি দেখছি ও শৈশব থেকে, হ্যাঁ ওকে আমার ভালো লাগছিল বিধায় ওকে ভালোবাসছি, কিন্তু ওকে আমি পাই নাই। হ্যাঁ, আপনি যদি ওকে অবিশ্বাস করেন বা আপনি যদি ওকে ঘৃণা করেন তাহলে এখন আপনি আমার আমার কাছে ফিরাই দিতে পারেন। হ্যাঁ, কারণ ওর আপনি ট্রাই করে আপনি যে কোনো কিছু করে আপনি দেখতে পারেন ও পবিত্র একটা মেয়ে। হ্যাঁ, তখন আর কি আমার হাজবেন্ডের মন মানসিকতা আর কি নরম হলো। ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ডের ধারণা আমি কেন ওর কাছে যাই না আর কি, আমি কেন ওকে ভালোবাসি না, আমি কেন আড়াল হইয়া থাকি।
মানে আপনার হাজবেন্ড তার কথা ভাবছেন?
হ্যাঁ, আমার হাজবেন্ড আর কি ভাবতেছে যে আমি কেন আমার হাজবেন্ডের কাছে যাই না।
এক্স্যাক্টলি,
হ্যাঁ, ওর কথা তো শুনলাম, যদি হয় ও ভালো মেয়ে বা যে ও আমার কাছে আসে না কেন। হ্যাঁ, তো আমি ইচ্ছা করে আর কি আমার এরকম একটা ই নাই যে আমি যাব বা এরকম, আমার আসলে মনটা জানি কেমন একটা দুটানার ভিতরে আমি পড়ে গেলাম, ভালোবাসলাম একজনের, বিয়ে করলাম আরেকজন। হ্যাঁ এরকম, আর আমি যদি নিখুঁত ভালোবাসাটা আমার স্বামীকে নাই দিতে পারি তাহলে আমি আবার এটা কেমন ভালোবাসলাম, আমি আর কি এরকম একটা ইয়ের মধ্যে আসছি। হ্যাঁ, তারপরে ভাবলাম যে মানুষের জীবনে জন্ম মৃত্যু বিয়ে একটাই। হ্যাঁ, এটা যাক, ওটা আমার জীবনে অ্যাক্সিডেন্ট, ওকে আমার ভুলতে হবে, ওকে আমার ভালোবাসতে হবে, আমার হাজবেন্ডকে আমার ভালোবাসতে হবে। তো আমার হাজবেন্ডকে আমি ভালোবাসলাম, আমার হাজবেন্ডের সাথে আমার বাসর টাসর হলো, আবার সংসার টংসার সুন্দর ভাবে আমরা করতেছি। হ্যাঁ, তো ওই আমার আবার এই যে একটু প্রবলেম ছিল, ওই আমাদের যে ই পিওর হয় ওটা ওটা হলে আমার ওই যে ই ব্যথা হয়, প্যান ওঠে খুব, তখন ডাক্তার এটা বলছে নাকি বাচ্চা হলে নাকি সমস্যা, বাচ্চা দেরি করে হয় নাকি, এটা বলতে পারি না,
মানে যে কোনো একটা মেডিকেল টার্মে আপনার প্রেগন্যান্সিতে একটা ঝামেলা
ঝামেলা ছিল। তারপরে ওইটা পরে আমার হাজবেন্ড বললো কি আমরা একটা বাচ্চা নিয়ে নি, আমাকে বললো। তা আমি বললাম যে আমি তো ভয় করে আমার, এটা কিভাবে, পরে যাই হোক আমরা নিলাম।
তখন আপনার বয়স কত?
14।
আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ডের কত বয়স?
ওর 22-23।
আচ্ছা,
পরে আমাদের তো বাচ্চা নিয়ে গেল, এই ওদের বাড়ির সামনে মাজার ছিল, ও সবসময় একটা মেয়ে চাইতো যে আমার একটা মেয়ে হোক, আমি মেয়ে ভালোবাসি, মেয়ে একটা গোল জামা পরবে, দুই সাইডে দুটো জুটি করবে, গোল চেহারা থাকবে, আমার এত ভালো লাগবে, এরকম বলতো সবসময় মেয়েদের ছবি।
এখান থেকে আসবো আমরা আরেকটি বার, এটা আমাদের বন্ধুদের জন্য বলতে চাই, নতুন একটি প্রহর, নতুন একটি দিন শুরু হয়ে গেছে, মানে ক্যালেন্ডারের পাতা যদি আমরা বলি আপনাদেরকে, সেই দিনটিরও সেই দিনটিরও আসলে শুভেচ্ছা জানাতে চাই। দিনটি হচ্ছে আজ 9 মার্চ সোমবার, কারণ ঘড়ির কাটায় অলরেডি 12:04, 2015 9 মার্চ, সোমবার, 25 ফাগুন 1421 এবং 17 জামাদিউল আউয়াল 1436 হিজরি। আমরা শুনছি অন্ধকারের গল্প, আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফ এম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফ এম স্টেশন। এবং আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন যিনি, তার নাম ছোয়া, যিনি তার জীবনে, সারা জীবনই আসলে একটা কষ্ট কিংবা প্রতারণার মুখোমুখি হয়েছেন, নিজেও প্রতারণার আশ্রয় নিয়েছেন। তার কথাগুলি আমরা শুনছি এবং জীবনযুদ্ধে ক্লান্ত এই ছোয়া একেবারেই মৃত্যুর মুখোমুখি, তাকে নিয়ে আমরা কথা বলছি। তিনি একেবারে অকপটে তার কথাগুলো বলে যাচ্ছেন। আপনারাও আমাদের অনেকেই আমাদের সাথে জয়েন করে আছেন, আরো যারা জয়েন করতে চান কিংবা খানিক পরে ইউনিয়ন করলেন ঢাকা এফ এম 90.4, তাদের জন্য বলছি যে লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, চাইলে ফেসবুকে আসতে পারেন। ফেসবুকে ছোয়ার একটি ছবি আমরা আপলোড করে দিয়েছি স্টুডিওতে বসা অবস্থায়, আপনারা সেটাও দেখতে পারেন। facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া অন্ধকারের গল্পের যে পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু আপনি যেতে পারেন facebook.com/OG90.4 লিখে, কারণ অন্ধকারের গল্পের সবগুলো পর্বের সর্বশেষ আপডেটটিও আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন। ওকে, আমরা ছিলাম ছোয়ার কাছে, আবারও ছোয়ার কাছে ফিরে যেতে চাই। ছোয়া, শুনছিলাম
তারপরে কি জানি বলতে চেয়েছিলাম,
আপনি ছিলেন যে আপনার বিয়ে হলো, সংসার হচ্ছে, আপনাদের একটা বাচ্চা, আর জন্য মাজারে যাওয়া।
হ্যাঁ, মাজারে যাই, তারপরে আমার বেবি হবে, আমার আর কি আমার হাজবেন্ড আমার পেটে মাথা রাখে আর কি, আমাকে কুলে নেয় আর কি। আমাদের অনেক সুন্দর একটা দিন যাচ্ছে। হ্যাঁ, আমাকে নিয়ে আমাকে এটা লাল শাড়ি দেয়, এরকম করে, এটা করে, সেটা করে, তো এরকম ভালোই দিন যাচ্ছে। ভালোই তো আমাদের একটা মেয়ে হলো, উত্তরা নাকি উত্তরা জাহানারা ক্লিনিক আছে না, ওইখানে আমাদের একটা মেয়ে হলো, তো খুবই খুশি, সবাইকে মিষ্টি খাওয়ালো। হ্যাঁ, তো আমরা আবার বাড়িতে চলে গেলাম, তারপরে আবার শুরু করলাম আমাদের মেয়েটাকে নিয়ে সংসার। তো শুরু করলাম, মেয়েটা ভালোই ছিল, সবকিছুই ভালো, হঠাৎ করে আমার হাজবেন্ডে স্ট্রোক করলো, তারপরে একদিন আমার হাজবেন্ড মারা গেল।
এটা কিভাবে ঘটনা হলো?
হার্ট অ্যাটাক করে।
আচ্ছা, মানে একদম সুস্থ মানুষ, কোনো ধরনের?
না,
সেই দিনটার কথা কি মনে আছে? আমরা সেই দিনটার কথা একটু শুনতে চাই।
এমনি সুস্থ ছিল, সুস্থ মানুষ, হার্ট অ্যাটাক করে মারা গেছে আর কি, দোকানে মারা গেছে।
আচ্ছা,
পরে আমি বাসায় খবর পাইছি, পরে আমি অনেক তো বুঝিনি ওই সিচুয়েশনটা, আমি পাগলের মতো হয়ে যাই, কান্নাকাটি করি। হ্যাঁ, আমার বাচ্চাটাকে নিয়ে আমি কি করব না করব কিছু বুঝতে পারি না। তারপরে ওর দাফন টাফন হয়, হওয়ার পরে ওর যে বাড়িটা ছিল না, ওইটা ব্যাংক থেকে ওই যে মর্গেজ জায়গা, ওই যে গাড়ি কিনছিল না, ব্যাংক থেকে টাকা উঠাইছিল, ওই টাকা উঠানোর সময় ওই বাড়িটা আর কি ব্যাংকে নিয়ে যায়, বুঝছেন, আরো কিছু টাকা পয়সা আর কি ই করছিল, ব্যাংকে বাড়িটা রেখে কিছু টাকা ই করছিল। তো আর ওই যে গয়নাগাটি ছিল না, আমাকে যা দিছিল ফার্নিচার টার্নিচার, ওগুলা নিয়ে পরে আমি গাজীপুর চলে আসছি। হ্যাঁ, তো গাজীপুর আর ওর ভাইটা, এরা তো যার যার মতো আলাদা স্যাটেলি। হ্যাঁ, ওরা ওদের মতো। তো আমি গাজীপুর চলে আসছি, এর মধ্যে আমি আমার মেয়েটাকে নিয়ে আর কি মোটামুটি ভালোভাবেই আসি। হ্যাঁ, এই ঘরের এই টুকটাক জিনিস টিনিস বিক্রি করি আর মেয়েটাকে নিয়ে চলি। হ্যাঁ, আর কান্না করি সারাদিন, এরকম করি, এই বোনের বাসায় যাই, ছোট বোনের বাসায় যাই, মেজো বোনের বাসায় যাই, এরকম করি, আমার ভালো লাগে না, আমি কি করব। হ্যাঁ, আমার মার এখানে যাই, এরকম করতে থাকি। তো হঠাৎ করে আমার বড়পার বাড়িতে যাই। তো বড়পার বাড়িতে যাই, বেড়া টেড়া আসি, আসার পরে ওই লঞ্চ আছে না, ওই যে সদরঘাট লঞ্চে, এই আমি সিঁড়ি থাকে না লঞ্চের সিঁড়ি গুলা, যে সিঁড়িতে আমি নামতে পারছিলাম না, একটা ছেলে আর কি ওইখানে দাঁড়াইছিল, আর কেউ ছিল না, তো ওই আমাকে আমি কিভাবে নামবো আর কি যদি পড়ে যাই। তো একটা বয়স্ক লোক ছিল, পরে আমাকে আমি বলছি কি যে আঙ্কেল আমাকে একটু নামায় দেন হাতে ধইরা, তো আমার হাতে আবার ব্যাগ ছিল। হ্যাঁ, তো ওই লোক ওই ছেলেটা আমাকে নামায় দিতে চাইছিল, তা আমি ওর কাছ থেকে নামি নাই। হ্যাঁ, তা নামি নাই, পরে আমাকে ওই লোকটা নামায় দিল, বললো কি যে হাতে ধরলে কি সমস্যা, ভাই বোন তো সবারই আছে, আজকে যদি পড়ে যেতেন আমাকে এরকম বলতেছে, আমি তো আপনাকে বোন মনে করা বা ফ্রেন্ড মনে করা আপনাকে আমি নামাইতে দিয়েছিলাম, আমি তো এরকম ছেলেরা বলেই হ্যাঁ, তারপরে বলবেন নাম্বারটা দেন, তারপরে বলবেন আপনি কোথায় থাকেন, হ্যাঁ এই ধরনের কথাটা তো আমি আর কি বলতেছি। পরে হাসতেছে, আপনি তো আসলে অনেক মজার মজার কথা বলেন। হ্যাঁ আমি বলতেছি যে এখন বলেন আমি কোথায় থাকি, জিজ্ঞেস করেন। পরে আপনি আসলে তো মনের কথা বলতে পারেন। পরে আমি শুনেন আমি গাজীপুর থাকি, হ্যাঁ আমি ভুটবাজার থাকি। তো পরে বলতেছে যে আসেন আমরা একসাথে যাই। হ্যাঁ পরে আমি কই না আপনার সাথে যাবো না, আপনি তো অন্য কিছু হইতে পারেন, আপনি যদি আবার আমার এই নিশা টিশা কোনো কিছু দিয়ে আবার কোন ক্ষতি টতি করেন, এটা বলতেছি। লোকটা হাসতেছে, ছেলেটা হাসতেছে, ঠিক আছে। পরে বলতেছে না আপনি বিশ্বাস রাখতে পারেন, হ্যাঁ আল্লাহর কসম আমি ওই ধরনের লোক না।
হ্যাঁ
না আমার বড়পুর বাসায় রেখে আসছি। তখন ওই ছেলেটার সাথে আমি আসি, হ্যাঁ তাও ওই আমি একটা মেয়ের সাথে বসি, আর হলো ও হ্যাঁ বাসের ভিতরে আর কি, আরেক পাশে ও বসে। হ্যাঁ তো ও আমার ভাড়াটা দিয়ে দিল। হ্যাঁ তা আমি বললাম আপনি আমার ভাড়া দিচ্ছেন কেন, আমার ভাড়া আমি দিব নাহলে আপনার ভাড়া সহ আমি দিব, আমি কারো কাছে ছোট হতে রাজি না, হ্যাঁ আমি কেন আপনার ভাড়া নিব। হ্যাঁ তখন বলতেছে আরে নেন কিচ্ছু হবে না। হ্যাঁ পরে বলতেছে এই কথা বলছে, পরে ভুটবাজার নামলো, পরে বলতেছে ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন, মনে কিছু নিয়েন না, হ্যাঁ এই কথা বলছে। তা আমি বলছি আচ্ছা আপনি ভালো থাকেন, আপনার কাছে আমি ঋণই হইয়া রইলাম, ঠিক আছে। পরে বাসায় গেছি, ফ্রেশ ট্রেশ হইছি, হওয়ার পরে দেখি কি ওই আমার যে ওই ব্যাগটা, ব্যাগের ভিতরে একটা নাম্বার লেখা। তো নাম্বার লেখা, রাত্রিতে শুবো 11:30 বাজে, তো আমি ফোন দিছি। হ্যাঁ ফোন দেওয়ার পরে আমি বলতেছি কে আপনি আমার ব্যাগে নাম্বার লিখছেন। পরে আমাকে বলতেছে আমাকে আপনি চিনতে পারেন না, আমি সেই লোক, মনে টান থাকলে ঠিকই চিনবেন। আমি এত ফান করেন না তো, কে আপনি বলেন তো, এত রাত করে আপনি আমার ব্যাগের ভিতরে, আপনি এত রাত করে খবর নিছেন কেন, আমি কি বা আমার ব্যাগের ভিতরে আপনার নাম লিখছেন আমি খবর নিব না। হ্যাঁ তো এইভাবে তর্ক বিতর্ক হয়। পরে আমার বলতেছে কি নাম শুভ এই ছেলের নাম। আমি বলছি যে আপনি যে ভুটবাজার থাকেন ওই বাচাল ছেলেটা, বলতেছে হ্যাঁ আপনার তো বাচাল কম না, আমার বলতেছে। তো এইভাবে ঝগড়াঝাটি হলো। হ্যাঁ তো এইভাবে মাঝে মাঝে আমার ফোন দিয়া বলে বাচাল, আমিও বলি বাচাল, ঠিক আছে দুষ্টামি করি। তো এই দুষ্টামি করি
আপনাকে কথাগুলো বলতে ভালো লাগছিল ধীরে ধীরে নাকি?
না ভালো লাগতো না, ওরে আমার ভালো লাগতো না এই ছেলেকে, আর ওই ছেলের সাথে আমার ঝগড়া করতে ভালো লাগতো, আর ছেলেটা আসলে একটু মিশতে চাইতো বেশি, আর আমার ওই ছেলেটাকে মনে হইতো কি ও এরকম মেয়েদের সাথে মনে হয় এরকমই করে দেখে।
তারপরে আপনি আসলে কথা বলতেন নাকি?
না আমি একদিন দুই দিন কথা বলছি। তারপরে ওর ফ্রেন্ড ছিল ওইলো আমার হাজবেন্ড, এই সরি ওর এক ফ্রেন্ড ছিল, নাম হলো সালাম। হ্যাঁ ওদের পাশাপাশি এলাকায় ছেলেদের বাড়ি। ওই ছেলে ওই আমার আবার ওই একটা প্রবলেম হয়, কিডনিটা একটা অসুখ হয়, ওই ট্রিটমেন্টটা আমার মা আবার বাবা করায়। হ্যাঁ তো ওইখানে ওই ছেলেটা আমার গান শোনাইতেছে হসপিটালে, আমার যে আমার মৃত্যুর পরে যাবি কি জানি একটা গান আছে না, এই গানটা আমাকে শোনাইতেছে। হ্যাঁ তা ওই শোনাইতেছে ওর দোকান থেকে আর কি, ওই যে ওই ওর ফ্রেন্ডের দোকান থেকে তো শোনাইতেছে। ও আবার বলতেছে কে ও নাকি আবার ওরে বলছে যে একটা মেয়ে আছে, মেয়েটা অনেক সুন্দর দেখতে, মেয়েটার একটা বাচ্চা আছে। হ্যাঁ ও আমি আবার বলছি আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, আপনি আমার সাথে কথা বলেন কেন। হ্যাঁ এই কথা বলছি, মেয়েটা অনেক সুন্দরী দেখতে, আবার মেয়েটা ওই যে আমার যে দ্বিতীয় ফাদার হয়তো অনেক অবস্থার অবস্থা ভালো, এটা আবার আমি বলছি আমার চাচা কিন্তু একটা এরকম, কিন্তু পরে কিন্তু খবর আছে যদি ফোন টোন দেন, এইভাবে বলতাম। তো বলতেছে ওর কাছে বলছে ও করছে কি ওর কাছ থেকে নাম্বারটা চুরি করে নিছে, শুভর কাছ থেকে চুরি করে নিয়ে আর আমার ফোন দিছে। হ্যাঁ ফোন দিয়ে ভাবি টাবি এইসব কথা বলতেছে, ঠিক আছে। তা আমি কি আপনার কারে ভাবি বলেন, আমি কি ভাবি নাকি? হ্যাঁ ওর সাথে আমি এমনিতেই কথা বলি, আর অ্যাকচুয়ালি ওর আমার ভালো লাগতো না, ঠিক আছে। ওই আমার কাছে মনে হয়তো কি ও আরো মেয়েদের সাথে এরকম করে, হ্যাঁ তো ভালো লাগতো না। পরে ওই কথা বলতেছে এই ছেলেটা, ওর বয়সটা আমার ভালো লাগে না, কেমন জানি একটু ভালো লাগতেছে না বয়সটা, যে ফ্রেন্ডটা কথা বলতেছে। পরে আমাকে বলতেছে ওই ছেলেটা তো ভালো না, একটা মেয়েকে বিয়ে করছে হ্যান ত্যান, পরে বিয়ে করে ওই মেয়েটাকে ঠগাইছে, আমাকে বলতেছে। তা আমি কই ও ঠগাক, নাহলে আরো কয়েকটা বিয়ে করুক, এটা ওর ব্যাপার, আমার কাছে এগুলা কেন বলতেছেন। পরে আর কি ওই অর আবার আমার প্রতি একটা ই হয়ে গেছে, টান হয়ে গেছে, আমাকে বলতেছে যে আপনি দেখতে কেমন, আমি কি আমি যেমন মন চাই তেমন থাকি, আপনার কি আমি কি একটা বান্দরের মতো, আমি একটা পেতনির মতো দেখতে, হ্যাঁ বলতেছে, পরে কয় না আপনার একটা ছবি পাঠান আমি দেখব, ঠিক আছে, আমাকে বলতেছে, আমাকে বলতেছে আপনি এই আবদারটা রাখবেন না, মানুষ মরে গেলে ও তো একটা আবদার রাখে, হ্যাঁ, পরে আমি বলছি কি মিথ্যা কথা বলছি যে আমার বিয়ে টিয়ে সবকিছু ঠিকঠাক, হ্যাঁ আপনি আমার কাছে ফোন টোন দিয়েন না, আমার বিয়ে হয়েছিল আবার দ্বিতীয় বিয়ে আমার ফ্যামিলি থেকে ঠিক করতেছে, হ্যাঁ আপনি আমার ফোন টোন দিয়েন না, এই কথা বলছি, কয় আচ্ছা ঠিক আছে আপনি যা বলেন তাই আমি রাজি, আপনি একটা ছবি দেখাবেন আমাকে, আপনার একটা ছবি, তা আচ্ছা ঠিক আছে, ওদের বাড়ি হলো ওই টঙ্গী হায়দ্রাবাদ, হ্যাঁ তো ওই যে হায়দ্রাবাদ সরি কলেজ গেট বনমালা রুট আছে না, বনমালা রোড রাজধানী হোমিও হল, হ্যাঁ ওইখানে আবার আমার একবার যাওয়া পড়ছিল, ওই হাতে টিউমার হয়েছিল, ওই ওই থেকে ওনার সাথে আমার পরিচয় ওই ডক্টরের ডক্টরের সাথে, তো ওইখানে আমি ছবিটা আমার একটা ছবি এই রেখে আমি আয়সা পড়ছি, এখানে আমি আবার ওই যে ওই সালাম যে ওকে ফোন দিছি,
সালাম মানে ওই যার সাথে তো ফোনে কথা হচ্ছে,
হ্যাঁ হ্যাঁ ওই যে ওই ওই ছেলের শুভর বন্ধু সালাম,
শুভর বন্ধু সালাম যার সাথে আপনার কথা হচ্ছে এখন কন্টিনিউ, আচ্ছা
কন্টিনিউ না দুই দিন কথা হয়েছে,
আচ্ছা আচ্ছা,
তো এখন আমাকে বলতেছে কি যে এই ছবি, আমি বলছি কি ছবিটা রেখে আসছি আপনি যান,
আপনি আমাকে একটু বলেন যে ছবি আসলে কেন রেখে আসলেন,
আমাকে বলতেছে আমাকে সে দেখবে তা আমি তাকে দেখা দিব না, যে দেখা যদি নাই দেই তাহলে একটা ছবি অন্তত দেন, ছবিতে দেখি আপনি কেমন, হ্যাঁ আমাকে বলতেছে, তা আমি বলছি আচ্ছা ছবি বলছে মরার আগে মানুষ তো একটা না একটা আবদার করে,
মানে যেভাবে আপনাকে সে কৌশলে আসলে একটা পটানোর ট্রাই, আমি যেভাবে বলি সেটা আপনি যেভাবে কনভিন্স হয়ে গেছেন,
তারপরে ওই ওইখানে আমি ছবিটা রেখে আসি, রেখে আসার পরে আমাকে দেখছে, হ্যাঁ দেখার পরে বলতেছে আপনি এত সুন্দর তা আমার বিশ্বাস হয় না, আপনাকে আমি বাস্তবে দেখবো, আপনি আমার ভুল ছবি পাঠাইছেন, হ্যাঁ আমাকে বলতেছে, আমি কই দেখেন আমি বাটপাড়ি মিথ্যা কথা হয়ে গেলাম পছন্দ করি না, আপনি বিশ্বাস করলে করেন না করলে না করেন, আর কোনো আপনার আবদার রাখতে পারবো না, আমার বিয়ে আমি কালকে যামুগা, হ্যাঁ আমার সাথে বলতেছি, পরে কয় আচ্ছা আপনি আমার তখন আবার করছে কি আমার ছোট বোন গেছিল তো আমার মেয়েটাকে আবার আমার ছোট বোন নিয়ে আসছে বড়বার বাসার থেকে, আমার ছোট বোনের সাথে চলে আসছে আর কি আমার মেয়ে, তো এখন আমি বলতেছি ওকে দেখেন আমার মেয়ে আসছে আপনি কথা বলেন আমার মেয়ের সাথে, তো আমার মেয়ে ওর সাথে কথা বলছে, হ্যাঁ কয় দেখেন আপনার যেহেতু মেয়ে আছে বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে আপনার তো আর আমি বিয়ে করবো না, আপনি আমার সাথে একটু দেখা করেন, আমার কয় ঠিক আছে, তা আমি আমার সাথে আপনি দেখা করে কি করবেন, হ্যাঁ অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে তারপরে আমি বলছি যে ঠিক আছে আসেন দেখা করবো, তো মোটর সাইকেল নিয়ে আসছে আমি লজ্জায় আর কি মোটর সাইকেলের উল্টা ভাবে বসছি, সোজা
কেন বসছো
আর কি মোটর সাইকেল নিয়ে আসছে তো আমার মেয়েকে বসাইছে আর কি ওর সাথে আমি দেখা করবো কোন রেস্টুরেন্টে বসা কথা বলবো আর কি আমাকে দেখবে, ঠিক আছে আমার সাথে একটু কথা বলবে তার লাস্ট আবদার এটা, হ্যাঁ আর আমি যা করি সে আর আমাকে কোনো আবদার করবে না, সে আমার সাথে কমিটমেন্ট দিছে এটা, তো সে মোটরসাইকেল নিয়ে আসছে যেহেতু সে তো তার মোটরসাইকেলে আমার বসতে হবে, আমি রিক্সায় যাব আর সে মোটরসাইকেলে যাবে সেটা কেমন দেখা যায়, এই জন্য সে আমার মেয়েটাকে প্রথমে বসাইছে তারপরে ও বসছে, এখন আমি মোটরসাইকেলে বসবো আমি লজ্জায় উল্টা করে বসছি আর কি, যেদিকে পা দেয় ওদিকে না দিয়ে অন্যদিকে দিছি, হ্যাঁ আমার সামনে যায় বলতেছে আপনি তো উল্টা করে মোটর সাইকেলে বসছেন, আমি বসছি বসছি আপনি যান টান দেন, পরে গেছি তো ওই চৌরাস্তায় আমাদের সুরমা হোটেল আছে ওই পরিচিত ওইখানে গেছি, তো ওইখানে যাওয়ার পরে সবাই তো চিনে খাবার দাবার দিল, দেওয়ার পরে খাইলাম, হ্যাঁ এখন বিল দিলাম আমি, ঠিক আছে আমি মনে মনে কেমন ফকির এটা বিলও দিতে পারে না, না খাইলাম খাওয়ার পরে চা কফি টফি এমনি কাবাব টাবাব খাইছি, খাওয়ার পরে কিছু বলে না, আমি কইছি কি আমি আমাকে বলতেছে এখন বলবো না আপনি যান তখন বলবো আর কি ফোনে বলবো, আমাকে বলতেছে তো আমাকে বলতেছে যে দিয়ে আসি আপনার বাসার সামনে, আমি বুঝি যান না ধন্যবাদ, হ্যাঁ, পরে এখন খাওয়া দাওয়া শেষ, এখন বিল দিলাম আমি, আমার কাছে কেমন আবার ওর বয়সটা যতটুকু খারাপ ছিল দেখতে মোটামুটি ভালোই ছিল, চেহারা টেহারা ভালোই ছিল, দেখতে ততটা খারাপ ছিল না।
আচ্ছা, এখান থেকে ঠিকই ঠিক একদম এই জায়গা থেকে আবার আমরা শুনবো, তার আগে আমি একটু বলি যে চলছে অন্ধকারের গল্প এবং বন্ধুরা আপনারা টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, আর আপনারা শুনছেন আজ অতিথি ছোঁয়ার কথা, যিনি আসলে সারা জীবনই নানান ধরনের ঘাত প্রতিঘাত প্রতারণার শিকার হয়েছেন, নিজেও প্রতারণার আশ্রয় নিয়েছেন, তেমনি সেই কথাগুলো সরাসরি আমাদের স্টুডিওতে বসে তিনি বলছেন। 12:19 আমরা আপনাদের কথাগুলো পাচ্ছি, আপনারা এখনো লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে খুব সহজে কিন্তু আপনারা ফেসবুকের ফ্যান পেজটিতে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন নিঃসন্দেহে, এবং সেখানে এসে আপনি লাইক বা কমেন্ট করতে পারেন রাইট। আর এরকম করে যারা রাত জেগে থাকতে চান, যদি খুব বেশি ক্ষতি না হয়ে থাকতে পারেন, আমরা শেষ পর্যন্ত আসলে শুনব এই মানুষটার জীবনের আরো করুণ কিছু কথা, এবং যে জন্য আমরা এই কথাটা বলছি যে তিনি বাঁচার ইচ্ছেটা ভিতর থেকে হারিয়ে ফেলেছেন, তেমনি করে তিনি আমাদের সাথে যখন যোগাযোগ করেন আজকে কথা বলতে এলেন, সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি। তবে এই মুহূর্তে আসলে আমরা বলি বিরতির কথা, কিন্তু বিরতি আসলে না, একটা কথা বলবার পর অতিথি কিংবা আমরা সবাই সাময়িক একটা সময় নিয়ে নিই, সেই সময়টা আসলে গান শুনতে শুনতে আমরা নিয়ে নিই এবং তারপর আবার ফিরে আসি ঘটনায়। সেই ঘটনাটা এখন ঘটবে, মানে একটা ছোট গান, 3:30 একটা গান আমরা শুনবো এবং তারপর আবার আমরা আমাদের অতিথি ছোঁয়া তার কাছে ফিরে আসবো। আমরা শুনবো চলো বাংলাদেশ, আর সকালেই কিন্তু বাংলাদেশের খেলা আছে, যেটা জন্য আমাদের শুভকামনা থাকবে। আমরা ফিরছি অন্ধকারের গল্পে, আপনারা টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4।
এই গানটি আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চাইলে গ্রাম ফোন নম্বর থেকে SMS করুন। টাইপ করুন WT স্পেস এই গানের কোড 4422527 আর পাঠিয়ে দিন 4000 নম্বরে।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন অন্ধকারের গল্প এবং ইভান আছে আপনাদের সাথে। অন্ধকারের গল্পের আজকের আয়োজনে আমাদের অতিথি হয়ে এসেছেন ছোঁয়া, এবং ছোঁয়া যার কথা আমরা বারবারই বলছি, তিনি তার জীবনের যে নানান খাত প্রতিঘাত কিংবা সারা জীবনটা জুড়িয়ে যিনি নানান ধরনের প্রতারণার শিকার হয়েছেন কিংবা নিজেও প্রতারণার আশ্রয় নিয়েছেন, সেসব কথাই অকপটে বলছেন অন্ধকারের গল্পের এই স্টুডিওতে এসে। ঢাকা FM 90.4 এর মাইক্রোফোনের মাধ্যমে এই মাঝ রাতে যারা আমাদেরকে শুনছেন তাদের জন্য বলছি যে আমরা অন্ধকারের গল্পে আপনাদের সামনে অতটুকুনি উপস্থাপন করবার চেষ্টা করি যতটুকুন আমরা আপনাদের ভালোবাসার মাধ্যমে ইন্সপায়ার হয়ে সে শক্তিটা পাই, এবং তারপর প্রত্যেকটা মানুষের জীবনের অন্ধকার গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে গল্পগুলো আপনাদের সামনে পরিবেশনের মাধ্যমে খানিকটা হলো আলোর দিকে আমরা নিয়ে যেতে চাই, আমাদের চেষ্টা থাকে সেটা একান্ত আপনারাই করতে পারে। তেমনি করে ছোঁয়া তার জীবনের অনেক গল্পগুলো আমরা ধীরে ধীরে অনেকটাই শুনে ফেলেছি, আরো অনেকটা রাত আমরা জাগবো, আপনিও জাগতে পারেন যদি খুব একটা সমস্যা না হয়, কিন্তু একেবারেই নিজের ক্ষতি করে আমরা বলবো না যে আপনি অন্ধকারের গল্প শোনেন। তারপরও এতটুকু সম্ভাবনা যদি থাকে যে আপনি শুনতে পারেন পুরোটা, আপনার যদি সেই আগ্রহের জায়গাটা তৈরি হয় অবশ্যই চাইবো যে আপনি টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4। আমরা অনুষ্ঠানের এরপর যে একটু ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানের প্রডিউসার সাদেক সামি এবং তারেক আহমেদ, ক্রাইম রিপোর্টার পাশাপাশি মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপন সহ অন্ধকারের গল্পের পুরো টিমকে, স্পেশালি আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর মাধ্যমে আপনি শুনছেন। আর আমরা শুনছিলাম ছোঁয়ার কথা, খুব একটা কথা না, আবারই সরাসরি তার কাছে যাবো। তার আগে বলি আপনি ফেসবুকে এসে কিন্তু দেখতে পারেন ছোঁয়া, তার একটি ছবি আমরা আপলোড করে দিয়েছি ফেসবুকে, আসতে facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এবং এছাড়াও আপনি কিন্তু চাইলেই খুব সহজে লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, রাইট? আর অন্ধকারের গল্পের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আপনি facebook.com/ozin90.4 লিখে অন্ধকারের গল্পের নিজস্ব যে পেজটি রয়েছে সেখানে একটি লাইক করে রাখতে পারেন। আমরা ছোঁয়া আপনার কাছে ছিলাম, দেখা করে আসলেন, মোটরসাইকেলের অনেক ঘটনা আমরা শুনলাম, তারপর থেকে আমরা একটু শুনবো।
তারপর আমি বাসায় চলে যাই, ও চলে যায়। হ্যাঁ, তারপর আমাকে ফোন করে আমাকে বলে যে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি ম্যারিড মেয়ে, আমার বাচ্চা আছে, আমাকে আপনি পছন্দ হলে কি হবে? হ্যাঁ, আপনি আমাকে যা যা বলছেন আমি তাই করছি, আর কোনো কথা বলবেন না। হ্যাঁ, পরে আমাকে বলতেছে যে আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে, তা আমি বলতেছি যে না, আমি আপনাকে বিয়ে করব না, কারণ আমার বিয়ে অন্য জায়গায়। ঠিক, দেখ, একটা মিথ্যা কথা। হ্যাঁ, আসলে আমি বিয়ে টিয়ে করবো না, এই ধরনের আমার ইচ্ছা নাই। হ্যাঁ, তো এরকম করে আমার রাত্রে বলতেছে কি আপনি আমার সাথে রাত্রে কথা বলবেন, প্লিজ প্লিজ কথা বলেন, আপনি আমার প্রমিস করেন। ঠিক আছে, এরকম করে এক ধরনের প্রমিসের ই হয়ে যায়, আমি ওর সাথে কথা বলি, ও আমাকে কোনোভাবেই করতে পারে না। পরের দিন সকালবেলা সোনু নিগমের গানটা শোনায়, শেষ চিঠি লিখেছো তুমি ভুলে যেতে আমাকে, ভাবতে জল আসে চোখে, এই গানটা আমাকে শোনায়। শোনানোর পরে আমি আর কি আবেগকে বশবর্তীতে আমি বলে ফেলছি, আপনি আমাকে আজকে বিয়ে করবেন, আজকে বিয়ে করতে পারবেন, আমি আজকে আপনাকে বিয়ে করব। ঠিক আছে, তো ওর কাছে নাকি বিয়ে করার টাকাও নাই। হ্যাঁ, আমাকে বলতেছে যে আমার কাছে বিয়ে করার টাকা নাই, আমি একটা মিশিং বিক্রি করব। হ্যাঁ, আর এক ফ্রেন্ড রেনিয়া, তো আমি হাসতেছি ওর কথা, আমি ভাবতেছি কি এটা মনে হয় আমার সাথে ফান করতেছে। তো আমি বলতেছি যে আজকে যদি আপনি আসতে পারেন তাহলে আজকে আপনার আমি বিয়ে করব। হ্যাঁ, পরে ও করছে কি ওর বোনের বাড়ির থেকে কিসের একটা মেশিন নাকি কি জানি একটা, ওই যে মোটর যে পানি ভরার ওগুলা বিক্রি করে। আর হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি পুরান ছিল, ওটা বিক্রি করে 4-5 হাজার টাকা বিক্রি করে, ও ওর ফ্রেন্ড একটা আছে কনক ভাই, ওনাকে নিয়ে ও আসে আমার এখানে। হ্যাঁ, আসার পরে ও আমাকে ডাকে কাজে অফিসে, আমি কাজে অফিসে যাই। হ্যাঁ, যাওয়ার পরে আমার এক লয়ার থাকে পরিচিত, আমার এক আর কি আরেকটা ভাই থাকে পরিচিত, আর ওই কনক ভাইটা থাকে।
কাজীবাসী ডাকে আপনি যান মানে তখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিয়ে করবেন?
হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে ফেলছি।
বাসার কাউকে বা কাউকে জানানোর প্রয়োজন মনে করছেন?
না, আমি বলিনি, আমি গান শুনেই আমি।
আচ্ছা, বা ওর সম্পর্কে কোন ধরনের খোঁজ খবর নেয়া কিছুই
না? না না, আমি কিছু
না। কেন এইভাবে সিদ্ধান্ত?
আমার আসলে এটা আর কি একটা ই হয়েছে যে গান শোনাইছে, আমার আবেগকে আমার কষ্ট লাগছে, আমি ওকে বিয়ে করে ফেলবো।
আচ্ছা
ঠিক আছে, ওই গানটা শোনাইছে, আমি কেঁদে ফেলছি, আমি ওকে বিয়ে করবো, এটাই আমারই। হ্যাঁ, আমার এটা আর কোনো কিছু ছিল না। তো ওই পরে কাজে ফিসে যাই, তো আমি বলতেছি যে কামিন করবেন কিন্তু 5 লাখ টাকা। হ্যাঁ, আমি কিন্তু কাবিন সম্পর্কে 5 লাখ 10 লাখ 20 লাখ এটা আমি বুঝি না যে কাবিন দিয়ে কি হবে। হ্যাঁ, তা আমি আমাকে অ্যাডভোকেটটা শিখিয়ে দিতেছে যে তুমি কিন্তু 5 লাখ টাকা কাবিন বলবা। হ্যাঁ, তা আমি বলছি কাবিন কিন্তু 5 লাখ টাকা। তো ওই যে কনক ভাই আসছে, উনি বলতেছে না না না, 5 লাখ টাকা কাবিন করা যাবে না বাবা রে, 5 লাখ টাকা কাবিন করলে দিলে সমস্যা হবে, দিতে গেলে আমাকে কি তাহলে কি ছাড়ার জন্য বিয়ে করবেন নাকি বাবা রে আমি জায়গা? হ্যাঁ, আমি আবার এই কথা বলতেছি। পরে ও আমাকে বলতেছে না না না, তুমি যা বলবা তাই। এখন কাজে বলতেছে আপনার কথাও থাক ওনার কথাও থাক, 4 লাখ টাকা কাবিন। আমি বলছি আচ্ছা ওকে, পরে বিয়ে করলাম। একটা নাক ফুল দিল, একটা সিম দিল। হ্যাঁ, আমাকে
সিম মানে মোবাইলের সিম?
হ্যাঁ, মোবাইলের সিম। ওই আগের সিমটা তুমি ভেঙে ফেলবা, শুভর সাথে তুমি কথা বলবো না, আর হলো এই সিমটা দিয়ে শুধু তুমি আমার সাথে।
আপনি শুভর বন্ধু সালামকে বিয়ে করলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালামকে বিয়ে করলাম। তো বিয়ে করার পর আমি বাড়িতে চলে গেলাম। হ্যাঁ, বাসায় চলে গেলাম। তো ও ওদের বাড়িতে চলে গেল, কারণ আমি যে বাসায় থাকি ওই বাসায় আবার আমার ফ্যামিলির মানুষ যাতায়াত করতো। হ্যাঁ, কারণ ওরা তো জানে না যে আমি বিয়ে করছি, তাহলে তো আমাকে বকা দিবে, একা একা কেন এটা করছো, হ্যাঁ এরকম কিছু বলবে। তো আমি বলিনি। তো ওই সালাম আসে না আসে না, তো একদিন হঠাৎ করে আমাকে বলতেছে আমাদের তো বিয়ে হইলো, আমাদের তো বাসর হইলো না, আমাকে বলতেছে। তো আমি কই বাসর একদিন বাইচা থাকলে হবে? হ্যাঁ, আমি বলতেছি। তো একদিন ওই আমার এক দুলাভাই গেছে, ও গেছে, ও গেছে আগে, আমার দুলাভাই গেছে পরে। তো ওই দুলাভাইয়ের দিকে ভয়ে আমি ওর বাড়িতে বাসার থেকে বের করে দিই, তাড়াতাড়ি বাইরেও দুলাভাই যান এক পরে আইসো, দুলাভাই আমার বকা দিব যে তুই একা একা বিয়ে করছো তোকে। হ্যাঁ, পরে ওকে আমি বের করে দেই, ও এটা মাইন্ড করে। হ্যাঁ, যে তুমি দুলাভাইয়ের জন্য আমার বাসার থেকে বের করে দিছো, আমি বড় না তোমার দুলাভাই বড়। হ্যাঁ, আমি বড় ছোটর কোনো কথা না, এটা তো কেউ জানে না। হ্যাঁ, পরে দুলাভাই যাওয়ার পরে ও আবার পরে আসছে। আসার পরে যাই হোক, ওর সাথে আমার বাসর টাসর হইল। হ্যাঁ, ভালোই। ও বাসর ঘরে আমি বললাম যে তুমি কোন মেয়েদের সাথে তোমার কোন রিলেশন ছিল কিনা, হ্যাঁ এটা আমি ওকে জিজ্ঞাসা করতেছি। আমি কি তোমার জীবনের ফার্স্ট, তুমি তো জানোই যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি তো বিবাহিত, আমি ম্যারিড, আমার বাচ্চা আছে, আমার মেয়েকে ও মাঝখানে শোয়াইতেছে যে এটা হলো আমার মেয়ে, আমার মেয়েকে আমি মাঝখানে শোয়াবো যাতে কেউ না বলতে পারে যে আমি ওকে ভালোবাসি না। হ্যাঁ, এটা বলতেছে। তা আমি তো ওর ব্যবহারে মুগ্ধ। হ্যাঁ, ও আমি ওকে বলতেছি তোমার কি কোনো মেয়ের সাথে রিলেশন ছিল? থাকলে থাকতে পারে সেটা আগে, এখন তো আর নাই, এখন তো আমি তোমার ওয়াইফ, তুমি আমার সাথে সেটা শেয়ার করতে পারো। হ্যাঁ, তো ও বলতেছে হ্যাঁ আমার এক চাচাতো ভাইয়ের বউ আছে, এর সাথে আমার কন্টিনিউ রিলেশন ছিল। হ্যাঁ, আর হলো আমার এক ফুফাতো, সরি খালাতো বোন ছিল, সে নামটা আমি বলবো না, মনে হয় ওরা শুনতেছে, ঠিক আছে, কারণ ও একটা এখন যেহেতু বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড শুনলে ওকে হয়তো অন্য একটা সমস্যা করতে পারে, ওই ওর সাথে আমার রিলেশন হয়েছে, ঠিক আছে। আমাকে বলছে ওদের এক মাটির ঘর আছে দোতলায়, ওকে নাকি ডাক দিতে যাইতো বিকালবেলা, ওর সাথে এরকম ফিজিক্যাল রিলেশন হইতো। হ্যাঁ, ওইটা আমাকে বলছে। তো হওয়ার পরে একটু কষ্ট লাগলো, কষ্ট লাগলো, এটা যেহেতু আগে হয়েছে তো এটা আমি মনে কিছু নিলাম না। হ্যাঁ, আমি সংসার টংসার করতেছি, সংসার করতেছি কি আমার বাসায় বাজার করে না ভাইয়া,
সংসার মানে আপনি তাহলে এই পরিবারের কেউ জানে না, আপনার কেউ কিছু জানে না, আপনি কাছে থেকে সংসার করছেন?
না না, সংসার বলতে কি মাত্র 10-15 দিন।
আচ্ছা, মানে একসাথে থাকতেছেন সবাই?
প্রথমে 2-3 মাস আর কি একসাথে থাকি নাই, আমার বাসা আসে নাই। হ্যাঁ, পলায় ছিলাম আর কি আমরা দুইজনে, জানাজানি হয় নাই। আর যখন 15 দিন যাবত আমার বাসা আসতেছে, তখন আর কি আমার বাসায় কেউ আসে নাই পর্যন্ত। আমার মেয়ে নিয়ে আমি আর ওই বাড়িওয়ালা যে খালাম্মা ওনাকে তো আমি বলছি যে আমি বিয়ে করে ফেলছি খালাম্মা, হ্যাঁ আপনি আমার বাবা মা বা ভাই বোন কে কারো
খরচ চলে কেমনে তখন?
আমার খরচ চলে কি ওই তখন তো ফ্যামিলির কাছ থেকে একটু একটু যাই হোক একটু হেল্প পাইতাম, হ্যাঁ দিতেছে চলতেছি ফ্যামিলির কাছ থেকে নিতেছি, তখন তার ফ্যামিলি জানে না যে আমি বিয়ে করছি।
আচ্ছা
হ্যাঁ তখন আমি ফ্যামিলির কাছ থেকে নিয়ে নিয়ে এইভাবে ওকে আট মাস চালাইছি আর কি, বাসা ভাড়া দিছি 4,500 টাকা আর আমরা তিনজন মানুষ চলছি। হ্যাঁ এভাবে মনে করেন এক বছরের মতো
সে
তার একটা ক্যাসেটের দোকান ছিল।
আচ্ছা
বুঝছেন ক্যাসেটের দোকান ছিল কিন্তু সে কি টাকা ই করবে, সে কোনো বাজার টাজার কিছু করে না। তখন আমি ভাবতাম যে রোজার মধ্যে ওয়াইফের জন্য তো মানুষ একটু ইফতারি নিয়ে আসে ফল ফ্রুট নিয়ে আসে, হ্যাঁ এ কেমন কি করলাম আমি, আগের হাজবেন্ড এর সাথে এটার কোনো মিল খুঁজা পাইনি আমি, যে আগের হাজবেন্ড কত কিছু নিয়ে আসতো কত ভালোবাসতো কোনো কিছু বলতে হতো না, আর এ কেমন এ কি করলাম আমি, হ্যাঁ বাজার করতে হয় আমার, আমি বাজার করি ও খায় বৈশা বৈশা কেমন আর কি, এই জিনিসগুলোর মধ্যে আমি মিল খুঁজে পাই না। হ্যাঁ তখন আর কি আমি এরকম এক বছর যায় যাওয়ার পরে এর মধ্যে আমি ওদের বাড়িতে যাই, হ্যাঁ বাড়িতে যাই তো ওই আমার দেখতে গয়নাগাটি গুলো আছে ঠিকই, হ্যাঁ তো আমার ছোট একটা কি জানি কানের দুলি নাকি কি জানি আমি একটা বিক্রি করছিলাম, একটা হারায় গেছিল পরে একটা বিক্রি করছিলাম, তখন তো গোল্ডের দাম খুব কম ছিল 5,500 টাকা বিক্রি করছি, তো ওদের বাড়িতে আমি ফার্স্ট যাব, হ্যাঁ তো যাব কি নিয়ে যাব তো ফল ফ্রুট নিয়ে ওদের বাড়িতে আমি যাই, তোর মা বাবাকে সালাম টালাম করি, হ্যাঁ তারপরে ইটি করি, তোর মা পিঠা খাইতে দিছে আর মা বাবা আর কি মেনে নিছে আমাকে।
আচ্ছা
বুঝছেন আমার মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে পছন্দ হয়েছে, আমার মেয়েকে কুলে নিতেছে, হ্যাঁ কি হয়েছে আবার যে আমার ননাশের নাকি যে আমার ননাশের তো দুইটা বিয়ে হয়েছে, ওই ঘরে একটা মেয়ে আছে আর কি আগের ঘরের একটা মেয়ে ছিল ঠিক আছে, তো বলতেছে আমার মেয়ে যেহেতু এই ইয়ে আর কি এরকম আগের ঘরে একটা মেয়ে আছে তো এটাও আমি এইভাবেই নিলাম, সমস্যা কি এটা আমার মেয়ের যেহেতু এরকম হয়েছে এটাও আমার এরকমই আমার ভাবতে হবে। তখন আমার মেয়ের বয়স এই 1.5 বছর।
আচ্ছা
হ্যাঁ আমার মেয়ে পুতুলের মতো এত সুন্দর যে এরকম আর বাবা চাইছিল এরকমই, যে দেখে সেই কুলে নিতে চাইতো, এত একটা মিষ্টি মেয়ে হয়েছিল। পরে ওদের বাড়িতে গেলাম আদৌ যাই হোক পিঠা মিঠা এগুলা দিল খাইলাম, খাওয়ার পরে আর বাবার সালাম টালাম করে ওদের সাথে ইটি করে আয়সা পড়লাম, তারপরে গেলাম আমার বোনের বাড়িতে সবাই আর কি মেনে টেনে নিল। হ্যাঁ নেওয়ার পরে এখন আমাকে বলতেছে যে বনমালা ভাড়া থাকতে, হ্যাঁ তা আমি আবার বলতেছি কি আমি কিন্তু তোমাকে আর খরচ টরচ দিতে পারবো না, আমি যেহেতু এক বছর তোমাকে চালাইছি আমার ফ্যামিলির কাছে মিথ্যে, ও এদিক দিয়ে আবার আমার ফ্যামিলির মানুষ শুনছে যে আমি নাকি বিয়ে করে ফেলছি, হ্যাঁ তো খবর নিছে যে আমি এমন একটা বিয়ে করছি নাকি নিশা খায়,
হ্যাঁ
তো এই নিশা খায় এটা আবার আমি আবার জানি না,
নিশা করে
হ্যাঁ নিশা খায় নাকি করে এটা আমি আবার জানি না ঠিক আছে, আমার ফ্যামিলি আবার আমাকে জানাইলো যে তুমি যাকে বিয়ে করছো সে তো একটা নিশাখুর, ভালো না ফ্যামিলি, ভালো না ফ্যামিলি আমাদের তো ব্যাকগ্রাউন্ড আমাদের তো খারাপ, আমাদের তো খুব আর কি খারাপ এটা। হ্যাঁ পরে এই কথা বলতেছে বলার পরে আমি তো একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম গা, তো আমাকে বলতেছে আসো আমরা বনমালা ভাড়া থাকি, তো ওর ক্যাসেটের দোকান ওইখানে, হ্যাঁ ওর ভাইয়ের একটা বড় মুদি দোকান আছে আর কি অনেক বড়, সে সেই দোকানটা ও দেখাশোনা করে ওইখানে, ওর ভাইয়ের বাড়ির বাড়ি ওখানে বাড়ির পাশে দোকান সামনে দোকান, আর ওর বোনের বাড়িটাও ওইখানে, হ্যাঁ তো ওইটার পাশে আমার একটা ভাড়া এক রুমের একটা ভাড়া বাসা নিয়ে দিছে, রুমটা বড় আছে বারিন্দা সহ তো নিয়ে দিছে, তো ওই পাশে যে একটা মহিলা থাকে ওই মহিলার নাম সিমু, হ্যাঁ ওই মহিলার দুইটা বাচ্চা আছে, তো আমি যখন বাথরুমে যাই বা রান্না টান্না করি ওই মহিলার সাথে চোখ মারে, তারপরে মহিলার শরীরে হাত দেয় এগুলো আমি দেখছি কয়েকদিন।
আচ্ছা
ওই তারপরে এটা আমি আর কি আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখি যে এই মহিলার সাথে ওর দৈহিক রিলেশন ছিল, ওই দোকানের পাশে যেহেতু থাকতো ওই রকম ছিল। তারপরে একদিন আমি ওকে গালি গালাজ করি সালামকে যে তুই আসলে একটা খারাপ চরিত্রের মানুষ, হ্যাঁ তুই ভালো না, তাই এটা সেটা বলি, বলার পরে ওই মহিলা আমার সাথে রাগারাগি করে, তা আমি বলতেছি ওইটা কি তোমার বউ যে তোমার সাথে রাগারাগি করে, আমি আমার হাজবেন্ডকে গালি গালাজ করতেছি ওই মহিলা রাগারাগি করে কেন, তাহলে এটার মধ্যে কারণ আছে, হ্যাঁ তো এইভাবে বলি। বলার পরে তা আমি বলতেছি আমি এই বাসায় থাকবো না, বাসা ছেড়ে দাও, হ্যাঁ, তখন আমার মেয়েটাকে এত ভালোবাসে, হ্যাঁ, হঠাৎ করে আমার মেয়েটা খেলতেছে সবার সাথে, তো আমার মেয়েটাকে গালি দেয়। আমার তো আকাশ বাতাস আমার এক হয়ে গেছে যে আমার মেয়েটাকে আমি বাজারের থেকে দামি জিনিসটা এনে খাওয়াই, আমার মেয়েটাকে যে দামি ড্রেসটা আমি পরাই, আমার মেয়েটাকে আমি একটা মশার কামড় লাগতে দিই না। হ্যাঁ, সেই মেয়েকে আমার গালি দিছে, আমার মেয়ের জন্য আমি এত কষ্ট করি, এত ভালোবাসি আমার মেয়েকে। পরে এর কথা বলছে, পরে আমার হাজবেন্ড বলতেছে আমি ওকে গালি দিই নাই, আমি গালি দিছি পাশের একটা ছেলেকে, ঠিক আছে। তখন আমার মেয়ে বলতেছে জাম্মু ও আমাকে, উনি আমাকেই গালি দিছে। হ্যাঁ, তো ওই আমার মেয়ে আবার ওই ওকে পাপ্পা বলতো, হ্যাঁ পাপ্পা বলতো, তো ও আবার বলছে আমাকে পাপ্পা বললো না, আমাকে আব্বু বললো। হ্যাঁ, তখন আমার মেয়েটা আস্তে আস্তে একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আরেক বাসায় ছিলাম, ওই বাসায় একটু পানির সমস্যা ছিল, পানি ছাড়তো না বাড়িওলা, তো এইভাবে আরেকটা বাসায় ভাড়া নিলাম। হ্যাঁ, আরেকটা বাসা ভাড়া নিলাম, তো এইভাবে করতে করতে তো ওদের বাড়িতে বললো কে, ওর মা বাবা বললো যে ই বাড়িতে চলে আসো। আমাকে বললো বাড়িতে চলে আসো, না 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 সরি, ওই বললো কি আমরা আবার গাজীপুর চলে গেলাম। গাজীপুর চলে গেলাম, তো এরকম ও না, ওই যে বাসাটায় যে পানির সমস্যা ছিল।
আচ্ছা, আমার মনে হয় আপনি একটু সময় নিয়ে একটু ভেবে বলেন, আমি এর মাঝখানে একটু বন্ধুদের জন্য কিছু কথা বলি। যে আমরা কিন্তু সরাসরি অনুষ্ঠানটা করছি, যিনি অতিথি হয়ে আসছেন তিনি অনেক সময় আসলে কথার খেই হারিয়ে ফেলবেন, এটাই খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে বিনীতভাবে আমরা চাচ্ছি যে আপনারা একটু আমাদেরকে হয়তো এভাবে মাঝে মাঝে শুনবেন। আর ছোঁয়া, তার জীবনের সাথে এত বেশি উত্থান পতনের ঘটনাগুলো ঘটেছে, তার ফলে হয়তো তিনি বলবো যে কথা শিল্পী না, একেবারে গুছিয়ে সবকিছু বলছেন তা হচ্ছে না হয়তো। বাট অন্ধকারের গল্পের এই আয়োজনটি নিঃসন্দেহে আজকে তিনি যেভাবে কথাগুলো বলছেন একেবারে নিজের স্বীকারোক্তিমূলক, সেটা অনেক বড় ব্যাপার। আপনারা যারা জেগে জেগে শুনছেন আপনার জন্য আজন্ম ভালোবাসা কিংবা বিনম্র শ্রদ্ধা যাই বলেন, সবসময় আছে আপনাদের কারণে। আমরা কথা বলি, আমরা অন্ধকারের গল্পের এই টিম কাজ করে যায়। আমি অনুষ্ঠানটির জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে। পাশাপাশি ইভান্ত রয়েছে আপনাদের সাথে, আপনারা যারা আমাদেরকে লিখতে চান লিখুন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে। আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন একটি ছবি, আমরা ছোঁয়া তিনি স্টুডিওতে বসা আছেন এরকম একটি ছবি আপলোড করে দিয়েছি। আমরা ছোঁয়া আপনার কাছে যাই একটু।
তারপরে ওই যে বাসাটায় পানির সমস্যা ছিল সেই বাসাটা আর কি ছেড়ে আমরা আরেকটা বাসায় উঠি, ওই বনমালাই, বনমালাই। তো ওখানে একটা বাসা নিল, পুরো বাসাটা বাউন্ডারি করা, দুইটা রুম। হ্যাঁ, বাসাটা ভালোই, খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, তো ওই বাসায় গেলাম, যাওয়ার পরে ওর মুভমেন্ট গুলো আস্তে আস্তে কেমন জানি চেঞ্জ হয়ে যেতেছে। হ্যাঁ, ওর আমি কানের দুল বিক্রি করে দেই, হ্যাঁ ওর আমি হার বিক্রি করে দিই, চেন বিক্রি করে দিই।
উনি কিছু করছেন না,
উনি উনি যা উনি যা করতেছে এটা তো টুকটাক জিনিস। মনে করেন একটা মোদি দোকানে তার ভাইয়ের দোকানে সে থাকে, সে কত টাকা পায়? একটা ক্যাসেটের দোকানে সে থাকে, কয় টাকা সে ইনকাম করে?
মানে নিজের দোকান না, কর্মচারী হিসেবে থাকছেন।
আর হলো তখন আমার এই ছেলেটাও হয়েছে।
আচ্ছা, মানে এই ঘরে আপনার একটা ছেলে?
হ্যাঁ হ্যাঁ, ছেলেটা হয়েছে।
আচ্ছা,
ওই আইসি উত্তরা আইসি হাসপাতালে হয়েছে।
কতদিনের মাথায় আপনাদের এই সংসারের কতদিনের মাথায় ছেলে হয়?
এটা হয় দুই দেড় বছরের মাথায়।
আচ্ছা, এর মধ্যে তো দুই পরিবারই সবকিছু জেনে গেছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, জেনে গেছে।
আচ্ছা, ওকে।
তারপরে এরকম হয়, তা এর মধ্যে আমার আব্বা আবার আমার ছেলেকে দেখা চেন দিয়ে গেছে স্বর্ণের, ওই যে আমার চাচা আমার মার সাথে যে বিয়ে হয়েছে, স্বর্ণের চেন টেন দিয়ে গেছে, দেখা গেছে কাপড় চোপড় দিয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলেকে। তারপরে ওই যে বাসাটায় গেলাম, হ্যাঁ নতুন, তো ওই বাসাটায় যে দেখে আমার মুভমেন্ট গুলো চেঞ্জ। হ্যাঁ, ও নাকি যে ডিলারশিপের ব্যবসা আছে না, কনফিডেন্স কোম্পানি, লবণ দ্বীপ জলের যে ডিলারের ব্যবসা, চানাচুর শ্যামাই টামাই এগুলার গোডাউনের একটা ব্যবসা নিছে, গোডাউন নিছে, তো ওগুলা বলি কিছু টাকা পয়সা ই করছে, ঋণ করছে। তো ঋণ করছে, তো ও করছে কি আমার জিনিসগুলা বিক্রি, স্বর্ণ টর্ণ বিক্রি করে খাওয়া দাওয়া শেষ, এখন আমার সাথে ও খারাপ বিহেভ শুরু করে দিছে। হ্যাঁ, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। এদিক দিয়ে আমার মেয়েকে ওইখানে একটা স্কুলে ভর্তি করছিলাম, আক্তার একাডেমি। হ্যাঁ, ওইখানে আমার মেয়ের রোল নাম্বার ছিল 2।
আচ্ছা, এর মধ্যে আপনার এই ঘরে কিন্তু একটা ছেলে আছে না?
ছেলে হইছে। তখন দেখা যাইতেছে কি, ওই আমার মেয়েটা ঠিক আমার মতো হইছে, যদি একটু ছোটা আর ছুটতে পারে তাহলে সারা পাড়া আর কি বেড়ে আসবে, খুব ঘুরতে পারে আর কি, সারাদিন বাধা থাকলে একটু যদি ছুটে দিলে অনেক ঘুরে। তারপরে এরকম করে স্কুল থেকে মাঝে মাঝে এদিকে সেদিকে যাইতো গা, ঠিক আছে। তখন ওই যে আমার যে ভাসুর, এই ভাসুরের ওয়াইফ বলতেছে কে যে এই আমার মেয়ের নাম নিজম, আই নিজম শোনো কি কাকে কি বলতেছে, এটা তোমার যে বাবা মারা গেছে এটা যে তোমার বাবা না তুমি জানো? আমার মেয়েকে বলতেছে। তো আমার মেয়ে বলতেছে কেন আমার বাবা না, এটাই তো আমার বাবা। হ্যাঁ, পরে এই কথাটা যায় আর কি আমার কাছে বলছে যে আম্মু এটা নাকি আমার বাবা না, আমার বাবা নাকি মারা গেছে। হ্যাঁ, এই জন্যই তো এই আমার আব্বু প্রান্তকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। হ্যাঁ, এই কথা বলতেছে, ওই আমার ছেলের নাম প্রান্ত, হ্যাঁ ভালোবাসে। তো এই কথাটা বলছে, বলার পরে এই বাসায় যায়। পরে দেখা যায় কি আমি এত চাপে পড়ি দুইটা ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ, একদিক দিয়ে রান্না বান্না, একদিক দিয়ে ও ঠিক মতো বাজার করে না, হ্যাঁ সবকিছু নিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাই। তখন ও করে কি, এই একদিন খুব বাজার টাজার নাই, কিচ্ছু নাই, হ্যাঁ ঘরে। তো ও আমার রাইখা, ও আমার বলতেছে কে আমি আসতেছি বাজার টাজার কইরা নিয়ে আসবো। হ্যাঁ, এই কথা বইলা ও কই জানি উধাও হইয়া যায়গা, বুঝছেন? তখন আমি ও যে বাসা থেকে বের হইছে, আমার ভিতরে না কেমন জানি লাগতেছে ওইদিনকে যে ও মনে হয় আর আসবে না। হ্যাঁ, আমার কেমন জানি একটা ওর প্রতি একটা
ঝগড়াঝাটি
কিচ্ছু না। ও ঋণ করছে মানুষের, ঋণ করছে আর ও বাজার টাজার কিছু করতে করে নাই। তা আমি বলতেছি যে ও এরকম মন মানসিকতা এরকম কেন? তো ও না বাসার থেকে বেরোয় গেছে, বলতেছে কি আমি আসতেছি এক দেড় ঘন্টা পরে বাজার টাজার নিয়ে আসতেছি। তো এই কথা বলছে, বলার পরে ও গেছে বাসা থেকে, চলে গেছে গেট থেকে, বের হয়েছে মেন গেট আটকাইতে গেছে। এখন না ও ফিরা ফিরা আর কি আর তাকায় আমার দিকে, তাকায়। তারপরে না আমি ওর পিছু পিছু গেছি, যাই দেখি কি ও আমার দিকে তাকায় রয়েছে, আমার ইশারা দিয়ে বলে তুমি যাও আমি আসতেছি, ঠিক আছে। তা আমার মনের ভিতরে কেমন যেন একটা বাড়ি দিছে যে ও মনে হয় চলে গেছে আমার কাছ থেকে, ও মনে হয় এই ঋণ টেনি করা আর কি চলে গেছে। তখন ওর কিছু ঋণ টিন মানুষে পাইতো, ওগুলা আয়সা করছে কি আমার আয়সা ধরছে মানুষে, উধাও। হ্যাঁ, ওদের বাড়িতে ওর বাবার কাছে ফোন দিছে যে আব্বা এরকম এরকম ঘটনা, কয় আয় আমি কি জানি, ওর বাবা এরকম করে কথা বলে, আয় বেটি আমি কি জানি, হ্যাঁ এইভাবে কথা বলে। তা আমি বলছি যে আপনার ছেলেকে আপনার এখানে গেছে, আমি এতগুলো ঋণ কিভাবে দিব মানুষের। হ্যাঁ, তারপরে আমি আমার ছোট বোনের হাজবেন্ডকে ফোন করি যে দেখো আমি প্রান্তকে দুধ খাওয়াবো, দুধের টাকা নাই, ইরাকে কি খাওয়াবো, একটু আমার টাকা দিয়া যাও, আমি খুব বিপদে আছি। তখন এই আমার বোনের জামাই আর কি 3-4 হাজার টাকার বাজার করে দিয়া যায় আর হাতে 2,000 টাকা দিয়া যায়। হ্যাঁ, তো আমি ওদের নিয়ে ওদের রান্না বান্না করে খাওয়াই আর কি। খাওয়ানোর পরে আমি একটা বোরকা পরে, বোরকা পরা আমি ইরাকে হাতে, সরি এই নিজুমকে হাতে নেই আর হলো ওই প্রান্তকে কোলে নেই, নিয়া আমি ওই রিক্সা নিয়ে ওদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে দেখি ও বাড়িতে আমার হাজবেন্ড, হ্যাঁ বাড়িতে। তা আমার দেখা বলতেছে যে তুমি যাও আমি আসমো নে, আমার বলতেছে। তা আমি ওরে বুঝাইতেছি যে তুমি আইসা পড়ো, তুমি এই যে আমার ঋণ গুলা বাজাইলে আমি কিভাবে এগুলা দিব, হ্যাঁ তুমি আইসা পড়ো, আমি কান্নাকাটি করতেছি। হ্যাঁ, ওর আম্মু বলতেছে কি আমার শাশুড়ি আসছে আমার ছেলে, দুই একদিন হইলো একবার পাগল হয়ে গেছে নেওয়ার জন্য। তা আমি বলতেছি কি যে আমি তো ওই জন্য পাগল হই নাই, আমার তো ঋণ টিন বাজায় রেখে আসছে, এই জন্য আমি নিতে আসছি। হ্যাঁ, আমি এই কথা বলছি। বলার পরে ও করছে কি, আমি ওরে বুঝাইতেছি আলাদা ঘরে নিয়া ওরে আমি বুঝাইতেছি যে তুমি আইসা পড়ো, দেখো আমাদের ছেলে মেয়ে আছে, তুমি এরকম করতেছো কেন, তুমি আইসা পড়ো। আমি কান্নাকাটি করতেছি, হ্যাঁ ও আমার কথা শুনে না, শুনে না। পরে কয়েকি তুমি যাওগা, আমার বলতেছে ওদের নিয়ে যাওগা, ঠিক আছে। তা আমিও কি করবো, ওইখানে আমি কি একটা বিপদে পড়ি নাকি, পরে আমি করছি ওদের নিয়ে আয়সা পড়ছি, আমি ভুলে ভুলে না আমি চালাকি করে চাবিটা বিছানার উপর রেখে আসি ওদের, যাতে আমি চাবিটা আনতে যাই আমার হাজবেন্ডের পায়ে ধরবো, পায়ে ধরে বলবো যে তুমি আয়সা পড়ো, এই জন্য আমার মা ছিল তো এটা আমি বলতে পারি নাই, এই জন্য আমি চাবিটা চালাকি করে রাইখা আমি প্রান্ত কেনি ঝুমের কুলে দিয়া আমি ওদের রুমে আবার আসি, ও আমারে দেখা একটা দৌড় দিয়া অন্যদিকে চলে যায়গা, তখন আমি ওরে বলতে পারি নাই, পরে ওরা আম্মুরে বলি যে আম্মু আমি একটা চাবি রেখে গেছি, পরে বলছে এই যে ধরো নিয়ে যাও, পরে আমি অসহায়ের মতো ওইখান থেকে আয়সা পড়ি, আয়সা পড়ার পরে আমি ওইখানে আসি, আয়সা একটা আম গাছ আছে ওই যে বাড়িটায় ভাড়া থাকতাম ওইখানে আমি একটা মোড়ার মধ্যে বসি, মানুষে আসছে, আসার পরে যে আমার ঘরের ফার্নিচার গুলো ছিল না ভাইয়া, যে ফার্নিচার গুলা সবাই মনে করেন যে যে যার পারছে টাকা পয়সা, যে মনে করেন দামি দামি ফার্নিচার গুলো ছিল সবগুলা ফার্নিচার একটার সাথে আরেকটার ফ্রি করে নিয়ে গেছে, হ্যাঁ যা ছিল খালি হাড়ি পাতিল ছাড়া সবকিছু নিয়ে গেছে, খাট টাট ডাইনিং টেবিল ফ্রিজ তারপরে এগুলা নিয়ে গেছে, হ্যাঁ আমরা অসহায়ের মতো বসে আসছিলাম, পরে ওগুলা নিয়ে যাওয়ার পরে এখন কি করবো আমার মাথা ঠিক নাই আমি পাগলের মতো হয়ে গেছি গা, হ্যাঁ পরে আমার মেয়ের নূপুর ছিল, আমার মেয়ের ওই চেন ছিল, আমার সেলের চেন ছিল সম্বল, ওগুলা বিক্রি করে আমি গাজীপুর যাই, গাজীপুর যায় ওই যে বাসাটায় ভাড়া ছিলাম না ওর সাথে আমি থাকছি, যে ওই যে বললাম না আমার খালাম্মার বাসা যেখানে ওর সাথে আমার বিয়ের বিয়ের ইটা হয়েছে থাকছি যে বাসায়, ওই বাসাটায় আমি গেছি, যাওয়ার পরে ওই বাসায় যে ওদের নিয়ে উঠছি আমি, হ্যাঁ ওঠার পরে ও আমি কান্নাকাটি করি, নামাজ টামাজ পড়ি, আল্লাহ তুমি আমার স্বামীরে ফেরত দাও, তুমি আমার স্বামীরে আমার কাছে ফেরত দাও, আমি ওকে ছাড়া বাঁচবো না, হ্যাঁ তখন আর কি আমি অসহায় হইয়া পড়ি, ঠিক আছে আমি কান্নাকাটি করি, পরে খাই না কিছু করি না, তখন আমার মেয়েটাকে আমি আবার আমার মেজ বোনের বাড়িতে দিই, হ্যাঁ কারণ আমি দুইজনকে এখন ই করতে পারতেছি না, আমি এই যত্ন করতে পারতেছি না, একজনের করলে আরেকজনের আমি করতে পারতেছি না, হ্যাঁ তারপরে শুনি যে আমার মেয়ের নাকি ওই ইয়ে হয়েছে অসুস্থ হয়ে গেছে জন্ডিসের মতো হয়ে গেছে, তারপরে আমার ছেলে এদিক দিয়ে আমি দুধ খাওয়াইতে পারি না, আমার কাছে টাকা নাই, হ্যাঁ আমি কি একটা ঝামেলার মধ্যে পড়ছি, আমি সব তো আমার শেষ হয়ে গেছে, আমি কি করি, তারপরে করলাম কি আমার মার এখানে গেছি, হ্যাঁ আমার মার এখানে যে আমি মাকে বলছি যে মা আমার তো দুধ কেনার টাকা নাই, আমি তো ভুল কি করছি জীবনে, আমার আমার 10,000 টাকা দাও, হ্যাঁ পরে আমার মার কাছে চাইছি, আমার মা আমাকে দেয় নাই, হ্যাঁ এক টাকাও দেয় নাই আমাকে, ঠিক আছে আমি বলছি কি আমাকে ভাড়াটা দাও, ভাড়াটাও দেয় নাই, হ্যাঁ পরে আমি কি করছি আমার মার যা গয়নাগাটি ছিল না ওগুলো আমি সব চুরি করে নিয়ে এসে পড়ছি, প্রায় 3-4 ভরি স্বর্ণের মতো ছিল,
অভাবের কারণে,
হ্যাঁ আমি কি আমার ছেলেকে আমি দুধ কিনা দিতে পারতেছি না, আমি বাসা ভাড়া করতে দিতে পারতেছি না, আমি কার কথা আমি কার কথা শুনতে পারতেছি না, আমি পাগলের মতো অসুস্থ হয়ে গেছি গা, হ্যাঁ এদিক দিয়ে আমি আমার সালামকে ভুলতে পারতেছি না, হ্যাঁ আমি ওকে আমার খালি মনে হইতেছে প্রতিক্ষণে ও জানে কোন মেয়ের সাথে শুয়ে আছে, ও জানে কোন মেয়ের সাথে এরকম করতেছে, আমার শুধু চিন্তা ভাবনা এটাই, আমি সংসার করব ওদের পালবো না আমার মেয়েটা অসুস্থ এই চিন্তাটা করবো আমি, তারপরে যাই হোক আসছি, এখন আমি সালামকে বলতেছি ফোন করা, তখন আমার কাছে প্রায় 3 লক্ষ টাকার মতো, তখন আমি সালামকে ফোন করে বলতেছি দেখো তুমি কি আসবা নাকি তুমি কিছু করবা, কয় আমি আর আসবো না, আমাকে বলতেছে আর আসবো না, আমি কই যে সত্যি তুমি আসবা না, আমি তোমার অনেক ভালোবাসি আয়সা পড়ো, আমি কান্নাকাটি করতেছি, হ্যাঁ তো একদিন আমারে দেখে দেখে যে আমি একবারে শুকাইয়া গেছি গা, হ্যাঁ পরে আমার জন্য ওর মায়া হয়, হ্যাঁ ও আমার বলে কি যে খাও খাও খায়া মোটা হও, এরকম হইলে চেহারা একবারে নষ্ট হয়ে যাবো গা, আমার বলতেছে, পরে আমি ওরে বলতেছি ও তো ও যখন আমাকে যাতা বইলা গালিগালাস করে, ঠিক আছে তখন ওই আমি শুনতে পারি যে ওই যে একটা মেয়ের সাথে ওর আগে রিলেশন ছিল এই মেয়েটার সাথে নতুন করে ওর আবার রিলেশন হয়,
আচ্ছা
হ্যাঁ
এটা আগে রিলেশন ছিল বলতে
আমার আমার আগে আমার আগে আমার সাথে রিলেশন হওয়ার আগে ওর এই মেয়েটার সাথে রিলেশন ছিল, তো ওই মেয়েটার সাথে ওর নতুন করে রিলেশন হয়, হ্যাঁ তো ওই মেয়েটা ওই সারা রাত নাকি ওই মেয়েটার সাথে কথা বলে, হ্যাঁ এই সংবাদটা আমি আবার পাইলাম কোথেকে, ওর এক বড় ভাই ছিল ও একটু নেতা টাইপের ছিল, হ্যাঁ আর ওই যে বড় ভাই বলে না নেতাদের বড় ভাই ছোট ভাই, হ্যাঁ তো এক বড় ভাইকে দাদা বলতো আর কি। তা আমি আবার আমাকে একদিন কথা বলাই দিছে যে ধরো দাদার সাথে কথা বলো, আমি কই তো আমি ভাবছি যে দাদা মানে ওই যে বুড়া যে দাদা বলে বয়স্ক ওইটাকে দাদা বলে, দাদা যে নেতা হয় সেটা তো আমি বুঝি নাই। তো আমি বলছি আগে জানলে তো দাদার প্রেমে পড়ে যেতাম। হ্যাঁ এখন দাদা বলতেছে তুমি জানো আমার বয়স কত, আমি বলতেছি যে আপনি তো বুড়া মানুষ দাদা আবার বয়স দিয়ে কি করবেন, পরে কয় যে আমি সালামের চেয়ে দুই তিন বছরের বয়সে বড় হব। হ্যাঁ আমি সরি 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 আমি তো বুঝতে পারি নাই, মনে কিছু নিয়েন না, কয় তোমার কথাটা খুবই ভালো লাগছে এই কথা বলছে। পরে ওনার সাথে আমার আমি বলছি কি দাদা আপনার নাম্বার দিয়ে আমার একটা মিস দিয়েন, কারণ যেহেতু দাদার সাথে থাকে সব সময়। তো উনি করছে কি আমার নাম্বারটা চালাকি করে নিয়ে ওনার নাম্বার মিস আমার নাম্বার মিস দিছে। মিস দেওয়ার পরে আমি বলছি কি যে দাদা আপনি দুটা পায়ে ধরি, হ্যাঁ আপনি বলেন তো সালাম কার সাথে কথা বলে এবং ওর কয়টা মোবাইল কয়টা সিম, হ্যাঁ এবং কোন মেয়ের সাথে ওর রিলেশন। পরে বলতেছে ওর মোবাইলে ওর একটা মেমোরির ভিতরে শুধু এক্স ভরা, হ্যাঁ আরেকটা মোবাইলে ওই এই এই তানিয়া নামের একটা মেয়ের সাথে সম্পর্ক করে, হ্যাঁ কন্টিনিউ করে ওই মেয়েটার সাথে, ও ঘুরতে যায় ওই মেয়েটাকে ও কাপড় চোপড় দেয় ঠিক আছে শাড়ি টাড়ি এগুলা কিনা দেয়, তারপরে অনেক জায়গায় ঘুরতে টুরতে যায়। এগুলা আমাকে তারপর নাম্বার টাম্বার দিল, দিয়ে দেখলাম যে সবকিছু সঠিক। হ্যাঁ তখন আমি কি করি ওর নামে একটা যৌতুকের মামলা দিই ঠিক আছে।
এই মানে এটা কেন কিভাবে আপনার মাথায় এলো?
কারণ ওর সাথে তো ও যেহেতু ওই মেয়ের সাথে প্রেম করে তারপরে আমাকে ফালায় ও গেল গা, এত টাকা পয়সা নষ্ট করলো আমার, হ্যাঁ তখন আমার মাথায় ভাই এই চিন্তাটা আসছে।
মানে এটা কেউ আপনাকে শিখিয়ে দেনি? আপনি নিজে?
না না আমি শিখিয়ে দিছি আমাকে একজনে। আমি এক লয়ারের সাথে আলাপ করি তখন বলছে যে এই মামলাটা করলে হয় ও সংসার করবে না হয় সংসার ভাঙবে, তোমার যে আপনার যে কোনো একটা
ঝুলিয়ে রাখবে,
হ্যাঁ ঝুলিয়ে রাখবে না যে কোনো একটা ইয়ে আসবে। তখন আমি এই যৌতুকের মামলাটা করি। হ্যাঁ করার পরে এই মামলা করার পরে ও বলে কি একদিন রাত্রে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে ফোন করছি দেখা ভাইবো না যে আমি তোমাকে এখনো ভালোবাসি আমাকে বলে। তখন আমি খুব কাঁদি, হ্যাঁ যে তারপর ফ্রেন্ড সার্কেল ওর মধ্যে কি নাই, ও তো সোয়া অনেক সুন্দর দেখতে, আগে তো আমি অনেক হ্যাংলা ছিলাম দেখতে অনেক সুন্দর ছিলাম, তো এটা ওকে বলতো পরে ও এটা আর কি বুঝতো না, তারপর আমাকে এই কথা বলছে। বলার পরে একদিন আমি বলছি কি তোমার না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে তুমি আসো না প্লিজ আসো না, আমি আর কি এরকম করে রিকোয়েস্ট করতেছি তুমি আসো। হ্যাঁ পরে বলতেছে আসলে তো তখন ওর নামে কিন্তু ওয়ারেন্ট, ওই যৌতুকের মামলা করছি ওইটার ওয়ারেন্ট।
তখন সে জানে না?
না সে জানে। হ্যাঁ জানে যে ও পরে আমি বলছি আসো সত্যি আমি আমার ছেলে মেয়ের কসম খায়া বলতেছি আমি তোমাকে ধরাই দিব না, হ্যাঁ তুমি আসো তোমাকে আমি শুধু দেখবো। হ্যাঁ তখন ওই মেয়ের সাথে ও কমেন্টমেন্ট করে আসে কি যে ওই আয়েশা ও ঘুমের ট্যাবলেট খায়া ও শুয়ে থাকবে আমার সাথে ওর কোনো রিলেশন হবে না ঠিক আছে। ও করে কি বাসা আয়েশা আমাকে দেখা কান্না করে, কান্না করে তো আমার ও সবসময় কি করতো ও ভাত খায় ওর প্রথম নলাটা আর কি আমাকে খাওয়াই দিত সবসময় আর কি প্রথম এটা আমাকে খাওয়াই দিত, তো ওকে আমি ভাত খাওয়াই দিছি। ও করছে কি ওই মেয়ের সাথে যা বলছে যা কথা দিয়ে আসছে ওই কথা অনুযায়ী ও খাওয়া দাওয়ার পরে ও ঘুমের ওষুধ খায় শুয়ে আছে, এই যে ঘুমাইছে একবার সকালবেলা উঠছে। হ্যাঁ পরে এটাও আমি শুনছি, হ্যাঁ শোনার পরে ও চলে গেছে, আমি ওকে কোনো অ্যারেস্ট করাইনি কিছু করাইনি। হ্যাঁ তখন ওদের ফ্যামিলি থেকে ওদের মামলা করলে জাস্টিসের কাছে যায়া ওরা টাকা টুকা দেয় বুঝছেন, মামলা ওই আমার হিয়ারিং যখন আমার হিয়ারিং হয় তখন মনে করেন কি ওই যে এই উকিল রে আমার উকিল আসতে দেয় না কোর্টে, উকিল রে টাকা দিয়ে সরায় দেয়। হ্যাঁ জাস্টিস যে আগে বইলা রাখে বড় বড় নেতা দিয়ে, আর এক চাচা আছে বুঝছেন চাচার নামটা বলবো না গাজীপুরে অনেকেই চিনে, এই চাচাটাই করে কি এই জাস্টিস অ্যাডভোকেট এদের নিয়া নিয়া এই আমি যেখানে মামলা করি সেখানে যায় যায় ভেটু মারে আর কি আমার মামলা গ্যারান্টিড হতে দেয় না, হ্যাঁ আর কি আমাকে হারায় দেয় বুঝছেন এরকম করে। তো আমাকে বলতেছে তুমি কিছুই করতে পারবা না শুধু শুধু কিছু করো না, হ্যাঁ আমাকে বলতেছে। পরে তো আমার শ্বশুরে বলতেছে যে তোমার 4 লাখ টাকা কাবিন তোমার 4 লাখ টাকা দিয়ে দিব, হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে তো আপনি 4 লাখ টাকা দিয়ে দেন, হ্যাঁ আমাকে যখন দিবেন তখন কুটের মাধ্যমে ওই যে গাজীপুর এক বড় নেতা, খুবই বড় একজন ব্যক্তি, উনি, ওনার নামটা বলব না, ওনার ওনার মাধ্যমে আমাকে 4 লক্ষ টাকা জাস্টিসের সামনে দেয় আর কি, জজের সামনে আমাকে টাকাটা পেমেন্ট করে ওইখানে, হ্যাঁ 4 লক্ষ টাকা পেমেন্ট করে। করার পরে ওই আমি চিন্তা ভাবনা ছিল ওদের নিয়া আমি হয়তো বা একদিকে চলে যাবো, যেহেতু মার কাছে একটা কালারিং হইলাম, মার কাছেও টাকা আনলাম, হ্যাঁ আমার তো কোথাও মুখ বা আর কি পাবার মতো কোনো রাস্তা নেই, হ্যাঁ আমি কি করব,
চুরি করে নিয়ে এসেছি, হ্যাঁ হ্যাঁ
তো আমি কি করব, আমার বোন গুলো আমার প্রতি ক্ষিপ্ত যে মার ই আনছে, কিন্তু আমার দুঃখটা তো কেউ বুঝলো না, আমার তো ছেলের দুধ কেনার টাকা নাই, হ্যাঁ আমাকে তো কেউ টাকা দিল না, ঠিক আছে এটা আমার কষ্ট। পরে আমি করলাম কি, এই এক জায়গায় বাসা ভাড়াটা নিলাম, এইভাবে সালাম আবার ফোন করলো, সালামের কাছে কিছু টাকা ছিল, হম ওই টাকাটা ওই মেয়েটা খেয়ে আর কি ঘুইরা টুইরা খায়া টিয়া তারপরে ওই সালাম রে খেদাই দিছে, মেয়েটা তারাই দিছে আর কি।
এটা কোন মেয়ে? ওই আগের রিলেশন ছিল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তানিয়া,
হ্যাঁ তানিয়া।
আচ্ছা,
ওই মেয়েটা ওর সাথে টাকা পয়সা যতদিন ছিল ততদিন ওকে ভালোবাসছে, টাকা পয়সা নাই
তো তার সাথে টাকা পয়সা আসলে আবার কিভাবে এলো, কারণ সে তো প্রচুর দিনা করে সেটা অবশ্য পেড করে না,
সেভাবে না, তারপর ওই যে আমাকে যে টাকা দিল ওই যে ওর জায়গা বিক্রি করা,
আচ্ছা আচ্ছা,
সেখান থেকে ও টাকা পয়সা না, ওই টাকাটা ওর কাছে কিছু টাকা ছিল 2-2.5 লাখ টাকার মতো ছিল, ওই টাকাটা ওই মেয়ের পিছে ভাঙছে।
আচ্ছা,
ভাঙার পরে ওই যখন টাকা শেষ তখন ওকে আমার এক ফুয়াতো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, বলতেছে তুমি কার সাথে কথা বলতেছো, আমি বলতেছি আমি যার সাথে কথা বলি সেটা তো তোমার জানার দরকার নেই, হ্যাঁ তুমি তোমার স্বামী না, হ্যাঁ তো এইভাবে বলছি। পরে বলতেছে আমাকে বলতেছো ভুল তো মানুষ করে, আরেকটা বার কি আমাকে ক্ষমা করা যায় না, হ্যাঁ আমি কেন তোমাকে কি তানিয়া লাথি মেরে বাইর করে দিছে, আমি আবার এই কথা বলতেছি। পরে বলতেছে যে না আমি আসলে ওই মেয়েটা যে এত খারাপ আমি জানতাম না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি না আমার এই বাচ্চার মা, তুমি না আমার বউ, হ্যাঁ সোনা বউ, এগুলা বলতেছে আর কি আমার। তা আমার ওই কথায় আমি আবার ভুল লাগেছি গা, বুঝছেন মিষ্টি কথায় ভুলছি ভুলা। পরে ও করছে কি বাসায় আসছে, আসার পরে আমি বলছি কি তো আমার বলে কি টাকা গুলা দিয়ে দাও, আমি একটা পালসার মোটরসাইকেল কিনবো, এটা করব সেটা করব, আমি ব্যবসা করব, ঝুটের ব্যবসা করব। পরে এখন আমার একজনে বুদ্ধি দিল যে টাকা দিয়ে যে তবু আইসাই পড়ছে, তো টাকা তুই ই করে কি করবি, হ্যাঁ দিয়ে দে ওর কাছে, যেহেতু ও আবার কাবিন করবে। পরে উনি আবার আমার বুদ্ধি দিল যে এবার যদি কাবিন করস তাহলে একটু বেশি করে কাবিন করবি, ঠিক আছে। তা আমার বুদ্ধি দিল যে যেই বুদ্ধি দিতেছে আমি সেই বুদ্ধি শুনতেছি। তারপরে ওই টাকা দিয়ে দিলাম, আমার মার টাকাও দিয়ে দিলাম, এদিক দিয়ে তো ভাই বোনের কাছ থেকে নিয়ে হেল্প টেল্প নিয়ে চলছি, হ্যাঁ ওগুলা তো বলার ই থাকে না। তারপরে করলো কি ওই টাকা পয়সা নিয়ে নষ্ট করলো আবার, হম ভাঙলো ইটি করলো। করার পরে ও করলো কি ঘরের ভিতরে ও আমাকে বলতেছে কি বাড়িতে সবাই মাইনা নিচ্ছে, হ্যাঁ আমরা বাড়িতে চলে যাব, ঠিক আছে। তো ওদের বাড়িতে গেলাম আবার ওই ভাড়া বাসার থেকে আবার নতুন করে কাবিন করে, যখন ওই যে 4 লাখ আর 2.5 লাখ টাকা নষ্ট হয়েছে, ও ওই যে কি কি করে নষ্ট করছে, গাড়ি কিনছিল কি করছে না করছে, ঝুটের ব্যবসা করছে করে নষ্ট করছে, তখন আবার ও বাড়িতে যাওয়ার সুর দিল যে বাড়িতে চলে যাব, তখন আবার ঋণ শুরু হয়ে গেল, অভাবনটন হ্যাঁ শুরু হয়ে গেল। তখন আবার বাড়িতে গেলাম, তখন আবার কিছু জিনিসপত্র করছিলাম গুছাইছিলাম, তখন বাড়িতে গেলাম আমার মেয়েকে নিয়ে। বাড়িতে যাওয়ার পরে যে পরিবেশটা হলো, যে ওদের বাড়িটা এতই অগুছানো ছিল বাড়িটাকে, যে আমি এত সুন্দর ভাবে ফুলের বাগানের মতো গুছাইছি, ওর মা বাবার কাপড় চোপড় ধোয়া পিসপটের, ওর বাবার পিসপট যে পিক ফালায় যে পানের ওগুলা পর্যন্ত আমি পরিষ্কার করছি, ঘর মুছছি, জীবনে চুলায় রান্না করিনি রান্না করছি, হ্যাঁ এত ভালোবাসছি ওর মা বাবারে। আমার মেয়েটাকে দুই চক্ষে দেখতে পারতো না, হ্যাঁ খুব খারাপ বিহেভ করতাম আমার মেয়ের সাথে। পরে
মানে আপনার হাজবেন্ড
না আমার শাশুড়ি
আচ্ছা
হ্যাঁ খারাপ ব্যবহার করতো তো আমার আবার কি ওই যে আমি ওই টয়লেট আছে না ওই আমি নোংরা টয়লেট পছন্দ করি না গ্রামের বাড়িতে তো একটু নোংরা থাকে এটা তো জানেন তো আমি আমার শ্বশুরে বললাম যে আব্বা আমাকে বাড়ি না করে দেন আমাকে একটা টয়লেট করে দেন অন্তত ভালো চে হ্যাঁ পরে আমার শ্বশুর করলো কি যে শ্বশুরটা ভালো ছিল কিন্তু আমার ননাস ভাসুর তারপর আমার শাশুড়ির কারণে শ্বশুরটা পেরে উঠতো না আর কি ওনাদের কুপরামর্শে সবসময় ওনাকে আর কি ই করে রাখতো তো উনি আমার করলো কি মা তুমি আমি যেহেতু বেঁচে আছি আমি যেভাবে হোক তোমার একটা বাড়ি করে দিব হ্যাঁ তো পাঁচ কাঠা জায়গার মধ্যে উনি আমাকে একটা টিন সেট বাড়ি করে দিল হ্যাঁ টিন সেট বাড়ি হোক যেরকম বাড়িটা করছে এত সুন্দর যা বলার বাইরে হ্যাঁ ট্রাইস করে বাথরুম টাথরুম করে দিচ্ছে আমাকে গ্রামের বাড়িতে এখন হলো আরেক ঘটনা যে আমার হাজবেন্ড যে টেম্পু আছে না টেম্পু দুইটা টেম্পু কিনে দিচ্ছে ওই সারাদিন পরে টেম্পুলারা টাকা দেয় ড্রাইভাররা ওই টাকা নিয়ে বাজার করে আসে আর আমার শাশুড়ি খালি বাজার খেলে চলবে হ্যান করলে চলবে আর কি আইসা আমার বাসায় বাড়ির ভিতরে আইসা ঝগড়া জাটি লাগে হ্যাঁ আর যদি শুয়ে থাকে পাঁচটার সময় এই সালাম উঠোস না এখন উঠোস না উঠতি বা বনিয়া শুয়ে থাকলে হবে আর কি উল্টাপাল্টা কথা শুরু করে তো এই জন্য আবার যে ভাতের মধ্যে শ্মশানের ছাই আছে না ওগুলা দিয়ে রাখে যাতে নাকি ওগুলা খাইলে পাগল হয়ে যায়গা আমার মেয়ের বউয়ের মধ্যে মাটি দিয়ে রাখে আমার মেয়ের যাতে লেখাপড়া মাটি হয়ে যায়
এটা এত এত বেশি কেন মানে আপনার কাছে কি মনে হয়েছে
এত বেশি কেন ওই আমার ভাসুরে দুইটা বিয়ে করাইছে আমার শাশুড়ি বুঝছেন আমার শাশুড়ি আর কি একটু অন্য ধরনের অন্য টাইপের নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না বুঝছেন এখন ওই যে আমার বড় ভাইয়ের বড় ভাসুরের বউ যে সে ভালো না ভালো না বিধায় ওনার আরেকটা বিয়ে করাইছে ওইটাও ভালো না এখন আমিও ভালো না এখন চাইতেছে যে আরেকটা বিয়ে করালে হয়তো বা ভালো হতে পারে সালামকে ঠিক আছে এরকম ওনার ধারণা আবার যেহেতু আমার আগের ঘরের একটা মেয়ে হ্যাঁ এটা নিয়ে ওনার আর কি একটা প্যারা যে মেয়েটাকে ই করতে হচ্ছে এই দেখাশোনা করতে হচ্ছে মেয়েটাকে ই করতে হচ্ছে এটা ওনার একটা ই তারপরে এরকম এরকম করে সবসময় তো এরকম করার মধ্যে তো আমার হাজবেন্ড সবসময় এই ঝগড়াঝাটি আমাদের আমার শাশুড়ি আর কি লাগায় রাখে দেখে আমার হাজবেন্ড আসে আমার শাশুড়ির সাথে পুকুর পাড়ে কি যেন কথা বলে ভাইয়া আধা ঘন্টা এক ঘন্টা এত কথা শেষ হয় না হ্যাঁ কথা বলে আবার বলে এই বড়ুই পেড়া দিয়ে যা তেঁতুল পেড়া দিয়ে যা এগুলা বইলা বইলা নিয়া কি জানি বলে হ্যাঁ তো এরকম করে তো আমি তখনই আমার মনের ভিতরে একটা বাড়ি দিছে আমি আবার কি জানেন ওই যে মাটির রান্নাঘর বলে না ওই মাটি আনছি আমি ওই যে খ্যাত আছে না খ্যাতের থেকে যায়া ওই যে ওইখানে যে আমি শিখছি ওই পরিবেশ গুলা যে কিভাবে কি করতে হয় গ্রামের বধুরা কিভাবে চলে হ্যাঁ ওইখানে যে আমি ওই খ্যাতের থেকে ওই যে ইয়ের মধ্যে যা যা মাটি আনছি আমার কমরের আর কি হাড়ের সমস্যা হয়েছে সেটা নিয়ে তো আমি আমি হাড়ে ব্যথা পাই তো আমি বলি কি যে আমার একটু ট্রিটমেন্ট করো আমার হাড়ে জানি কি সমস্যা হয়েছে ওরা এটা গুরুত্ব দেয় না তো গুরুত্ব দেয় না ওই অসুস্থ নিয়েই আমি আসি হ্যাঁ তো এদিক দিয়ে আমার শাশুড়ি সবসময় কুপরামর্শ ঠিক আছে ওকে দিতেই থাকে হ্যাঁ ই করতেই থাকে তো এক সময় আমার হাজবেন্ড কি করে এই বলতেছে যে এক কাজ করি আমরা যেহেতু আমার মা তোমার সাথে এত খারাপ বিহেভ করে হ্যাঁ আমরা এখান থেকে চলে যাই আমাকে কোথায় চলে যাব বলতেছে যে ই আমরা ভাড়া বাসায় আবার চলে যাই আমি বলছি যে না আমি এই নাটক করতে পারবো না হ্যাঁ বলতেছে ডিভোর্সের নাটক করতে
অন্ধকারের গল্প আপনি শুনছেন শুনছেন ঢাকা এফএম 90.4 বন্ধুরা যারা আমাদেরকে লিখছেন আপনাদের এস এম এস কমেন্ট গুলো আমি পড়তে শুরু করবো আরো খানিকটা সময় পরে এবং আপনাদের কথাগুলো অবশ্যই আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে এবং আপনাদের কথা ধরে সামনে আমরা হয়তো একটু আগাবো আমরা ছোঁয়া তার কথাগুলো শুনছি আজকের অন্ধকারের গল্পে আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4
94 এবং আমি একটু স্মরণ করতে চাই অনুষ্ঠানের প্রডিউসার সাদেক সামি এবং ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ মঈন জান্নাতুল ফেরদৌস শিবন সবাইকে এবং ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সাথে আমি ইভান রয়েছি আর অনেকটা সময় জুড়ে থাকবো, চাইছি যে এতক্ষণ যেহেতু আপনি জেগেছিলেন আর বেশ খানিকটা সময় খুব যে বড় সময় তা না, এই সময়টা মাঝখানে আপনি আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে এবং চাইলে ফেসবুকে আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন আমাদের ফ্যান পেজটি পাবেন। আমরা শুনছিলাম আপনার কথা, আমরা যেখান থেকে শুনছিলাম প্লিজ আবার যদি বলেন।
তারপরে
ডিভোর্সের নাটকটার বিষয়ে বলছিলেন আপনি।
তো না, এর মধ্যে আরেকটা ঘটনা রয়ে গেল যে ওই আমার হাজবেন্ড ওই একদিন বৃষ্টি আসছে, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ভাব, যে উঠানে হয়তো বা ধান ছিল না হয় কোনো কাপড় চোপড় ছিল, তো আমার শাশুড়ি আর আমি তাড়াহুড়া করে আনতেছিলাম, আমার মেয়েটা গোসল করতে গেছে, তো ওই বাথরুমের উপর দিয়া আবার কাপড় দেওয়া যায় আর কি, হাত বাড়াইলে কাপড়টা দেওয়া যায়। হ্যাঁ, তো আমার মেয়েটা, আমি বলছি কে যে সালামকে বলছি যে আমার মেয়ে এই যে নিঝুম তো গোসল করতেছে, তুমি একটু কাপড়টা দিয়ে আসো উপর দিয়া। তো বাবা আর মেয়ে সেটা তো আমার কোনো ভুল না, আর মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে তখন আর কি, ও করছে কি বাথরুমের দরজা নাকি ধাক্কা দিছিল। হ্যাঁ, ধাক্কা দিছিল। তো এই ঘটনা শুনা আর কি আমার কেমন জানি একটা আরেকটা সন্দেহ কাজ করলো মনের ভিতরে যে এটা কেমন। হ্যাঁ, আমি শুনছি ওর বাবা নাকি কাজের মেয়েরে অল্প বয়সে একবারে নাতির সমান মেয়েরে আর কি অবৈধভাবে রিলেশন করে বিয়ে করছে, হ্যাঁ আর কি প্রেগনেন্ট করছে ওই কাজের মেয়েরে। হ্যাঁ, তখন আমার মনের ভিতরে কেমন জানি হাজারো প্রশ্ন ই করতেছে, আশেপাশে মানুষ বলতেছে তোমার মেয়েটাকে নিয়ে আসছো, দেখো তোমার মেয়েটা কি হয়, ওরা খুব খারাপ ডেঞ্জারাস ফ্যামিলি, এটা বলতেছে আমাকে আশেপাশে, তুমি একটুকু থাকতে পারবা না, কেউ পারে না, ওদের বাড়িতে দুইটা বউ থাকতে পারে না আর তুমি পারবা, আমাকে বলতেছে। তো আমি করছি কি রাত্রে শুয়ে আছি, বড় একটা খাট, তো খাটের মধ্যে শুয়ে আছি। হ্যাঁ, তো এক পাশে শুয়েছে আমার মেয়ে, আর এক পাশে তারপরে শুয়েছে আমার ছেলে, তারপরে শুয়েছি আমি, তারপরে আমার হাজবেন্ড। হ্যাঁ, শুয়েছি। তো রাত দুইটার দিকে কারেন্ট চলে গেছে, তো আমাকে বলতেছে কি আমার হাজবেন্ড ঘুমাও ঘুমাও তুমি। তা আমি বলতেছি আমি ঘুমাবো সেটা তোমার কি, আমি তো ঘুমাবোই, আমি বাতাস করি তুমি ঘুমাও। হ্যাঁ, আমাকে এই কথা বলতেছে। তো ওই আমাকে যখন এই কথা বলতেছে তখন আমার মনের ভিতর না একটা ভাইয়া সন্দেহ ই করলো যে কিরে আমাকে ঘুমাইতে বলে কেন, বাতাস করবে আমি ঘুমাই। তখন দেখি কি হাতটা না আমার ছেলের উপরের এদিকে মাত্র গেছে, তখনই আমি চাইছি, আমি ওকে উঠাইছি, উঠায় বলছি আই তুই আমার মেয়ের গায়ে হাত দিতে চাইছিলি না, ওকে বলছি। পরে বলতেছে না তুমি বিশ্বাস করো কোরআন শরীফ সে বলি আমি তোমার মেয়ের গায়ে হাত দিতে চাইছিলাম না। হ্যাঁ, ও আমি এই কথাটা বললো। তারপরে যখন আমার মেয়ে তো একটু নাদুস নুদুস হয়ে গেছিল গা আর কি, এই দেখা যায় শরীরের দিকে তাকায় থাকতো, বিভিন্ন দিকে তাকায় থাকতো, ঠিক আছে, কিন্তু আমি সবসময় আমার মেয়েটাকে যেরকম পিপিলিকা ই করে রাখে না, চেক দিয়ে রাখে না, যেরকম আমার মেয়ের শরীরে একটা পিঁপড়াও বসতে দিতাম না, কারণ আমার মেয়েটা নিষ্পাপ নিষ্কলঙ্ক। হ্যাঁ, আমার মেয়েটাকে আমি একটা কোনো কিছুর লাগতে দিতাম না, দাগ লাগতে দিতাম না। তো আমি আমার মেয়েটাকে, পরে আমার মেয়েটা বললাম মু বাথরুমে না ধাক্কা দিছে। হ্যাঁ, তখন আমি আমার মেয়েটাকে বললাম, সতর্ক করে দিলাম, মা ও তোমার বাবা না, আজকে বলি সত্যি কথা, ও তোমার বাবা না। হ্যাঁ, ও সামনে কখনো ওই বেপর্দায় চলাফেরা করবা না, হ্যাঁ শরীর ঢাইকা তারপরে সুন্দরভাবে চলাফেরা করবা। হ্যাঁ, কারণ পর কোনোদিন আপন হয় না, পর পরই থাকে। হ্যাঁ, এই কথাটা আমি আমার মেয়েকে আমার মাথা যা যতটুকু কি হয়েছে আমি বলছি আর কান্না করছি আর বলছি। হ্যাঁ, আমার মেয়েকে তো বলার পরে ও পরে ও আমাকে নাটক করতেছে যে বাড়িটা বিক্রি করে বললো তোমার টাকা পয়সা দিয়ে দিতে আমরা চলে যাবো। হ্যাঁ, আমার এই কথা বললো। আমি বলছি ভাই আমি এই নাটক টাটক করতে পারবো না, তুমি করলে করো গা, এটা আমি পারবো না। পরে আমার বলতেছে আমার পায়ে ধরা ই ধরা, আর ওর মাটা আমার অনেক অত্যাচার করতেছে আমার মেয়েটাকে আমাকে, ঠিক আছে। তখন ভাই আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি, তারপর আমার শ্বশুরকে আমি বলছিলাম যে আব্বা এটা নাটক, কিন্তু কয় দূর নাটক করলে করুক গা, আমার কইতেছে তাদের কথা ওই জায়গা বিক্রি করে ও টাকা দিয়ে দিব আবার, ঠিক আছে। ওই যা আমার হাজবেন্ডের চালাকি যে ওর চাচারা কিন্তু একটা ডিয়ারিং, যদি টাকা পয়সা না দাও তাহলে কিন্তু খবর আছে, এই কথা বলছে, ভয় দেখাইছে, এদিক দিয়ে চুরেরে বলছে চুরি কর, এদিক দিয়ে গৃহস্থরে বলছে সজাগ থাকে, এদিক দিয়ে আমারে বলছে তুমি চাপ দিবা, আর এদিক দিয়ে উজে চাপ দিছে, ঠিক আছে। তখন এই বিচারের মধ্যে আমার বোনেরা গেছে, তো ওর দুলা ভাই আমার বোনদের গালি দিছে, হ্যাঁ আমার বাবারে তুলা, তো আমার বোনরা বলছে, আমার বোনরাও রিপিট গালি দিছে যে আপনার এলাকা হয়েছে দেখে আমাদের গালি দিবেন, এত বড় সাহস। তারপরে আমার ভাসুর আমাকে একটা খারাপ ইঙ্গিতে গালি দিছে, হ্যাঁ তারপরে আমার ভাসুর আমি কইছি আমার হাজবেন্ড যে সালাম এতদিন বিয়ে করছে আমাকে, সে আমাকে এই কথাটা আজও পর্যন্ত বলতে পারে নাই, আর আপনি কিভাবে আমাকে এই কথাটা বলছেন, হ্যাঁ আপনি ছোট ভাইয়ের বউর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। তা আমি এই ধরনের তর্ক বিতর্ক হয়, হওয়ার পরে ওইখানে ডিভোর্সের কথাবার্তা হয়ে যায়, ঠিক আছে সালামের কথা যে এখানে বাড়ির থেকে যাওয়ার পাঁচ দিন পরে সে আমার সাথে আবার বিয়ে টিয়ে করবে, আমার সাথে আবার মিলা যাবে।
আচ্ছা মানে এই টোটালটাই আসলে টাকার লোভে?
হ্যাঁ টাকার লোভে নাটকের ইয়ে আমাকে বলছে। তো আমি বলছি যে ঠিক আছে এটাই কিন্তু লাস্ট, বলছে আচ্ছা এটাই লাস্ট। পরে ও করছে কি এই আমাকে বাড়ির থেকে এরকম ই করছে, তো আমার মেয়ের অনেকগুলা জিনিস ছিল, ওই আমার বড় বোনের হাজবেন্ড দিছিল ইটালির অনেক গুলা যে কসমেটিক্স প্রায় 10-12 হাজার টাকার, এই শখের জিনিস আর কি, টাকাটা বড় কথা না, শখের জিনিসগুলো আর কি রেখে দিছে ওরা। তারপরে যে আমার ঘরের যে ডিনার সেট টেট ওগুলো যে যখন গাড়ির মধ্যে উঠায় আর কি ভেঙে ফেলছে, ওগুলা উঠায় আর কি উঠাইবো কি ভেঙে ভেঙে দিচ্ছে আর কি, যাতে আমার প্রতি একটা ই করার জন্য। তারপরে আমার ঘরের থেকে আমার হাজবেন্ড জালানা দিয়ে তাকায় রয়েছে আর কি, আমার শ্বশুরের শাশুড়ির যে রুমটা সেই রুম থেকে আমার রুম আবার দেখা যায়, আমি যে যাচ্ছি আমার হাজবেন্ড তাকায় রয়েছে আমার ছেলেটার দিকে, তাকায় তাকায় মায়া মায়া দৃষ্টিতে তাকায় রয়েছে, তখন বৃষ্টি পড়তেছে, হ্যাঁ তো আমার শাশুড়ি করছে কি ঠাস করে জালানাটা বন্ধ করে দিছে, হ্যাঁ যখন বন্ধ করে দিছে না ভাইয়া আমার এত কষ্ট লাগছে যে বলার বাইরে, যে আমার স্বামী আমার সাথে ডিভোর্স হয় নাই কিভাবে আটকে দিছে। তারপরে আমরা ট্রাকের ভিতরে আমাদের জাজিম টাজিম ভিজা গেছে, হ্যাঁ আমরা ওই আমার বাচ্চা কাচ্চা নিয়া আমার এই ছেলেটাকে নিয়া ভিজতে ভিজতে আমার ছেলেটাই যে এখনো আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, হ্যাঁ আমার ছেলেটা সেই ইটা এখনো বলে জাম্মু না বৃষ্টির মধ্যে আমাদের পাঠায় দিছিল।
আচ্ছা
আমার আমার ছেলেটা এখনো বলে যে তুমি ওকে ক্ষমা করো কিভাবে, ওনা বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির থেকে তাড়াই দিছিল মনে নাই তোমার, এখনো বলে এই কথাটা। পরে গেছি, যাওয়ার পরে টাকা টুকা দিছে, আবার ডিভোর্স হইছে, হওয়ার পরে ওর কথা মতে হইলো কি এই তিন দিন পরে আসার কথা ছিল না, ও তিন দিন পরে আসে নাই, এরকম এক সপ্তাহ চলে গেছে, হ্যাঁ আসে না। তা আমি ভাবছি কি এই টাকার চেয়ে আমার তো স্বামীটা দরকার ছিল আগে, আমি তো টাকা চাইনি, হ্যাঁ আমার ও কেন এই নাটকটা করলো আমার কাছে টাকা, হ্যাঁ ও কেন আসলো না, তো ওকে আমি ফোন দিই পাই না, হ্যাঁ ও কেন ও যে নাটক করবো সেটা আমাকে বললেই পারতো, হ্যাঁ এটা আমি বলতেছি। তো আমার হাজবেন্ড পরে আমি একদিন শপিং এ যাই, হ্যাঁ একটা পুলিশের সাথে আমার পরিচয় হয়, একটা পুলিশের সাথে পরিচয় হয়, ওর নাম হলো ফিরোজ, হ্যাঁ ওর সাথে পরিচয় হয়, ওই যে রিক্সা থামায় না, ওই যে এক রোডের থেকে আরেক রোডে রিক্সা যেতে দেয় না ওরকম, তা আমি বলতেছি ভাই আমাকে একটু যেতে দেন আমি ওইখানে আর কি যাবো ওই পাশে যাবো। তো আমার সাথে একটু তর্ক বিতর্ক হয়, হওয়ার পরে ওই উনি ওনার তর্ক বিতর্ক হয়, এটার মধ্যে আবার ই হয় যে একটা মিল মিশে হয়ে যায় তর্ক বিতর্কের মধ্যে, হ্যাঁ পরে ওনার নাম্বারটা নিয়ে আসি,
হ্যাঁ
নাম্বার নিয়ে আসি, ওই যে তর্ক বিতর্ক হয় উনি নাম্বারটা দিয়ে দেয়,
যেহেতু
পুলিশ যে কোনো একটা সমস্যা যে কোনো একটা কথাবার্তা একটা ই হতে পারে, আর যেহেতু আমার বাবা চাকরি করছে ঠিক আছে ওই হিসাবে নাম্বারটা নিয়ে আসি। তো আমি বাসায় আসি, আসার পরে ওই সালামকে ফোন দেই আর পাই না, তো ওই পুলিশটা আমাকে মিস দেয়, হ্যাঁ মিস কল দেয়, তো মিস কল দেওয়ার পরে আমি ব্যাক কল করি, তো ভাই আমার মোবাইলে একটা ওয়েলকাম টু থাকে, ওয়েলকাম টু টা আমার মনে,
ওয়েলকাম টিউন,
হ্যাঁ ওয়েলকাম টিউন থাকে, ওই একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, নিষ্প্রাণ দেহ শূন্য বালুর বুকে মিশে আছে, এরকম একটা ওয়েলকাম টু থাকে। তো ওইটা শুনে ও বলে যে আপনার ওয়েলকাম টু টা খুব সুন্দর, এটা বলে, বলার পরে এমনিতেই কথা হয় কেমন আছেন ভালো আছেন আপনার হাজবেন্ড কি করে হ্যান ত্যান এইসব কথাবার্তা বলে, ঠিক আছে। তা আমি না ভাইয়া দুঃখের কথা কাউরে তো বলতে পারি না, আমার মা বাবারও বলতে পারি না, কাউরেই বলতে পারি না, যেখানে বলি সেখানেই একটা করে ই খাই, তা আমি ওরে আমার দুঃখের সমস্ত কথাগুলা বলছি, মানুষ পাই নাই, পরে ওর সাথে আমি বলছি, শেয়ার করছি, ও রাত্রের ডিউটি করছে, ওর সাথে আমি বলছি যে আমার স্বামী এরকম করছে, আমার বাবা এরকম করছে, আমার মা এরকম হয়েছে, এগুলো আমি বলছি ওর সাথে, ঠিক আছে? তো ও আমাকে সবসময় বলছে কি, তুমি ওই সালামের কাছে যাও না, তুই থেকে আপনি থেকে তুমি তুমি যাও না, হ্যাঁ যাইলে কোনোদিন সুখী হইতে পারবা না আর কি, এগুলো আমার বলছে, ঠিক আছে? তো ওর কাছে আমি গোপন রাখছিলাম, ওই যে আমার আগের যে বিয়ে হয়েছিল ওই কথাটা আমি গোপন রাখছিলাম, ঠিক আছে? ওইটা আমি বলিনি ওর কাছে, এত কিছু বলার দরকার কি? অনেক কিছু বলছি আবার কিছু কিছু কথা বলিনি। পরে এর মধ্যে আমার হাজবেন্ড আবার আমার কাছে ফোন করছে, ফোন করে বলতেছে কি যে তুমি তোমার নাম্বার বন্ধ কেন, মিথ্যা কথা বলতেছে, আমি তো খুঁজছি। আমি কই তুমি তো আমার খুঁজো নাই, আমার নাম্বার খুলাই। তারপর আবার আসলো, আবার কাবিন করলাম আমরা, আবার কাবিন করলাম। ও কি করলো, বাড়ির থেকে আমাকে যে সারছে, আমাকে যে ডিভোর্স করছে, এই জন্য আরেক সারপ্রাইজ হিসাবে একটা 100 প্রাইভেট কার কিনে দিছে।
কে কিনে দিয়েছে?
আর বাবা মা।
আচ্ছা,
ওই যে ওর জায়গা বিক্রি করে দিচ্ছে আর কি, ওর জায়গাটা বিক্রি করে আমাকে এরকম ই করতেছে আর কি। তো এদিক দিয়ে আমাকে 7.5 লক্ষ টাকা দিচ্ছে। আমার ছেলেকে দিছে 1.5 লক্ষ টাকা, 12 বছর বাবদ।
আচ্ছা,
আর আমাকে দিছে
ডিভোর্সের কন্ডিশন হিসেবে,
হ্যাঁ আমার দিছে, আর আমাকে দিছে 5 লক্ষ টাকা। তো দিছে, দেওয়ার পরে ওই আসছে, সালাম আসছে, আসার পরে আবার সংসার। হ্যাঁ, তখন আমাকে ফিরোজ বলে তুমি যাও না, তুমি এখানে সংসার করতে পারবে না, ঠিক আছে? আমাকে অনেক রিকোয়েস্ট করে, ঠিক আছে? তখন এই ফিরোজের এমনি কথাবার্তা ভালো,
ফিরোজ হচ্ছে যে পুলিশের সাথে আমার পরিচয় হলো। হ্যাঁ,
পরে আমি বলছি যে না, তখন আমার সালামরেই আমার কাছে ই লাগে যে ভালো ক্যারেক্টার, ভালো না ফিরোজের ক্যারেক্টার ভালো, কিন্তু চেহারাটা আমার কাছে আর কি, এক একজনের তো এক এক রকম এক একটা ই, সালামের চেহারাটা আমার কাছে ভালো লাগে, ক্যারেক্টারটা ভালো লাগে না। আর ফিরোজের ক্যারেক্টার ভালো কিন্তু চেহারাটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, তো এখন আমি আর হলো ক্যারেক্টার আর চেহারার এখানে কথা আসবে কেন? হ্যাঁ, এখানে তো আমি আমার হাজবেন্ডকে যেহেতু যে কমিটমেন্ট দিছি সেইভাবে আমরা কাজ করব। তো ফিরোজ আমাকে না করছে যে তুমি যাও না, তুমি সুখী হতে পারবে না। হ্যাঁ, পরে আমি তারপরও গেছি। হ্যাঁ, পরে আমি বলছি দেখো আমি আর তোমাকে ফোন হয়তো বা দিতে পারবো না,
যখন আপনিও তুমি করে বলছেন তো।
হ্যাঁ হ্যাঁ, আমি আর ফোন
তোমার কোন ধরনের সম্পর্কের দিকে যাচ্ছে বিষয়টা?
না না না, কোন ধরনের সম্পর্ক দিয়ে তখন যাচ্ছে না।
আচ্ছা,
তখন আমি বলছি কি যে তুমি আমাকে ফোন দিও না, আমিও তোমাকে ফোন দিব না, আর যদি সুযোগ পাই এমনি অল্প সময়ের জন্য কথা বলে কেমন আছো, হাই হ্যালো বলেই শেষ। হ্যাঁ, আর এর বেশি কিছু না। তখন ও আমাকে অনেক না করছে, না করার পরেও আমি ওই আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক করছি, বিয়ে করছি, আবার নতুন করে সংসার টংসার করছি। করার পরে গেছি ঘুরতে রাজশাহীতে, ওর গাড়ির ইঞ্জিন চিজ হয়ে গেছে। হ্যাঁ, ইঞ্জিন চিজ হয়ে গেছে, সেই গাড়ি ওই মেকারের দোকানে নষ্ট গাড়ি কিনছে, নন এসি গাড়ি আর কি, এসি করছিল ওই জন্য গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ওই আমার টাকা দিয়া একটা সিএনজি কিনছে, ঠিক আছে? ও করে কি ওই সিএনজি ড্রাইভারে ওই নিশা খায়, ড্রাইভারে ও শিখায় দেয়, ঠিক আছে? বাসার থেকে যখন যায় তখন করে কি এই ই করে, মোবাইল বিজি রাখে, তারপরে টাকা পয়সা নষ্ট করে, ঠিক আছে? এরকম করা তখন ওই গাড়িটা চলে না। হ্যাঁ, ওই গাড়িটা বিক্রি করে দেয়। হ্যাঁ, গাড়ি বিক্রি করে দিয়া বৈশা বৈশা খায়, বুঝছেন? বৈশা বৈশা 2 বছর খায়, কোনো টাকা পয়সা থাকে না। তো এরকম খায়, খাওয়ার পরে করে কি 2 বছর না 1.5 বছর এরকম হয়। তো এরকম হওয়ার পরে ও হঠাৎ করে আমার সিএনজিটা বিক্রি করি। হ্যাঁ, সিএনজিটা বিক্রি করি, বিক্রি করার পরে ও করে কি কিছু টাকা ঘরে ছিল, হ্যাঁ আর কিছু আমার বোনের কাছে ছিল, ও করছে কি কিছু টাকা নিয়া ও উধাও হয়ে যায়গা, বুঝছেন? কোথায় যায় বলতে পারি না, তোকে খুঁজি খুঁজি পাই না। হ্যাঁ, না এর মধ্যে আমি বাড়িওয়ালা, আমি আবার একটা বাসায় ছিলাম 6 তলায়, ওইখান থেকে একটা 3 সিট বাসা নিয়েছিলাম। তা আমি আবার যে সামার সিবল আছে না, ওগুলা করছি, বাড়িওয়ালার টাকা টুকা দিছিলাম 30-40 হাজার টাকা, ওই যাতে আমি ওই বাসাটা পার্মানেন্ট ওই 5-6 বছর থাকতে পারি, এরকম করছিলাম। তো বাড়িওয়ালাকে টাকা দেওয়ার পরে বাড়িওয়ালার কাছ থেকে ওই টাকাগুলা নিয়ে নিছে, আমার হাজবেন্ড
কতদিনের আগের ঘটনা?
এটা আজ থেকে দুই তিন বছর আগের ঘটনা।
আচ্ছা, তারপর খুব দ্রুতই আসলে আমরা আপনার বর্তমান সময়ের দিকে এগিয়ে
যাব। এর মধ্যে আরেক কাহিনী হয়েছে, ওই যখন ছয় তলায় ছিলাম তখন এই যে আমার মেয়ে আছে না, আমার মেয়ে ওই যে মেয়ে আমার মার এখানে বেড়াইতে যায়, তখন একটা ছেলের সাথে দেখা দেখি হয়,
নিঝুমের।
হ্যাঁ, নিঝুমের।
নিঝুমের বয়স কত তখন?
তখন 12-13 বছর।
আচ্ছা।
হ্যাঁ, স্কুলে পড়ে, তখন এই পছন্দ হয়, তখন এই নিঝুম করে কি আমাদের ঝগড়া দেখা ওই ছেলের সাথে একটা অ্যাফেয়ার করে ফেলায় আমাদের সাথে, একটা ই করে যাতে এই সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য, আর ওর বাবার যেরকম এরকম কুদৃষ্টির থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক আছে, আর ওরা একটা বিয়ে করে ফেলে, নিজে নিজে বিয়ে করে ফেলে, বিয়ে করে এটা গোপন রাখে, ঠিক আছে, গোপন রাখে। গোপন রাখার পরে এটা আমি পরে এটা পরে শুনি, পরে যাই হোক, ওই আমার হাজবেন্ড যে চলে যায়। হ্যাঁ, চলে যাওয়ার পরে ঘটনা যেটা, এই দুই বছর আর কোন খবর নাই, এই দুই বছরের মধ্যে ফিরোজের সাথে আমার আর কি, যখন আমি শুনি যে এই তানিয়ার সাথে, এই সুলতানার সাথে এরকম মেয়েদের সাথে ও রিলেশন করে, এরকম এখানে যায় ওখানে যায়, ঠিক আছে, এটা করে সেটা করে, তখন এই ফিরোজের সাথে আমি কথাবার্তা বলি, ঠিক আছে,
সঙ্গত দূর করার জন্য।
হ্যাঁ হ্যাঁ, সঙ্গত দূর করার জন্য ওর সাথে আমি কথাবার্তা বলি, ঠিক আছে, ওর সাথে আমি আমার বাসায় যাতায়াত করে, ঠিক আছে, অনেকেই বলে যে এটা পরক্রিয়া, ঠিক আছে, হ্যান ত্যান, তারপরে এটা সেটা যখন রটায়া জায়গা তখন বলি যে আসলে এটা পরকীয়া।
আচ্ছা, ফিরোজের কি সংসার আছে?
না, আর কোন সংসার নাই।
আচ্ছা, তার মানে ততদিন আপনার একটা রিলেশনের মধ্যে চলে গেছে, সেই রিলেশনটাকে অনেক দূর পর্যন্ত গড়িয়েছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আপনার ঠিক বর্তমান সময়টা এখন কেমন কাটছে, এখন কোন অবস্থায় আছেন?
এখন এর মধ্যে এই একটা কথা আছে যে আমার মেয়ে যে নিঝুম, হ্যাঁ, আমার হাজবেন্ড একটা মার্ডার মামলা, বললাম না যে দুই বছর যে ছিল, এই দুই বছরে একটা মার্ডার মামলার সাথে জড়ায় গেছিল।
কেন?
হ্যাঁ, ও কিভাবে মার্ডার মামলায় জড়াইছে সেটা আমি জানি না।
আচ্ছা,
ঠিক আছে, ও আমার বাসায় যখন মামলা খাইছে তখন আমার বাসায় আসছে।
আচ্ছা,
হ্যাঁ, আয়সা তখন আমার সাথে আমার মিল দিচ্ছে আমার সাথে, যখন ও মামলা টামলা ওই জেলখানার ভিতরে যখন আরেকটা মেয়ে দিয়া ওই বাঁধন স্পোর্ট আছে নাকি, ওই স্পোর্টে একটা মেয়ে দিয়ে ওকে নাকি ধরাইছে।
আচ্ছা,
ঠিক আছে, ধরায় ওকে যখন জেলখানায় নিছে তখন আমি শুনছি যে ও জেলখানায়, এটার জন্য দায়ী করে ফিরোজ আর আমি নাকি ওকে ধরাইছি দুইজনে, কিন্তু ফিরোজও জানে না কোথায় আছে আর আমি জানি না যে কোনো মামলায় আছে, ঠিক আছে, এটার জন্য দায়ী করে।
তো এখন আসলে বর্তমান কন্ডিশন কি আপনার জীবনের? যেমন আপনাকে যখন আমরা আপনি কথা বলেছিলেন, আপনার ভিতরে একটা সুইসাইড প্রবণতা, একটা আত্মহত্যা প্রবণতা, এত কিছুর পর আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে না, আপনি এই কথাগুলো শেয়ার করলে যদি আপনার মনের ভিতরে মুক্তি মেলে, সেই যে উদ্দেশ্যটা আসা, ঠিক বর্তমান সময় আপনার জীবন কেমন চলছে?
বর্তমান সময় বলতে, এখন আমার মেয়েটাকে নিয়ে গেছে 16 ডিসেম্বরের পরের দিন আগে উঠায় নিয়ে গেছে।
উঠায় কারা নিয়ে গেছে?
আমার ওই যে ওই শ্বশুরবাড়ির লোকজন নিয়ে গেছে ওর।
মানে আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন? কেন, তার তো বিয়ে হয়েছিল।
বিয়ে হয়েছিল কিন্তু এতদিন গোপন ছিল।
আচ্ছা, তাহলে তারা উঠিয়ে নিয়ে গেছে,
উঠিয়ে মানে ভালোভাবে উঠিয়ে নিয়ে গেছে।
আচ্ছা, বিয়ে হিসেবে বহু হিসেবে উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ,
ওইভাবে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে।
সে কি ভালো আছে সেই সংসারে?
ভালো আছে বলতে কি, আমার হাজবেন্ড ওইখানে ওই কিছু কুবুদ্ধি টুবুদ্ধি আর কি।
মানে আপনার হাজবেন্ড বলতে সালাম সাহেব?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
যাতে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়।
আচ্ছা,
ঠিক আছে, এরকম করতেছে।
হ্যাঁ,
এক, তারপরে হলো দুই, হলো ওই যে আমার কিছুদিন পর পর ওই যে আমার সমস্ত কিছু এখন তো আমি শূন্য, নিঃস্ব, আমি দেওয়ালে আমার আর কি পিচ্ছি।
এখন আপনি কি করছেন? এখন আপনি কোথায় থাকেন, যেখানে থাকেন সেখানে আপনি কাদের সাথে, কাদের নিয়ে আছেন?
আমি এখন আছি হলো গাজীপুর, ভাড়া আছি। এখন ও করছে কি, প্রায় 30,000 টাকার মতো ঋণ করে ও আজকে প্রায় 12-13 দিন হয়েছে উধাও।
প্রচন্ড
মিথ্যা কথা বলে, কুরআন শরীফ সহিতে দ্বিধাবোধ করে না।
আচ্ছা, যাই হোক, আমরা এই প্রসঙ্গটা বারবার না আসি, এটা ধর্মগ্রন্থ, সেটা সেই জায়গায় থাকুক। এবং আপনার সাথে যেমন আপনার ছেলে, তিনি তো ও স্টুডিওতে আছে প্রান্ত, আপনার ছেলেকে নিয়ে এখন আপনার জীবনটা চলছে?
হ্যাঁ, এখন আমার ছেলেকে নিয়ে।
আপনার আয় রোজগার আসলে কিভাবে হয়?
আমার আসলে কোনো, আমি এতটাই যুদ্ধ করছি জীবনের সাথে, আমি আমি আমার অনেক আর কি, যে বয়সে আমার স্বামী নিয়ে সুখে থাকার কথা ছিল, শান্তিতে থাকার কথা ছিল, তখন আমি সংগ্রাম করছি, যুদ্ধ করছি, হাতে বাজারের ব্যাগ নিছি, হ্যাঁ নিছি, তারপরে আমি ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা চাইছি, হ্যাঁ এটা করছি সেটা করছি, আমি অনেক কষ্ট করছি জীবনে, হ্যাঁ, কিন্তু এখন এই আমাকে 30,000 টাকা, হ্যাঁ এই মুহূর্তে আমার কাছে 30 টাকা নাই, আমার 30,000 টাকা ঋণ করে ও যে চলে গেল, হ্যাঁ এখন আমি এই জন্য আসছি যে আমি তো সুইসাইড করব, হ্যাঁ যাক না আমার ইরার লাইফটা নষ্ট হয়ে যাক, আমার ওই যে নিঝুমের লাইফটা নষ্ট হয়ে যাক, আমার প্রান্ত আমার সাথে সুইসাইড, আমি ওকে নিয়েই মরব, আর আমার মেয়েকে আমি বলে দিছি যে কোনোদিন যদি মা সুখী না হতে পারো, তোমাকে যদি কেউ খোঁটা দেয় বা কোনো কিছু করে, তুমি সুইসাইড করো, কারণ তুমি কার কাছে যাবা, সবাই তোমাকে আমার মতো বাঁচতে দিবে না, আমার মতো কষ্ট পাবা তুমি, সব যেখানে যাবা সেখানেই কষ্ট পাবা, এই জন্য আমার মেয়েকেও বলছি আর আমিও আমার ছেলেকে নিয়ে আমি সুইসাইড করব। আর এইটা এখানে আসার কারণটা হলো যে আমি যে এই যে আমার লাইফের যে ইগুলা ইতিহাস বা হিস্ট্রি যে আমি বললাম, যাতে এটা রেকর্ড থাকে আমার, যে আমি মরার পরে যে সালামের বিচার হয়।
আমি একটু এ পর্যায়ে কথা বলতে চাই, আমাদের অনুষ্ঠানের যে নিয়মিত সময়সীমা আমরা সেই জায়গাটার একদম শেষ প্রান্তে চলে এসেছি, সো আপনার কথাগুলো শুনবো। আমি একটু আমাদের সাথে যারা জয়েন করেছেন তাদের কথা না বললে এটা খুব একেবারেই অন্যায় হয়ে যাবে। অনেকক্ষণ ধরে যারা কমেন্ট করে আসলে আমাদেরকে ইন্সপায়ার করে আছেন, রাশিদুল হাসানের কথা বলতে পারি, শামীম আহমেদ ইমরান বলতে পারি, রকি ইসলাম, মোহাম্মদ সুজন আছেন আমাদের সাথে, আহসান মাহমুদ তিনি আছেন, আছেন শামীম হাসান জয়েন করেছেন, জয়েন করেছেন জুনায়েদ শান্ত, জয়েন করেছেন আমাদের সাথে খায়রুল ইসলাম দিউ, অ্যান্ড শামীম আহমেদ ইমরানের কথা বলেছি, সুজন হক, জাবের হুসাইন আছেন আমাদের সাথে, মাশরেক মোহাম্মদ আছেন, সাবিনুর রহমান সোহেল, এদিকে ছদ্মনাম আমি পড়ছি না, সুমি জয়েন করেছেন, তুহিন ইসলাম জয় জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে, আরো অনেকে এসএমএস পাঠিয়েছেন আমাদেরকে অনেকে, মোহাম্মদ আলামিন পাঠিয়েছেন এসএমএস, হেদায়েত পাঠিয়েছেন, রাতু মিরপুর থেকে পাঠিয়েছেন, এদিকে জয়েন করেছেন অনেকেই, কিন্তু নাম না লিখে এসএমএস পাঠিয়েছেন, এবং অনেকে অন্ধকার গল্পের এই চেষ্টা প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন। এস রহমান, আপনার এসএমএস অনেকগুলো আমি পেয়েছি। আমি সবার প্রতি একটু শ্রদ্ধা রেখে একটা কথা বলি, শুরুতেই আমি বলেছিলাম যে ছোয়া যিনি এসেছেন তিনি কোনো কথা শিল্পী না, তিনি প্রত্যেকটা কথা গুছিয়ে বলবেন সেটা আমরা প্রত্যাশাও করি না, এবং এই অনুষ্ঠানটা আমরা আসলে সরাসরি আপনাদের সামনে, অন্ধকারের গল্প সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করি, সেই জায়গা থেকে যিনি অতিথি হয়ে আসেন, এই রাজ্যকে কথা বলেন, তিনি তার বুকের ভিতরে সেই কষ্টের জায়গাগুলো বা সেই অপরাধবোধের জায়গাগুলো বলতে আসেন, এবং তিনি হয়তো খেই হারিয়ে ফেলবেন মাঝে মাঝে এই কথাগুলোর, সেটা সেটা আপনি আমি আপাতত ভালো আছি, যারা বলা যায় যে অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন যারা করছি আমরা, খানিকটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে সেটা শোভনীয়। এবং আরেকটি একেবারে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, যে অনেকেই এসে কমেন্টে খুব নেগেটিভ কথাবার্তা বলা, খুব চার্জ করে কথাবার্তা বলা, এটা নিয়ে আসলে আমরা ক্রেডিটটা নিতে চাই, প্লিজ মাফ করে দিবেন আমাকে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনি আমিও ছোঁয়া তার শেষ কথাগুলো বললেন যে তার জীবনের এলোমেলো অবস্থার কারণে কোন একটা জায়গায় তিনি সাপোর্ট পেয়েছেন, প্রথম হাজব্যান্ডটা যদি মারা না যেতেন তাহলে তার জীবন তো চলছিল, যত কষ্ট বা যা কিছুই হোক না কেন চলছিল, তো একটা মানুষ কি নিঃসঙ্গ পৃথিবীতে একা থাকতে পারেন? কবরে মানুষ একা থাকে, দুনিয়াতে একা থাকা অনেক বেশি কষ্টের। তারপর যেভাবেই হোক, যে কারণেই হোক, সে সালাম তার সাথে সংসার শুরু করলো, যে ধরনের ঘটনা সালামের সাথে জীবনে তার ঘটলো, সেই ঘটনাগুলো কি তার সাথে হওয়াটা উচিত ছিল, বা আপনার বোনের সাথে বা আমার বোনের সাথে, আমার পরিবারের কারোর সাথে সেই ঘটনাগুলো যদি একের পর এক ঘটতে থাকতো, যারা এভাবে একেবারে ন্যাক্কার জন্য কিছু কমেন্ট করছেন, তারা কি সেই কমেন্টটা তার আপনার বোনের জন্য করতে পারতেন, বা আপনার ঘরে যে ছোট কন্যা সন্তানটি আছে আজকে থেকে 10 বছর পরে তার জীবনের সাথে যদি এমনটা ঘটে যায়, ধরুন ঘটেই গেল, তাকে এভাবে কি আপনি এইভাবে ন্যাক্কারজনকভাবে তাকে কমেন্ট করবেন? অনেকেই বলছেন এটা বানোয়াট গল্প, অনেকেই অনেক ধরনের কথা বলছেন, আমরা আসলে সত্যি জানি না এটা এই গল্পগুলো বানোয়াট কিনা, আমরা আসলে সত্যি জানি না, কারণ আমরাও এই টিম শুধুমাত্র ছোঁয়া তার কথায় বিশ্বাস করি, আমরা তাকে নিয়ে এসেছি, তারপর আমরা বিশ্বাস করি মাইক্রোফোনের সামনে লক্ষ লক্ষ মানুষের কাছে একটা মানুষ নিজের সম্পর্কে একটা লাইনও যদি বিরুদ্ধে গিয়ে বলেন সেটা সত্যিই বলেন, কারণ নিজের সমালোচনা করা, নিজের অপরাধবোধ স্বীকার করবার জন্য সেই সাহস সঞ্চয় করতে হয়, সেটা অনেক বড় কাজ, সেটা আপনি আমি হয়তো পারি না। এই যে আমি কথা বলছি, আমার ভিতরে প্রচুর ভুল আছে, সেটা সেটা হয়তো আমার বলবার সাহস নেই। তেমনি করে আপনি যখন শুনছেন এবং খুব বুটস্ট্র্যাপ করে নিজেকে অনেকে হিরোইজম দেখিয়ে আপনি নানানভাবে বাজে কমেন্ট করে বেড়াচ্ছেন, আপনার ভিতরে হয়তো সেই সাহসটা নেই যে আপনার অপরাধগুলোর কথাগুলো কালকে হাট বাজারে কিংবা কোনো মাইক্রোফোনের সামনে, তো অনেক বড় ব্যাপার, যে কারো সামনে অনায়াসে বলে ফেলবেন, মার্জনা করবেন, আমাকে মাফ করবেন এই কথাগুলো এত হার্ট করে রাস করে বলার জন্য, কারণ অনেকেই এমন ভাবে কমেন্টগুলো করেছেন। আপনারা নিঃসন্দেহে সমাজের সেই সব মানুষের দলে, যেসব মানুষ এই ছোঁয়াদেরকে প্রত্যেকটা জায়গায় গিয়ে বাঁচতে দেয়নি, একটুখানি ভরসার জায়গা দেয়নি, কিন্তু ছোঁয়ার জীবনের গল্প যদি বানোয়াটো হয় সেখান থেকে কিন্তু আমরা প্রচুর মানুষকে পেয়েছি, যারা যেমন ছোঁয়ার ছোট বোনের হাজবেন্ডের কথা বলতে পারি, যে একেবারেই মানুষ হিসেবে পাশে দাঁড়িয়ে তার জীবনের সাথে মিশে গিয়ে তার জীবনটাকে সুন্দর করেছে, এবং বলতে পারি আরো অনেকের কথাই, পাশাপাশি ছোঁয়া তার শ্বশুরের কথা বলতে পারি, যিনি পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও মাথায় হাত রাখার একটা জায়গা তৈরি করেছেন। মূল কথা হলো যে আজকে তার জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে এটা অনায়াসে তিনি যেখানে স্বীকার করেছেন তার প্রচুর ভুলের কথা, তার প্রচুর পরিমাণে নিজস্ব প্রতারণার কথা, যেটা যে প্রতারণাগুলো তিনি নিজেও করেছেন অর্থাভাবে প্রান্তকে দুধ কিনে দেওয়ার জন্য নিজের সৎ মায়ের গহনাগুলোকে চুরি করে নিয়ে আসা, আপন মায়ের গহনাগুলোকে চুরি করে নিয়ে আসা, এই কথাগুলো যেখানে বলছেন সেটাই কি অনেক বড় কিছু না? এবং সেই মানুষটার ভিতরে যখন এত কিছু যে নিজের স্বামীর দেনা পরিশোধ করতে গিয়ে একটা আম গাছের নিচে বসে থাকা এবং ঘরের ভেতর থেকে প্রত্যেকটা ফার্নিচার ধরে ধরে সেই মানুষগুলো চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া, অসহায়ত্বের মতো বসে থাকা, সেই মানুষটা জীবনের একটা প্রান্তে এসে একেবারে নিজের জীবনকে শেষ করে দেওয়ার কথা ভাবছেন, নিজের জীবনকে, আর যদি এমন হয়, ধরুন ঘটনাটা ছোঁয়া যেমন বলছেন আগামীকাল কিংবা দুদিন পরের কোনো এক সকালে নিউজ পেপারের কোনো একটা কর্নারে, কারণ এটা নিশ্চয়ই বড় করে হেডলাইন করে প্রকাশিত হবে না, এই ছোঁয়ায় যিনি আপনাদের অনেকের কাছে বানোয়াট গোলকে আজকে বলে গেলেন, তার একটি এরকম বিপজ্জনক খবর আমরা পড়ি, তিনি আর পৃথিবীতে নেই, নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছেন, তখন আপনি কি কোথাও লজ্জায় মুখ লুকাবেন, নাকি রীতিমতো আপনার স্বাভাবিক জীবনযাপন চলবে, মতো রেডিও স্টেশন টিউন করে আপনি আবার আপনার মতো করে চার্জ করে কথা বলা শুরু করবেন, আমাকে ক্ষমা করবেন, ওই জায়গা থেকে আমরা একটু বের হয়ে আসি। আপনারা অনেকে হয়তো ভাবছেন আমি এত বড় বড় কথা কেন বলছি, না ভাই, আমার অত বড় সাহস নেই এত বড় বড় কথা বলবার মতো, ইনফ্যাক্ট ছোঁয়ার মতো এত সাহস করে নিজের ভুলগুলো বলবার সাহস নেই, শুধুমাত্র এই কথাটুকু দিতে পারি, প্রত্যেকটা ঘটনা থেকে প্রত্যেকটা ঘটনায় নিজের সাথেও মিলিয়ে যে ভুলগুলোর আভাস আমি পাই, সৎভাবে যেন মানুষ হিসেবে ভিতর থেকে চেষ্টা করে যাব সেই জায়গা থেকে দূরে থেকে, সেই জায়গার অন্যায়গুলো থেকে বিরত হয়ে যে গোপনীয়তা প্রকাশ করার সাহস রাখবো না, সেই গোপনীয়তার নিষিদ্ধতার জায়গায় আর কখনো নিজে যাব না, এটা আপনি আমি সবার বেলায় যদি সেটা পারি সেটাই হবে আমাদের একমাত্র অর্জন মানুষ হিসেবে। এবং ছোঁয়ার ব্যাপারে একটু যাই, যারা প্রচুর মানুষ যে সংখ্যাটা বড়, যাদের কথা না বললেই না, যারা দেশ এবং দেশের বাইরে থেকে ছোঁয়ার পাশে দাঁড়াচ্ছেন, ছোঁয়ার জন্য দোয়া করছেন, ছোঁয়ার জীবনের সাথে ঘটনা থেকে এত এত আপস অ্যান্ড ডাউনের ঘটনা শুনে তার নিজের জীবনের দুঃখ ভুলে গিয়ে বাঁচবার সাহস করছেন, ছোঁয়ার পাশে বোন ভাইয়ের মতো কিংবা পরিবারের প্রতি সেই দোয়া নিয়ে, সম্পূর্ণ দোয়া নিয়ে পাশে দাঁড়াচ্ছেন, যার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছে, সেই সব মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা, আজন্ম ভালোবাসা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোন জায়গা রাখবো জানি না, মানুষ হিসেবে সত্যি আপনারা অসাধারণ। মানুষ হিসেবে সেই মানুষটা তখনই অসাধারণ হয়ে যায় যখন যে সব কিছু যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আবার বাঁচবার মনোবল রাখতে পারে, সেই মানুষটাই আসলে মানুষ হিসেবে অসাধারণ। ছোঁয়াকে আমরা সেই জায়গাটায় নেবার চেষ্টা করবো। ছোঁয়া, আমরা জানি না আপনাকে কোন আশ্বাস বা কোন স্বপ্ন দেখাতে পারবো, আমরা আসলে মিথ্যে স্বপ্ন আপনার জীবনের সাথে দেখাতেও চাই না, শুধু আপনার কাছে আমরা একটা অনুরোধের জায়গা রাখতে পারি। আমি অনেক মানুষের নাম এই মুহূর্তে হয়তো পড়তে পারছি না, অনেক মানুষের কথা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, কিন্তু একেবারে আপনাকে আমি কথা দিয়ে বলতে পারি, সত্যিভাবে বলতে পারি যে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে আপনার জন্য লিখছেন যে না, মৃত্যু সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, আপনি বেঁচে থাকবেন, তার পরবর্তীকালে দেখা যাক যে জীবন আপনাকে কোথায় নিয়ে দাঁড়ায়, জীবনটা আসলে অনেক সুন্দর, আপনার সাথে যেটা ঘটেছে সেটা নিঃসন্দেহে জীবন আপনার কাছে সুন্দর করে দেখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, তারপরও এই লক্ষ লক্ষ মানুষ আপনার কাছ থেকে একটা কথা শুনতে চাই, যেমন আমি আব্দুল হাদি তার কথা বলতে পারি যে ছোঁয়া আপা সরল মনের মানুষ, কিন্তু তার মনে আচ্ছা আল্লাহ নিশ্চয়ই আপনার পাশে থাকবে, এরকম একটা বিষয় আছে, এবং আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, বা আমরা বিধাতার কথা বলতে পারি, বা যে আমাদের সবারই সৃষ্টিকর্তা মালিক তার কথা বলতে পারি, জীবন দেয়ার সিদ্ধান্ত তিনি যেমন নিয়েছেন, জীবনটা নেওয়ার সিদ্ধান্ত তার, এবং এই মানুষগুলো আপনার পাশে যারা এই মুহূর্তে এত বেশি ভালোবেসে আছে তাদের জন্য হলো, আপনি যদি আপনার এরকম একটি সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন, আপনার মেয়ে নিঝুমকেও যেটা আপনি বলেছেন যে সুইসাইডের মতো একটা কথা, এবং আপনি নিজেও জীবনের সেই টানাপোড়ানের জায়গায় পৌঁছে গেছেন, সেখান থেকে বের হয়ে আসা কোনোভাবে সম্ভব কিনা, এই মানুষগুলোর জন্য ছোঁয়া আপনি সেটা করবেন কিনা, আমরা চাই আপনি এই সিদ্ধান্ত থেকে আমাদের সরে এসে আমাদের মাইক্রোফোনের সামনে বলবেন যে না, আপনি আপনি জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং তখন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, কিভাবে আপনি আপনার জীবনটাকে আবার খানিকটা হলো দাঁড় করাতে পারেন, সেটা হতে পারে আপনার যে ফুটফুটে একটি বাচ্চা রয়েছে, প্রান্তর দিকে তাকিয়ে হলো সেইটা সম্ভব কিনা ছোঁয়া।
আমি আসলে মরার সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে 4-5 দিন আগে, কিন্তু আমার ছেলেটা আমার ওড়না বেঁধে রাখে আর প্যান্টের সাথে, তারপরে বলে যে আম্মু তুমি মরে যেও না, মরে গেলে আমি ভয় পাবো, আমি কাকে নিয়ে থাকবো।
আমি আমি একটু প্রান্তকে মাইক্রোফোনে নিয়ে আসতে চাই, প্রান্ত প্রান্তকে একটু আমি মাইক্রোফোনে নিব, যে তার মায়ের সাথে আজ আমাদের স্টুডিওতে এসেছেন, এবং একেবারে এত ফুটফুটে একটা একটা শিশু আপনি যখন দেখবেন কিংবা কথা বলবেন কিংবা আপনি যখন ওকে শুনতে পাবেন, তখন হয়তো বুঝতে পারবেন যে আমরা একটু প্রান্তকে নেওয়ার চেষ্টা করেছি, প্রান্ত আসলে ঘুমিয়ে গেছে, তারপর আমরা একটু ঘুম ভাঙিয়ে হলেও ওর কথাগুলো শুনতে চাই। তার আগে বলতে চাই যে যারা আমাদেরকে লিখছেন, ছোঁয়া আমরা একটা আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে প্রান্ত আপনাকে বলছে, আপনি কোনোভাবে কি আবার আপনি আবার জীবন নিয়ে ভাবতে পারেন কিনা, সেই কথাটা আপনি হাজারো লক্ষ শ্রোতাদের জন্য দেবেন কিনা?
আসলে ভাই আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, বুঝছেন?
মৃত্যু আসলে তো কোনো সলিউশন না, এবং অনেকেই আছেন যে
আসলে আমার বেঁচে থাকাটা উচিত না, আমি মনে হয় একটা আর কি ইমানুষ স্বার্থপর, যে আমি আসলে পৃথিবীতে মনে হয় অনেক কিছু পেয়েছি, এজন্য মনে হয় আমি বেঁচে আছি।
আপনার তো নিজেরও প্রচুর ভুল রয়েছে জীবনের এই এই টানাপোড়ানের জায়গায়, সেটা কি আপনি বুঝতে পারছেন?
হ্যাঁ আমি অনেক ভুল করছি।
আপনি এই মুহূর্তে আমরা আসলে প্রান্ত একেবারে প্রান্তর বয়স কত হবে?
5.5 বছর।
একেবারে যদি আমরা বলি যে ছোট্ট একটি শিশু, প্রান্তকে আমরা ঘুম ভাঙিয়ে আসলে নিয়ে এসেছি মাইক্রোফোনের সামনে। হ্যালো প্রান্ত, তোমার নাম বলো, তোমার তোমার
ইয়াসিন আরফাত প্রান্ত।
ইয়াসিন আরফাত প্রান্ত, তুমি ঘুমিয়ে গিয়েছিলে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো, কি করছো? কোন স্কুল? আচ্ছা, তুমি তোমার আম্মু অনেক কষ্টের কথা শুনলেন প্রান্ত, তুমি আমি একটু শুরুতে শুনতে চাই যে তোমার কি করতে ভালো লাগে, মানে তুমি কি করো স্কুলে গিয়ে বা বাসায় সবসময় কি করো?
বাসায় খেলাধুলা করি। খেলাধুলা করি বাসায়।
আচ্ছা, কি খেলো?
ট্রেন দিয়ে।
আচ্ছা, তোমার আব্বু আম্মুর কথা একটু শুনি, তোমার আব্বুর কথা তোমার কাছ থেকে শুনি।
আব্বু দেখা যায় যে মাঝে মধ্যে এই টাকা আনে না, মাঝে মধ্যে টাকা আনে। হ্যাঁ, এই যে তারপরে কতদিন বাজার করে না, আর কি একদিন বাজার করলে দুই দিন বাজার করে না তো।
আচ্ছা, তোমার তোমার আম্মা 3-4 দিন আগে তিনি তার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলেন, তুমি একেবারে ছোট একটা মানুষ, তোমার আম্মা বলছিলেন যে তুমি তার ওড়না ধরে রেখেছিলে, সেই ঘটনাটা বলবে আমাদেরকে একটু? তোমার মনে আছে সেদিন কি হয়েছিল একটু বলো।
সেদিন আমি মরতে চাইছিলাম, আমি তো এই প্যান্টের সাথে বাইধা আমার শরীরে ধরে ধইরা ঘুমাইছিলাম সেদিন।
ভয় পেয়েছিলে তুমি কেন? মা তখন কি করছিল?
মা তখন আমার সাথে শুয়েছিল।
তারপর
তারপরে তারপরে আগে শোয়া নেই পরে
তুমি তোমার মা কাছেন, তোমার মাকে তুমি বলো যে মা তুমি তুমি যে কথাগুলো সেদিন বলতে চেয়েছিলে, তোমার মা যদি না থাকে, তোমার মা যদি এরকম একটা সিদ্ধান্ত নেয়, কি বলতে চাও মাকে বলো?
আম্মু তো বুঝাই প্রত্যেক দিন, আম্মু তো বুঝতে চায় না।
কি বোঝাও আজকে, বোঝাও আজকে, সবাই অনেক মানুষ তোমাকে এখন শুনছে, তুমি তোমার মাকে আজকে সামনে পেয়েছো, আজকে একটু বোঝাও যে তুমি যা যা বলতে চাও তোমার মাকে তুমি আজ বলো।
বলছি তো অনেক,
আবার বলো, আর একটা বার বলো প্রান্ত।
বলি তাও শুনে নাম।
যা আজকে যা বলতে চাও যে কথাগুলো আজকে শুনবে, তোমার মাকে শোনাতেই হবে, আমাদের সবাই মিলে শোনাতে হবে, তুমি একমাত্র শোনাতে পারবে। অনেকে যেগুলো আমাদেরকে এসএমএস কমেন্টে বলছেন তাদের হই সেই কথাগুলো একমাত্র তোমার মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই। তুমি মাকে আজকে যা বোঝাতে চাও সেই কথাগুলো বলো, মাকে আমার কাছ থেকে কথা নাও, কথা যেন সে দেয় সেই ওয়াদাটা নাও। তুমি মাকে যা বলতে চাও আজকে বুঝিয়ে বলো।
তো প্রতি কথা দেয় কিন্তু কথা তো রাখে না।
আবার বলো, আজকে বলো, আজকে বলো, তোমার মা আছেন তোমার সামনে, তুমি এখানেই বলো, এখানে বসেই বলো, এবং যা যা বলতে চাও তোমার মাকে কি বলতে চাও সেগুলো আজকে আরেকবার একদম তোমার মায়ের কাছে বলো।
আমার তো কিছু বলার নাই।
কি করতে চাও তোমার মাকে বলো, তুমি কি বোঝাও তোমার মাকে সেগুলো বলো।
বুঝাই
কি বোঝাও, কি বোঝাও,
যেটা বুঝাই আমরে
তোমার মা যে মরে যেতে চান
সেটাও তো আটকা দিই।
তোমার মা মানে কি বলেন, তুমি তোমার মাকে কি বলো যে মা কি বলো তখন সেটা বলো।
আমি বলি মা তুমি মরো না, দোকানে গেলে আমি গেট লাগায় থুয়া যাই।
আজকে বলো, আজকে মাকে বলো, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকিয়ে বলো যা বলতে চাও মাকে বলো। বলো প্রান্ত, তুমি তুমি বড় হয়ে মাকে অনেক সুখে রাখবে
চাইতাছি, কিন্তু
তোমার মাকে বলো যে মা কথা দাও তুমি আমাকে ছেড়ে মরে যাবে না।
এগুলো
বলবে না, আমাকে কথা দাও, বলো কথা নাও তোমার মার কাছ থেকে। আর কোনো কিছু ভাবে বলবার নেই, মাঝে মাঝে কত কিছু কিভাবে কি বলতে হয় সেটা ঠিক জানি না। ছোয়া যারা আমাদের সাথে আছেন, আপনি আপনি এই মুহূর্তে আসলে কি চাইছেন? আপনার আপনার সন্তানের কাছে আপনি কথা দিয়েছেন, শুধু আপনার সন্তান না, আরো আরো লক্ষ আপনার ভাই বলেন বোন বলেন, আপনার অনেকে সন্তানের মতো আছেন, তারা সবাই একটাই কথা চাইছেন যে আপনি যে কথাটা আজ প্রান্তকে দিলেন, প্রান্তর মাধ্যমে মাইক্রোফোনে আপনি লক্ষ লক্ষ শ্রোতাদের কাছে দিলেন যে আপনি জীবনের প্রতি সেই নিষ্ঠুরতার সিদ্ধান্তটা নেবেন না, সেই কথাটা আপনি রাখবেন তো?
জি রাখবো।
আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আসলে আপনি আপনি ধরেই নিলাম যে আপনার জীবনটা শুধুমাত্র আপনি এবং আপনার সন্তানের জন্য, আপনি আপনার জীবনের কাছে কি চাইছেন, কিভাবে আপনার জীবনটাকে পার করলে বাকিটা সময় আপনি পার করতে চান?
আমি আসলে আমার ছেলেটাকে নিয়ে একটু সুখী হতে চাইছিলাম।
আপনার তো একটা রত্নের মতো একটা ছেলে, যদি প্রান্তর কথা আপনি খেয়াল করেন এবং প্রান্তর যে পার্সোনালিটি আমি দেখলাম, প্রান্তর যে মুভমেন্টগুলো আমি এখানে আমি নিঃসন্দেহে ভাগ্যবান বসে দেখলাম, প্রান্ত যেভাবে আপনাকে বলল, প্রান্তের ভিতরে যে স্পিরিটটা আমি দেখলাম, প্রান্তের কথা বলার যে ভঙ্গি দেখলাম,
আসলে ওই আমাকে বাঁচিয়ে রাখছে, ও সবসময় আমাকে গাইডেন্স দেয়। আমি যদি রাস্তায় মাঝে মাঝে আমি রাস্তা হাঁটতে পারি না, তখন ও আমাকে ধরে, জাম্মু তুমি পড়ে যাবা, তুমি ই করো, আমি বাজার নিয়ে উঠতে পারি না, একটা ব্যাগ আমার কাছে দাও আর একটা তুমি নাও।
আপনি আমাদেরকে কথা দিয়েছেন যে আপনি কোন ধরনের সুইসাইড আত্মহত্যা বা এরকম কোন ধরনের সিদ্ধান্ত নেবেন না, আর পাশাপাশি প্রান্ত সে তো পড়াশোনা কন্টিনিউ করছে, আপনি
পড়াশোনা বন্ধ আজকে দেড় মাস যাবো।
কি কারণে?
ওই যে
খরচটা আসলে চালাতে।
হ্যাঁ,
আমরা বরাবর অনেকটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা কেন আমরা বলি, এটা এ কারণেই বলি যে যারা অন্ধকারের গল্প শুনছেন, অ্যাটলিস্ট প্রান্তর পড়াশোনার দায়িত্ব নেবার মতো যদি কারো আগ্রহের জায়গাটা থাকে, ইচ্ছার জায়গাটা থাকে, আসলে প্রান্ত এমনই একটি ছেলে, আপনি যদি সরাসরি এসে পাঁচ মিনিট কথা বলেন, আপনার সেই সামর্থ্যের জায়গা বিধাতা যদি দিয়ে থাকেন, আপনি নিজেই হয়তো স্বেচ্ছায় এরকম একটি ছেলের পড়াশোনার দায়িত্বটা নিতে চাইবেন, কিংবা এই পরিবারটির একদম সুস্থ সবল একজন মানুষ হিসেবে ছোঁয়া তিনি রয়েছেন, তার নিজেরও যদি ছোট একটা কাজের যোগান, যে কাজের মাধ্যমে এই ছেলেটাকে নিয়ে তার সংসারটা সুন্দর করে চলে যায় এবং ছেলের জন্যই বেঁচে থাকা, এবং নিঃসন্দেহে প্রান্ত পড়াশোনায় কিন্তু প্রচন্ড মেধাবী, সেই জায়গাটা তৈরি হওয়ার একটা জায়গা থাকে, সেটাই হবে আমাদের সার্থকতা। কেউ যদি এরকমটা করে একটু পাশে দাঁড়াতে চান, পাশে থাকতে চান, একেবারে ঠিক সাহায্যের জায়গায় না, মানুষ হিসেবে বা প্রান্তর একটা বড় ভাই হিসেবে কিংবা ছোঁয়ার একটা বড় ভাই হিসেবে প্রান্তর পাশে দাঁড়ানো বা এই পরিবারটির পাশে দাঁড়ানোর সেই সুযোগটা থাকেন, কিংবা আমি এর পাশাপাশি এটাও বলবো, কোনোভাবে সালাম ভাই আপনি যদি শুনে থাকেন এই অনুষ্ঠানটি, কিংবা সালামের পরিচিত কেউ যদি শুনে থাকেন, কিংবা কিন্তু হতে পারে কোনোভাবে অনুষ্ঠানটি সালাম তিনি শুনতে পাবেন, আপনার ভিতরে যদি সেই বিবেকের জায়গাটা এরকম করে একটুখানিও নাড়া দেয়, আপনার কাছে হাত জোর করো, জোর অনুরোধ করছি, আপনি ফিরে আসুন। মানুষ জীবনে অনেক ভুল করে, মানুষের জীবন মানেই ভুল, জীবন সবাইকে সব ধরনের সুযোগ দেয় না, সত্যি জীবন প্রত্যেকটা মানুষকে জীবনের কাছে ফিরে আসার সুস্থ শান্তিতে বেঁচে থাকবার সুযোগ দেয় না। কেউ যদি কখনো একটা মাত্র সুযোগ চায়, একটা মাত্র সুযোগ পায়, সে যত বড় অপরাধী হোক তাকে সেই সুযোগটা দেয়া উচিত। সেই সুযোগটা যদি আপনি পেয়ে থাকেন, এমন যদি হয় আচ্ছা যে সালাম সাহেব তিনি সবকিছু ভুলে সেই সুযোগটা নিয়ে ফিরে আসতে চান, সেক্ষেত্রে আপনি আপনি কি বলবেন, আপনার সেখানে সম্মতি আছে কিনা?
হ্যাঁ আমার আছে।
আমার মনে হয় যে আমাদের সবগুলো কথা বলার একেবারে শেষ বিন্দুতে এসে আমরা মিলিত হয়েছি। সেই সুযোগটা সালাম সাহেব আপনিও পাচ্ছেন।
ও যদি কখনো এরকম না করে তাহলে আছে, আর যদি এরকম করার ইচ্ছা থাকে তাহলে আর নেই।
একেবারে সেই শেষ সুযোগই যদি আমরা বলি, সেই সুযোগটা জীবনের কাছে এখনো রয়েছে এই সালাম সাহেব আপনার প্রতিও। আপনি যদি আসেন, ফিরে আসুন প্লিজ, এবং আমরা এই অন্ধকার গল্পের কোন একটা পর্বে, খুব বেশি ভালো লাগবে প্রান্তকে নিয়ে পুরো একটা হ্যাপি ফ্যামিলির জন্য যদি আমরা 10 মিনিট কথা বলতে পারি, সেটা একটা পরিপূর্ণতা হবে। এর পাশাপাশি যারা আমাদের সাথে আজকে ছিলেন, তাদের মাঝখান থেকে কেউ যদি মনে করেন প্রান্তর একটা পড়াশোনার খরচ, এরকম একটি ছেলের পড়াশোনা বন্ধ হতে পারে না, সেই খরচটা খুব সামান্য হয়তো খরচ, সেই খরচটা আপনি কন্ট্রিবিউট করতে চান, কিংবা ছোঁয়া তার জন্য কোনো একটা ভালো কাজের ব্যবস্থা, গাজীপুর থেকে অনেকেই শুনছেন অনেক ধরনের ইন্ডাস্ট্রি সেদিকে রয়েছে, অনেক কিছুই রয়েছে, সেই পরিবারটা ভালো করে চলে যায়, এরকম ভাবে যদি সম্ভব হয় আপনার অন্ধকারের গল্পের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি যোগাযোগ করিয়ে দিব ছোঁয়া তার সাথে। আপনারা আমাদেরকে লিখতে পারেন এসএমএস অপশনে গিয়ে, ও জি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মোবাইল নাম্বারটি আপনার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটি। আবারও বলছি, ওজি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি অন্ধকারের গল্প চলতে 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 আমরা অনেকগুলো কথা বলেছি, অনেক কিছুই বলেছি। কোনো কথা পার্সোনালি কারো যদি কোনো কারণে খারাপ লাগে, কারো কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা কোনো কিছুতে যদি কোনো ইস্যুতে আপনার এতটুকু আপনার জন্য কষ্টদায়ক হয়ে থাকে, আপনার জন্য খারাপ লাগার হয়ে থাকে, একেবারে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা নিঃসন্দেহে কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ঢাকা এফএম 90.4 স্টুডিও থেকে অন্ধকারের গল্পে থেকে আজ বিদায় নিব, তবে তার আগে ছোঁয়ার কাছ থেকে শেষ কিছু কথা শুনতে চাই। ছোঁয়া, কাউকে যদি কোনো কিছু বলতে চান।
হ্যাঁ, আমি দর্শকদের বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আর কারো নামাজ রোজা পড়তে পারি, সবসময় ভালোভাবে থাকতে পারি, এই দোয়াই করবেন। আর অন্ধকারের টিমের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল, আমার শ্রোতাদের জন্য আমার দোয়া রইল।
অনেক ধন্যবাদ, অনেক চমৎকার করে শেষ বেলা এসে গুছিয়ে অনেকগুলো কথা বললেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী রোববার ঠিক রাত 10:30 একই স্টেশনে একই মাইক্রোফোনের সামনে অন্ধকারের গল্প নিয়ে আবার হাজির হয়ে যাব। পুরো অনুষ্ঠানটির আয়োজনে আমাদের অন্ধকারের গল্পের টিম, প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জানাতুল ফেরদৌস শিপন, সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমি ইভান ছিলাম আপনাদের সাথে অনেকটা সময় জুড়ে, এখানেই আসলে আজ বিদায় নিচ্ছি। তবে যাবার আগে বলছি যে প্রত্যেকটা পর্বের শেষের দিকে এসে যে পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার কথা, প্রত্যেকটা ঘটনার পর যারা তাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, খুব শীঘ্রই আমরা সেই সব ঘটনার একটা ফলো আপ করে নিঃসন্দেহে সবার কাছে সেই বার্তাগুলো পৌঁছে দিব। এবং অলরেডি অনেকের এস এম এস আসা শুরু হয়ে গেছে প্রান্তর পড়াশোনার দায়িত্ব নেওয়ার ব্যাপারে কিংবা ছোঁয়ার পাশে দাঁড়ানোর ব্যাপারে। সবচেয়ে ভালো হয় সালাম সাহেব সেই মানুষটি যদি ফিরে আসেন, দরকার হয় সালাম সাহেবের পাশেও তিনি স্থির হয়ে যদি আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন সেখান থেকে রিহাবে হোক বা যেভাবে হোক তিনি যদি ফিরে আসেন, আমরা হ্যাপি ফ্যামিলি নিয়ে দরকার হয় আরেকবার বাচ্চাফোনে কথা বলতে চাই। তিনি ফিরে এলে একটা স্বয়ং সম্পূর্ণতা পাবে, প্রান্ত ফিরে পাবে তার বাবাকে এবং ছোঁয়া ফিরে পাবেন তার স্বামীকে যাকে তিনি অনেক বেশি ভালোবাসতেন, হয়তো সালাম সাহেব ফিরে পাবেন একটি পরিবারকে, আমাদেরকেও ফিরে পাবেন আগামী রোববার ঠিক রাত 10:30 ঢাকা এফএম 90.4 এর এই মাইক্রোফোনের সামনে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন এবং অবশ্যই চাইব ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন। বন্ধুরা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ এবং অনেক শুভকামনা সবার জন্য। লাভ ইউ অল। অন্ধকারের গল্প নিয়ে আবারও রোববার ইনশাল্লাহ ইফান হাজির হয়ে যাবে।
ঢাকা FM
This track was downloaded from FusionBD.com.